scientists are not eliminating God. They are eliminating models of God. You learn Sanskrit. Go back to your scripture. Go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited.
We understand the concept of God in Hinduism. Quran is the most positive book.
Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,730 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped.
I have been raped in US until the time I'm here.
Islam has the solution to the problems of the West.
Islam doesn't believe in division. Islam, besides speaking of good things, it shows you a way how to implement those good things.
Hinduism says you should not rob. Christianity says you should not rob. Islam says you should not rob. So what's the difference between Islam and the other religions?
For your own benefit, there are certain human beings who don't want peace to prevail. Islam means peace acquired by submitting your will to Allah subhanahu wa ta'ala.
الحمد لله رب العالمين والصلاة والسلام على نبي الكريم وعلى أصحابه أجمعين والسلام على من اتبع الهدى أما بعد.
Good morning, ladies and gentlemen. এটা অবশ্যই বিভান্ডির সব অধিবাসীদের জন্য যথেষ্ট আনন্দ আর গর্বের বিষয় যে আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর জাকির নায়েক। আমি অনুষ্ঠানের শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জাকির নায়েককে এবং এর পাশাপাশি আকসা এডুকেশনাল সোসাইটির পক্ষ থেকে আমি এখানে উপস্থিত সব দর্শক শ্রোতাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাচ্ছি মিস্টার হিঙ্গুর আলীকে, একজন সিনিয়র অ্যাডভোকেট, যিনি আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করতে রাজি হয়েছেন। মিস্টার কে আর হিঙ্গুর আলী ভিবান্দিতে গত 45 বছর ধরে ওকালতি করছেন। তিনি বিগত 6 বছর ধরে ভিবান্দির বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আর বিভিন্ন ধর্মের উপর ওনার সুগভীর জ্ঞান রয়েছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রভাকর হেগদেকে ভিবান্দির অধিবাসীরা খুব ভালোভাবেই চেনেন। তিনি গত 50 বছর ধরে এই প্রদেশের একজন সেরা অ্যাডভোকেট, এছাড়াও তিনি ল কমিশনের একজন সদস্য, আর তিনি লিগ্যাল এইডের লোক আদালতের একজন উদ্যোক্তা, যেটা প্রথমবারের মতো ভিবান্দিতেই হয়। বর্তমানে এই 75 বছর বয়সেও তিনি এখনও তার কাজ করে যাচ্ছেন আর তরুণ অ্যাডভোকেটদের প্রেরণা দিচ্ছেন। এছাড়াও তিনি তরুণ অ্যাডভোকেটদের সুবিধার জন্য অনেকগুলো বই লিখেছেন, যেমন বেইল অ্যান্ড ইনজাংশনস। কংগ্রেসের একজন প্রবীণ নেতা হিসেবে তিনি এমপিসিসি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। বর্তমানে টাডা ভিক্টিমদের পক্ষে তিনি আইনি লড়াই করছেন। আমাদের প্রধান বক্তা ডক্টর জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আর ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। আর মূলত তার প্রেরণাতেই আলহামদুলিল্লাহ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন পুরো পৃথিবী জুড়ে অভিনন্দিত হয়েছে ইসলাম ধর্মকে ঠিকভাবে উপস্থাপন আর ঠিকভাবে ব্যাখ্যা করার জন্য। পাশাপাশি তারা ইসলামের ভুল ধারণাগুলিও দূর করেছে। পেশায় একজন মেডিকেল ডাক্তার হলেও তিনি এখন পুরো পৃথিবী জুড়ে ইসলামের সত্যকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন, বিশেষ করে পৃথিবীর ইংরেজি ভাষাভাষী মানুষদের মাঝে। মাত্র 32 বছর বয়সে ডক্টর জাকির ইসলামের শিক্ষাকে ব্যাখ্যা করতে শুরু করেন এবং ইসলামের বিভিন্ন ভুল ধারণাকে দূর করা শুরু করেন বিভিন্ন যুক্তি, বুদ্ধি এবং বিজ্ঞান দিয়ে। তিনি পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থ থেকে অনর্গল উদ্ধৃতি দিতে পারেন। ডক্টর জাকির আব্দুল করিম নায়েক তার সুচিন্তিত বিশ্লেষণ এবং স্বতঃস্ফূর্ত ও অকাঠ্য যুক্তি দিয়ে তার দেয়া উত্তরগুলির জন্য বিখ্যাত, যেখানে দর্শক শ্রোতারা তাকে উন্মুক্ত প্রশ্ন ও উত্তর পর্বে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। গত দুই বছরে ডক্টর জাকির নায়েক 200 বেশি বক্তৃতা দিয়েছেন ইউনাইটেড স্টেটস অব আমেরিকা, কানাডা, বাহরাইন, আরব আমিরাত, কাতার, শ্রীলঙ্কা, মালয়েশিয়া আর সিঙ্গাপুরে। এছাড়াও তিনি ইন্ডিয়ায় অনেক বক্তৃতা দিয়েছেন এবং অন্যান্য ধর্মের অনেক ধর্মীয় ব্যক্তিত্বদের সাথে বেশ কিছু আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ডক্টর জাকির নায়েকের 100 বেশি বক্তৃতা আর বিতর্ক বিভিন্ন ভিডিও সিডি আর অডিও ক্যাসেটে বাজারে পাওয়া যায়। তিনি ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়েও বই লিখেছেন। এখন আপনাদের সামনে বলবেন ডক্টর জাকির নায়েক।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম ওয়ালা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকুম মিন নাফসি ওয়াহিদা খালাকা মিনহা যাওজাহা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي
শ্রদ্ধেয় অ্যাডভোকেট হেগড়ে, শ্রদ্ধেয় অ্যাডভোকেট হিঙ্গুরানি, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি আর আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের সবার উপরে। আজকের এই অনুষ্ঠানের আলোচনার বিষয় হল সর্বজনীন ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্বের বেশ কয়েকটি প্রকারভেদ আছে, যেমন ধরুন ভ্রাতৃত্ব যেটার ভিত্তি হল রক্তের সম্পর্ক, এছাড়াও হতে পারে কোনো এলাকা, একটা জাতি, একটা গোত্র, ধর্মবিশ্বাস ইত্যাদি। তবে এই সব ধরনের ভ্রাতৃত্বেরই একটা সীমাবদ্ধতা আছে। ইসলাম আলহামদুলিল্লাহ বিশ্বাস করে সর্বজনীন ভ্রাতৃত্বে। ইসলাম এটা মানে না যে মানুষ জন্ম নিয়েছে কোনো গোত্রে অথবা আলাদা কোন স্তরে। আর আমি আমার লেকচারের শুরুতেই পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, পবিত্র কোরআনের সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে। আর ইসলাম ধর্মের সর্বজনীন ভ্রাতৃত্বকে সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে এই আয়াতে। বলা হয়েছে
ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير
যার অর্থ হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি একজন পুরুষ এবং একজন নারী হইতে, পরে তোমাদেরকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি ও গোত্রে যাহাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হইতে পারো। এজন্য নয় যে তোমরা একে অন্যকে ঘৃণা করিবে। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। নিশ্চয়ই আল্লাহ সকল কিছু জানেন, সমস্ত খবর রাখেন, তিনি সবকিছুর ব্যাপারে পুরোপুরি অবগত। পবিত্র কোরআনের এই আয়াত বলছে যে হে মানব জাতি, আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছি এক জোড়া পুরুষ এবং নারী থেকে, যার অর্থ এই পুরো মানব জাতি জন্ম নিয়েছে মাত্র এক জোড়া পুরুষ এবং নারী থেকে। এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের সবার পূর্বপুরুষ একজনই। আল্লাহ তাআলা এখানে আরো বলেছেন যে পরে তোমাদেরকে আলাদা করেছি বিভিন্ন জাতি আর গোত্রে যাতে তোমরা পরিচিত হইতে পারো, এজন্য নয় যে তোমরা ঘৃণা করিবে আর একে অন্যের সাথে যুদ্ধ করিবে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার করার মানদণ্ডটা হল, এই আয়াত বলছে বিচারের মানদণ্ডটা কোন লিঙ্গ, গোত্র, বর্ণ, ধর্ম বা সম্পদ নয়, কিন্তু মানদণ্ড হল তাকওয়া, যার অর্থ আল্লাহকে মানা, ধর্মনিষ্ঠতা আর ন্যায়পরায়ণতা। আর যে ব্যক্তি বেশি ন্যায়পরায়ণ, বেশি ধার্মিক, বেশি আল্লাহকে মানে, আল্লাহর দৃষ্টিতে সে ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন। আর আল্লাহ সমস্ত খবর রাখেন আর সবকিছুর ব্যাপারে পুরোপুরি অবগত। এছাড়াও পবিত্র কোরআনে সূরা আল রুমের 22 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আর তাহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের বৈচিত্র্য। নিশ্চয়ই ইহাতে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন রহিয়াছে। পবিত্র কোরআন বলছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সৃষ্টি করেছেন বিভিন্ন প্রকারের ভাষা আর বিভিন্ন বর্ণ, কালো রঙের মানুষ, সাদা, বাদামি, হলুদ, আর এগুলো হল নিদর্শন। মানুষের মধ্যে এই ভাষা আর বর্ণের বৈচিত্র্য অন্যকে ঘৃণা করার জন্য নয়, কারণ প্রত্যেকটি ভাষা, এই পৃথিবীতে যতগুলো ভাষা আছে তার প্রত্যেকটি সুন্দর। আপনার হাসি লাগতে পারে যদি ভাষাটা অন্যরকম লাগে, যদি আগে ভাষাটা না শুনে থাকেন তাহলে হাস্যকর লাগতে পারে, কিন্তু যে মানুষগুলো ওই ভাষায় কথা বলে তাদের কাছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা। তাই আল্লাহ বলেছেন তিনি সৃষ্টি করেছেন বিভিন্ন প্রকারের ভাষা আর বর্ণ, যাতে করে তোমরা একে অন্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাও। আর পবিত্র কোরআনে সূরা আল ইসরার 70 নম্বর আয়াতে উল্লেখ আছে যে
ওয়ালাকাদ কাররামনা বনি আদম,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর আদমের সন্তানদের মর্যাদা দান করেছেন। আল্লাহ এটা বলেননি যে তিনি মর্যাদা দান করেছেন শুধু আরবদের অথবা আমেরিকানদের অথবা কোন বিশেষ জাতিকে, বরং সর্বশক্তিমান আল্লাহ মর্যাদা দিয়েছেন আদম আলাইহিস সালামের সব সন্তানকে, সে যাই হোক জাতি, গোত্র, বর্ণ, ধর্ম বা লিঙ্গ। আর পৃথিবীর অনেক বিশ্বাস, পৃথিবীর অনেক ধর্মই বিশ্বাস করে যে আজকের মানুষ জাতি পৃথিবীতে এসেছে একটিমাত্র যুগল থেকে, তারা হলেন আদম আর হাওয়া আলাইহিস সালাম। তবে কিছু ধর্মবিশ্বাস আছে যেগুলো বলে যে শুধুমাত্র নারী জাতির অপরাধের কারণেই, অর্থাৎ হাওয়া আলাইহিসসালাম, শুধুমাত্র তার কারণেই মানুষ অপরাধ নিয়ে জন্মগ্রহণ করে, আর মানুষ জাতির এই অধঃপতনের জন্য তারা শুধুমাত্র নারী অর্থাৎ হাওয়াকে দায়ী করে। আসলে পবিত্র কোরআনে আদম এবং হাওয়া আলাইহিসসালামের ব্যাপারে অনেকবার বলা হয়েছে, কিন্তু এর প্রত্যেকটি জায়গাতে এই অপরাধের দায়ভার দুজনের উপরই সমানভাবে দেওয়া হয়েছে, আদম এবং হাওয়া দুজনেই অপরাধী। আর পবিত্র কোরআনে সূরা আরাফে 19-27 নম্বর আয়াতে উল্লেখ আছে আদম আর হাওয়া আলাইহিস সালাম তাদের কথা বলা হয়েছে এক ডজনেরও বেশিবার। পবিত্র কোরআন বলছে যে তারা দুজনেই আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে অপরাধ করেছিল, তারা দুজনেই অনুতপ্ত ছিল আর দুজনকে ক্ষমা করা হয়েছিল, এই অপরাধের জন্য তারা দুজনেই সমানভাবে দায়ী। পবিত্র কোরআনে আপনি এমন কোন আয়াত খুঁজে পাবেন না যেখানে শুধু হাওয়া আলাইহিসসালামের উপর এই দায়িত্ব দেওয়া হয়েছে। তবে পবিত্র কোরআনে একটা আয়াত আছে সূরা তাহার 121 নম্বর আয়াতে বলা হয়েছে যে আদম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন। তবে কোরআন পড়লে দেখতে পাবেন দুজনকেই এই অপরাধের জন্য সমানভাবে দায়ী করা হয়েছে, দুজনে অনুতপ্ত ছিল আর দুজনকে ক্ষমা করা হয়েছিল। আর কিছু ধর্মবিশ্বাস এখানে বলছে যে যেহেতু হাওয়া আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন আর মানুষ জাতির অপরাধের জন্য দায়ী, যেটার সাথে ইসলাম একমত না, আল্লাহ তাআলা নারীদের অভিশাপ দিয়েছেন আর বলেছেন যে তারা প্রসব বেদনা অনুভব করবে, অর্থাৎ কারো কারো মতে গর্ভধারণ একটা অভিশাপ, আর এ কথার সাথে ইসলাম একমত না। এবং পবিত্র কোরআন পড়লে আপনারা জানতে পারবেন সূরা নিসার 1 নম্বর আয়াতে বলা হয়েছে যে গর্ভ তোমাকে ধারণ করে তাকে শ্রদ্ধা করো। ইসলাম ধর্মে গর্ভধারণ কোন নারীকে ছোট করে না, তাকে আরো বড় করে। পবিত্র কোরআনে সূরা লোকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ আছে যে হে মানব জাতি, আমি তোমাদের পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি, কষ্টের পর কষ্ট বরণ জননী সন্তানকে গর্ভে ধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় 2 বৎসর বয়সে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আছে আমি মানুষকে তাহার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি, কষ্টের সাথে জননী তাহাকে গর্ভে ধারণ করে এবং কষ্টের সাথে জননী তাহাকে জন্ম দেয়। গর্ভধারণ নারীকে বড় করে, কখনোই তাকে ছোট করে না। আর ইসলাম ধর্মে পুরুষ এবং নারী উভয়ই সমান। এছাড়া একটি হাদিস অনুযায়ী যার উল্লেখ আছে সহিহ বুখারীতে নম্বর খণ্ডে বুক অব আদাবের দ্বিতীয় অধ্যায়ের দুই নম্বর হাদিস, একবার এক লোক আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবীজির কাছে গেলেন আর প্রশ্ন করলেন, এই পৃথিবীতে আমি কাকে সবচাইতে বেশি ভালোবাসবো আর সহমর্মিত জানাব? নবীজি উত্তরে বললেন, তোমার মা। লোকটা প্রশ্ন করল, এরপর কাকে? নবীজি বললেন, তোমার মা। লোকটা আবার প্রশ্ন করল, তারপর কাকে জানাবো? নবীজি তৃতীয়বারের মতো উত্তর দিলেন, তোমার মাকে। লোকটি আবার প্রশ্ন করল, এরপর কাকে জানাবো? তখন নবীজি বললেন, তোমার বাবা। এক কথায় 75% ভালোবাসা, সন্তানের চার ভাগের তিন ভাগ ভালোবাসা আর সহমর্মিতার দাবিদার হলেন মা। 25% অর্থাৎ চার ভাগের এক ভাগ ভালোবাসার দাবিদার বাবা। আরেক কথায় আমাদের মা গোল্ড মেডেল পাচ্ছেন, সিলভার মেডেল পাচ্ছেন, এমনকি ব্রোঞ্জটাও পাচ্ছেন। বাবাকে এখানে সন্তুষ্ট থাকতে হচ্ছে শুধু একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে। এই হল ইসলামের শিক্ষা। ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান, কিন্তু সমান হওয়া মানে একই রকম কোনো কিছু নয়। অনেকের মধ্যে ভুল ধারণা আছে, বিশেষ করে যখন ইসলামে নারীদের নিয়ে কথা বলা হয়। অনেক মুসলিম আর অমুসলিমের এটা নিয়ে ভুল ধারণা আছে। এই ভুল ধারণাগুলো দূর করা যায় যদি আপনারা ঠিকভাবে কোরআন আর সহিহ হাদিস পড়েন। আমি আগেই বলেছি, পুরুষ এবং নারী উভয়ই সমান, তবে সমান হওয়া মানে একই রকম কোনো কিছু নয়। আপনাদের একটা উদাহরণ দিই, যে ধরুন একটা ক্লাসে কিছু ছাত্র আছে, দুজন ছাত্র, ধরুন এ আর বি, তারা দুজনেই প্রথম হল আর তারা দুজনেই 180 নম্বর পেল। কিন্তু আপনি যদি পরীক্ষা খাতা দেখেন, মনে করেন 10টা প্রশ্ন ছিল, প্রত্যেকটা তো 10 নম্বর করে, প্রথম প্রশ্নে যার নাম এ সে 10-এ 9 পেল, যার নাম বি সে পেল 10-এর মধ্যে 7। তাহলে 1 নম্বর প্রশ্নে যার নাম এ সে বি এর চাইতে সুবিধাজনক অবস্থানে আছে, 2 নম্বর প্রশ্নে যার নাম বি সে 10-এ পেল 9 আর যার নাম এ সে পেল 10-এ 7। তাহলে 2 নম্বর প্রশ্নে যার নাম বি সে এবার থাকলো কিছুটা সুবিধাজনক অবস্থানে, এর পরের 8টা প্রশ্নেই দুজনেই 10-এর ভেতর 8 পেল। এখন যদি এই দুজনের সবগুলো প্রশ্নের নাম্বার যোগ করেন, দুজনেই 100-এর মধ্যে পেল 80। যদি ভালো করে দেখেন, এ আর বি এই দুজন ছাত্রই সব মিলিয়ে সমান। কিছু কিছু প্রশ্নে এ কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে, কিছু কিছু প্রশ্নের উত্তরে বি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে, কিন্তু সব মিলিয়ে দুজনই সমান। একইভাবে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী উভয়ই সমান। ইসলাম ধর্মে ভ্রাতৃত্ব শুধু একথাই বলে না যে পুরুষ আর নারী উভয়ই সমান। ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্ব বলে যে জাতি গোত্র ধর্মের পাশাপাশি পুরুষ আর নারীও সব মিলিয়ে সমান। ইসলামে পুরুষ এবং নারী সমান, তবে কিছু কিছু ক্ষেত্রে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে, কিছু ক্ষেত্রে নারী সুবিধাজনক অবস্থানে আছে, তবে সব মিলিয়ে তারা দুজনেই সমান। যেমন ধরুন, যদি আমার ঘরে ডাকাত এসে ঢোকে, আমি একথা বলবো না যে আমি নারীর অধিকারে বিশ্বাস করি, আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি, আর তাই আমার বোন, আমার স্ত্রী, আমার মা গিয়ে ডাকাতের সাথে যুদ্ধ করবে। কারণ আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসা 34 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে নারীর চেয়ে বেশি শক্তি দিয়েছেন, অর্থাৎ পুরুষের শক্তি নারীর চেয়ে বেশি। তাহলে শক্তির কথা বলা হলে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে, যেহেতু তাদের শক্তি বেশি দেওয়া হয়েছে, তাই পুরুষের দায়িত্ব হল নারীকে রক্ষা করা। এখানে পুরুষ আছে সুবিধাজনক অবস্থানে। ভালোবাসা আর সহমর্মিতার কথা বলা হলে বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা, নারী কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। আমি আগেই বলেছিলাম যে মা 3 গুণ বেশি ভালোবাসা আর সহমর্মিতা পান বাবার তুলনায়। এখানে নারী সুবিধাজনক অবস্থানে, তবে সব মিলিয়ে আপনি দেখবেন যে নারী আর পুরুষ ইসলাম সমান। আর বিস্তারিত জানার জন্য আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, আমি ইসলামে নারীর অধিকার নিয়ে বক্তৃতা দিয়েছি। এটা কি আধুনিক না শেকেলে, এটা প্রথম অংশ অর্থাৎ আমার লেকচার, আর দ্বিতীয় অংশে আছে প্রশ্নোত্তর পর্ব। এখানে এ ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে, আর মানুষের মনে যে ভুল ধারণাগুলো আছে সেগুলোকে এখানে দূর করা হয়েছে। আর এই লেকচারে আমি নারী জাতির অধিকারগুলোকে ইসলাম অনুযায়ী 6 ভাগে ভাগ করেছি। আধ্যাত্মিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, আইনগত অধিকার, শিক্ষাগত অধিকার এবং রাজনৈতিক অধিকার। আর আমি এখানে বলেছি যে সব মিলিয়ে পুরুষ এবং নারী উভয় সমান। ইসলামের সর্বশক্তিমান স্রষ্টার ধারণা, আল্লাহ তাআলার ধারণা এমন নয় যে সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন একজন দেবতা কোন বিশেষ জাতির কাছে অথবা বিশেষ কিছু লোকের কাছে। পবিত্র কোরআনের সূরা ফাতিহায় উল্লেখ আছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের। এখানে সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হচ্ছে রাব্বুল আলামিন, জগৎসমূহের প্রতিপালক। আর পবিত্র কোরআনের শেষ সূরা অর্থাৎ সূরা নাসের এক নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে কুল আউযু রাব্বিন নাস, বলো আমি শরণ লইতেছি মানব জাতির প্রতিপালকের কাছে। সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহান ওয়া তাআলা হলেন এই পৃথিবীর সমগ্র মানব জাতির প্রতিপালক, কোন বিশেষ গোত্রের প্রতিপালক নয় অথবা কোন বিশেষ জাতি। আর পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে যেখানে শুরুতেই বলা হচ্ছে ইয়া ইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া ইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া ইয়ুহান নাস, হে মানব জাতি। আর আমি আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম যার শুরুতেই ছিল ইয়া ইয়ুহান নাস, হে মানব জাতি। আর আল্লাহ তাআলার পবিত্র কোরআনে সূরা আল বাকারার ১৬৮ নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইয়া ইয়ুহান নাস, হে মানব জাতি, পৃথিবীতে যাহা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু তাহা তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলামে পৃথিবীর সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য রয়েছে একটি নৈতিক অনুশাসন, রয়েছে একটি নৈতিক নিয়ম। আর এই অনুশাসনে পৃথিবীতে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখা সম্ভব পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে। পবিত্র কোরআনের সূরা মাইদার ৩২ নম্বর আয়াতে উল্লেখ আছে যে যদি কেউ অন্য কাউকে হত্যা করে এবং যদি সেটা নরহত্যা অথবা ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল, সব মানুষকেই। আর যদি কোনো ব্যক্তি কারো জীবন বাঁচায়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই বাঁচাল, সব মানুষকেই। পবিত্র কোরআন বলছে যদি কোনো লোক কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, সে যাই হোক তার জাতি বা গোত্র বা বর্ণ বা ধর্ম, যদি কেউ অন্য কোন মানুষকে হত্যা করে আর এটা যদি নরহত্যার অপরাধ অথবা ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। আর কেউ যদি কোনো মানুষের জীবন বাঁচায়, হোক সে মুসলিম বা অমুসলিম, যে কোনো গোত্র বর্ণ বা ধর্মের, তাহলে সে যেন পুরো মানব জাতিকে বাঁচাল। পবিত্র কোরআনে এরকম অনেক নৈতিক আচরণের কথা বলা আছে যাতে করে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় থাকে পুরো বিশ্ব জগতে। পবিত্র কোরআন বলছে যে কারো ডাকাতি করা উচিত না, এটা একটা অপরাধ, এটা একটা অন্যায়। ইসলামে যাকাতের একটা নিয়ম রয়েছে, যে কোনো একজন ধনী ব্যক্তি যার কাছে তার নিসার অপেক্ষা বেশি সম্পদ আছে, ৮৫ গ্রাম সোনা, সেই ধনী ব্যক্তি তখন সেই সম্পদের 2.5% প্রতি আরবি হিজরি সালে দান করবে। যদি পৃথিবীর প্রত্যেকটি মানুষ যাকাত দিত, তাহলে এই পৃথিবীতে দারিদ্র বলে কিছু থাকত না, তাহলে এই পৃথিবীতে একজন মানুষও অনাহারে মারা যেত না। পবিত্র কোরআনে এরকম অনেক নৈতিক আচরণের কথা বলা আছে যাতে করে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় থাকে পুরো বিশ্ব জগতে। পবিত্র কোরআন বলছে যে কারো ডাকাতি করা উচিত না, এটা একটা অপরাধ, এটা একটা অন্যায়। ইসলামে যাকাতের একটা নিয়ম রয়েছে, যে কোনো একজন ধনী ব্যক্তি যার কাছে তার নিসার অপেক্ষা বেশি সম্পদ আছে, 85 গ্রাম সোনা, সেই ধনী ব্যক্তি তখন সেই সম্পদের 2.5% প্রতি আরবি হিজরি সালে দান করবে। যদি পৃথিবীর প্রত্যেকটি মানুষ যাকাত দিত, তাহলে এই পৃথিবীতে দারিদ্র বলে কিছু থাকত না, তাহলে এই পৃথিবীতে একজন মানুষও অনাহারে মারা যেত না। পবিত্র কোরআন বলছে তোমার প্রতিবেশীকে ভালোবাসো এবং সাহায্য করো। পবিত্র কোরআনের সূরা মাউনের 1-7 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন,
فَذَلِكَ الَّذِي يَدُعُ الْيَتِيمِ وَلَا يَهُدُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ فَوَيْلٌ لِلْمُسَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ الَّذِينَ هُمْ يُرَاؤُونَ وَيَمْنَعُونَ الْمَاعُونَ
তুমি কি দেখিয়াছ তাহাকে যে ব্যক্তি কর্মফলকে অস্বীকার করে এবং যে ইয়াতিমকে রূঢ়ভাবে তাড়াইয়া দেয় এবং যে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না, দুর্ভোগ তাহাদের যাহারা সালাত সম্পর্কে উদাসীন, দুর্ভোগ তাহাদের যাহারা লোক দেখানোর জন্য উহা করে এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে। পবিত্র কোরআন বলছে যে দুর্ভোগ তাহাদের যাহারা গৃহস্থালীর ছোটখাটো কাজেও কাউকে সাহায্য করে না। আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি মুসলমান নয় যে তার প্রতিবেশীদের অনাহারে রেখে নিজে ভর পেটে শুয়ে থাকে। তার অর্থ কোন ব্যক্তি যদি ভর পেটে ঘরে ঘুমিয়ে থাকে, অর্থাৎ সে ভালো খাবার খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নির্দেশ মেনে চলে না। পবিত্র কোরআন বলছে যে তোমরা অমিতবায়ী হও না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইসরায় 26 এবং 27 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে তোমার সম্পদের অপব্যয় করিও না একজন অমিতবায়ী লোকের মতো, কারণ নিশ্চয়ই অপব্যয়কারী অমিতবায়ী লোক হল শয়তানের ভাই। আপনি যদি অপব্যয়ী হন তাহলে অবশ্যই আপনি সর্বজনের ভ্রাতৃত্বের আঘাত ঘটাবেন, কারণ স্বাভাবিকভাবেই যদি কেউ অপব্যয় করে তাতে করে বিদ্বেষ তৈরি হয় আর শত্রুতা তৈরি হয়, এতে করে ভাইদের মধ্যে ঈর্ষা জন্মায়। একজন মানুষ ডাকাতি করবে না, সে অন্যের উপকার করবে, সে তার প্রতিবেশীদের সাহায্য করবে, এই সবগুলোই হল পবিত্র কোরআন অনুযায়ী নৈতিক আচরণ। কোরআনের পরে আরো বলছে যে তোমরা ঘুষ দেবে না। পবিত্র কোরআনের সূরা বাকারার 188 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা একে অন্যের সম্পদ গ্রাস করিও না এবং পেশ করিও না উহা বিচারকদের নিকট, যাহাতে তোমরা অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো, অর্থাৎ তোমাদের সম্পদ ব্যবহার করে বিচারকদের ঘুষ দিও না, যাতে করে তোমরা অন্য মানুষের সম্পত্তি গ্রাস করতে পারো। আপনার ভাইয়ের সম্পত্তি গ্রাস করাটাকে ইসলাম মেনে নেয় না। আর পবিত্র কোরআনে সূরা মাইদার 90 নম্বর আয়াতে উল্লেখ আছে যে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে মুমিনগণ,
ইন্নামাল খামরু ওয়াল মাইসুর,
নিশ্চয়ই মদ এবং জুয়া,
ওয়াল আনসাবু ওয়াল আযলামু,
মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক সদ,
রিজকুম মিন আমালি শাইতান,
এ সবই শয়তানের কার্য,
ফাস্তানিবুল লাকুম তুফলিহুন,
উহা বর্জন করো যাতে সফল কাম হতে পারো। পবিত্র কোরআন বলছে তোমরা পুরোপুরি বর্জন করো মাদক দ্রব্য, অ্যালকোহল, ড্রাগস, বর্জন করো জুয়া, মূর্তি পূজার বেদি, ভাগ্য নির্ণায়ক সৎ, এই সব কিছু শয়তানের কার্য। আর আমরা জানি যে মাদক দ্রব্য হল এই সমাজের যাবতীয় অপরাধগুলির অন্যতম একটি কারণ, এর ফলে সর্বজনীন ভ্রাতৃত্বের ব্যাঘাত ঘটে। আর বিভিন্ন পরিসংখ্যান আমাদের বলে দেয় যে আমেরিকায় প্রতিদিন গড়ে 1900টারও বেশি ধর্ষণের ঘটনা ঘটে থাকে, আর এর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভিকটিম অথবা যে ধর্ষক একজন মাতাল থাকে। আমেরিকার পরিসংখ্যান আমাদের বলে যে আমেরিকায় 8% অজাচার হয়, অর্থাৎ আমেরিকায় প্রতি 12 বা 13 জন লোকের মধ্যে অন্তত একজন অজাচারে লিপ্ত হয়েছে, অর্থাৎ নিষিদ্ধ আত্মীয় স্বজনের মধ্যে যৌন সংসর্গ, বাবা আর মেয়ে, ছেলে আর মা, ভাই আর বোন, আর বেশিরভাগই প্রায় সবগুলো ক্ষেত্রেই এই ঘটনাগুলো ঘটে মাতাল অবস্থায়। এখন পৃথিবীতে এইডস ছড়ানোর একটা কারণ হল মাদক দ্রব্য, সেজন্য পবিত্র কোরআন বলছে মাদক দ্রব্য এবং জুয়া এই সবই শয়তানের কাজ, এগুলো বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। যদি এইসব খারাপ কাজ বর্জন করো সর্বজনের ভ্রাতৃত্ব থাকবে পুরো বিশ্ব জুড়ে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইসরার 32 নম্বর আয়াতে বলেছেন যে আর তোমরা জিনার নিকটবর্তী হইও না, কারণ ইহা নিকৃষ্ট আচরণ, ইহা ক্ষতিকর আর অন্যান্য ক্ষতির পথগুলো খুলে দেয়। ইসলাম জিনা করার বিরুদ্ধে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে মুমিনগণ, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। কোন নারী অপর কোন নারীকে যেন উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। একে অপরকে দোষারোপ করিও না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না, অনুমান হতে দূরে থাকো, কারণ বেশিরভাগ ক্ষেত্রে অনুমান করা পাপ। অপরের গোপন বিষয় সন্ধান করিও না, অপরের পশ্চাতে নিন্দা করিও না, তোমরা একে অপরের পশ্চাৎ থেকে নিন্দা করিও না। তোমরা কি তোমাদের মৃত ভ্রাতার গোস্ত খাইতে চাহিবে? কোরআন বলছে যে যদি পেছন থেকে নিন্দা করেন, যদি কারো পেছনে থেকে তার নামে নিন্দা করেন, তাহলে আপনি যেন আপনার মৃত ভাইয়ের গোস্ত খেলেন। আর নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়া দ্বিগুণ অপরাধ। মৃত কোনো কিছুর গোস্ত খাওয়া এমনিতে নিষিদ্ধ, আর মৃত ভাইয়ের গোস্ত খাওয়া হল দ্বিগুণ অপরাধ। এমনকি নরখাদকরা যারা মানুষের গোস্ত খায়, তারাও তাদের মৃত ভাইয়ের গোস্ত খায় না। তাই যদি পেছনে নিন্দা করেন, যদি আপনি কারো পেছন থেকে তার নিন্দা করেন, এটা তখন দ্বিগুণ অপরাধ আপনার মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এগুলোকে তোমরা সবাই ঘৃণা করো, কেউ এগুলোকে পছন্দ করো না। পবিত্র কোরআনে সূরা হুমাজার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে যে
ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিন লুমাযা,
দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে অন্য লোকের নিন্দা করে। নৈতিক আচরণের এই সমস্ত নিয়মকানুনগুলি যেগুলো পবিত্র কোরআন ও সহিহ হাদিসে আছে, এগুলো সর্বজনীন ভ্রাতৃত্বকে লালন করে। সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলার পাশাপাশি ইসলাম ধর্মের একটা বৈশিষ্ট্য হল যে ইসলাম ধর্ম তার কাজেও এই কথা বজায় রাখে। মুসলমানদের উচিত সর্বজনীন ভ্রাতৃত্বকে কাজেও করে দেখানো, দিনে 5 বার সালাহ আদায়ের মাধ্যমে। সালাহ আদায়ের মধ্য দিয়ে আমরা সর্বজনীন ভ্রাতৃত্বকে লালন করি। এছাড়াও সহিহ বুখারীর 1ম খণ্ডে বুক অব আজানে 75 নম্বর অধ্যায়ের 692 নম্বর হাদিসে উল্লেখ আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমরা যখন সালাহ আদায় করতাম, পাশের লোকের কাঁধের সাথে আমাদের কাঁধ লেগে যেত, আমাদের পা পাশের জনের পায়ে লাগত। আমাদের প্রিয় নবীজি বলেছেন, সুন্নাহ আবু দাউদে উল্লেখ আছে 1ম খণ্ডে বুক অব সালাহ 245 নম্বর অধ্যায়ের 666 নম্বর হাদিসে, আমাদের প্রিয় নবীজি বলেছেন, সালাহ আদায়ের আগে তোমরা সমান লাইনে দাঁড়াও, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, আর সেখানে শয়তানের যাওয়ার জন্য কোনো খোলা জায়গা বা রাস্তা রেখো না। আমাদের নবীজি বলেছেন, সালাহ আদায়ের সময় তোমরা পাশাপাশি দাঁড়াও, আর সেখানে শয়তানে যাওয়ার জন্য কোনো রাস্তা রেখো না। নবীজি সেই রকম কোন শয়তানের কথা বলছেন না যাকে আপনারা অনিডা টিভির অ্যাডে দেখেছেন। অনিডা টিভির অ্যাড দেখেছেন, দুটো সিংহের একটা লেজ ওলা শয়তান? আমাদের নবীজি এই ধরনের শয়তানের কথা বলেননি। এখানে শয়তান হল বিভিন্ন বৈষম্য, জাতিগত, গোত্রগত, বর্ণগত, সম্পদের। সেখানে হতে পারে যে তারা ধনী বা গরিব, সে হোক রাজা বা ফকির, আপনি যখনই নামাজ আদায় করেন, যখন সালাহ আদায় করেন, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ান, যাতে করে ভ্রাতৃত্ব আরো দৃঢ় হয়। যেসব বৈষম্য জাতির, গোত্রের, বর্ণের, ধর্মের, সম্পদের, সেগুলো আপনাদের মধ্যে থাকবে না। আর বিশ্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ হল ইসলাম ধর্মে তীর্থযাত্রা, অর্থাৎ হজ পালন করা। প্রায় 25 লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেই সময় মক্কায় আসেন হজ পালনের জন্য। মানুষ আসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। আর এই সময় তারা 2 খণ্ডের সেলাই ছাড়া কাপড় পরেন, আর কাপড়টা সাদা রঙের। এখানে আপনার বোঝার উপায় নেই আপনার পাশে যে আছে সে রাজা না ফকির। এটা বিশ্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় দৃষ্টান্ত। পৃথিবীর এটাই সবচেয়ে বড় লোক সমাগম, প্রতি বছর 25 লক্ষ মানুষ সেখানে জড়ো হয়। আর আপনার পাশে যে লোক দাঁড়িয়ে আছে আপনি বুঝতেই পারবেন না সেই লোক রাজা না ফকির। সেখানে হোক তারা ধনী বা গরিব, কালো বা সাদা, আপনি পৃথিবীর যে জায়গা থেকে আসেন আপনারা সবাই একই রকম কাপড় পরবেন। আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু হজের সময় বলেছেন যে ঈশ্বর কেবলমাত্র একজনই, আর একজন আরব কখনো একজন অনারবের চেয়ে বড় নয়, অথবা একজন অনারব একজন আরবের চেয়ে কখনো বড় নয়, সাদা কখনোই কালোর চেয়ে বড় নয়, বা কালো সাদার চেয়ে বড় নয়। এখানে বড় হওয়ার একটাই শর্ত, সেটা হল তাকওয়া, অর্থাৎ ন্যায়পরায়ণতা, ধার্মিকতা আর আল্লাহকে মানা। সে আপনি যে জাতিতে জন্মগ্রহণ করুন, আপনার রং যাই হোক, এসব দিয়ে আপনি বড় হবেন না। আল্লাহ তাআলার দৃষ্টিতে সব মানুষই সমান। যদি আপনি বেশি ধার্মিক হন, আল্লাহকে মানেন, ন্যায়বান হন, তাহলে অন্য মানুষের তুলনায় আপনি বড় হবেন। আর হজ পালন করার সময় প্রত্যেক মানুষই বলতে থাকে
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিআমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
তারা বলতেই থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এরপর তারা হজ ছেড়ে ফিরে চলে আসে, কিন্তু তাদের মাথার মধ্যে ঠিকই থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যার অর্থ আমি উপস্থিত হয়েছি, আমার প্রতিপালক আমি উপস্থিত হয়েছি। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমি উপস্থিত হয়েছি, আল্লাহর কোন শরীক নেই, আমি উপস্থিত হয়েছি। ইন্নাল হামদা ওয়ান নিআমাতা, সকল প্রশংসায় আমাদের প্রতিপালকের জন্য, সকল উদারতা প্রতিপালকের। লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আপনি এই বিশ্বজগতের সবকিছুর মালিক, বিশ্বজগতের মালিক, আর আপনার কোন শরীক নেই। এটা মনের মধ্যে গেঁথে যায় যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপস্থিত হয়েছি, হে আমার প্রতিপালক আমি উপস্থিত হয়েছি। আর ইসলামে ধর্মবিশ্বাসের মূল কথা হল বিশ্বাস করা এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আর রক্ষাকর্তা কেবলমাত্র একজনই, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। আর এই একজন স্রষ্টায় বিশ্বাস করার মাধ্যমেই পৃথিবীতে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখা যায়, তার অর্থ একজন স্রষ্টায় এই পৃথিবীর সব মানুষকে সৃষ্টি করেছেন। এখানে হোক সে ধনী বা গরিব, হোক পুরুষ বা নারী, হোক সাদা বা কালো, আপনার গোত্র বর্ণ ধর্ম যাই হোক না কেন, আমরা সব মানুষই সমান, কারণ আমাদের বানিয়েছেন শুধুমাত্র একজন স্রষ্টা, একজন সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান আল্লাহ। শুধুমাত্র একজন স্রষ্টায় বিশ্বাস করলেই আপনি এই ভ্রাতৃত্ব বজায় রাখতে পারবেন। আর মূলত এই কারণে পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলি, যারা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে সবকিছুর উপরে, সেগুলো শুধুমাত্র একজন সৃষ্টিকর্তাতেই বিশ্বাস করে। আর অক্সফোর্ড ডিকশনারির কথা অনুযায়ী ধর্মশব্দের অর্থ মানুষকে নিয়ন্ত্রণ করে এমন কোন শক্তি, স্রষ্টা বা দেবতা যাকে উপাসনা করা আর বশ্যতা মানা উচিত। এক কথায় যদি কোনো ধর্মকে ভালোভাবে বুঝতে চান, আপনাকে তাহলে বুঝতে হবে সেই ধর্মের সৃষ্টিকর্তার ধারণাটাকে। আর পৃথিবীর কোনো ধর্মের ঈশ্বরকে যদি আপনি ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনি সেই ধর্মের অনুসারীদের কাজগুলো দেখবেন না, কারণ অনেক অনুসারী আছে যারা নিজেরাই জানে না তাদের ধর্মগ্রন্থ কোন সৃষ্টিকর্তার কথা বলছে। এখানে সবচেয়ে ভালো উপায় হল সেই বিশেষ ধর্মের ধর্মগ্রন্থগুলিতে সৃষ্টিকর্তার কথা কিভাবে বলেছে। আর আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে বলেছেন যে
কুল ইয়া আহলে কিতাব,
বলো হে কিতাবীগণ,
তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম,
এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে একই। এখানে প্রথম কথাটা কি,
আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ,
আমরা আল্লাহ ব্যতীত কাহার ইবাদত করি না,
ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা,
আমরা কোনো কিছুকে তাহার শরীক করি না,
ওয়ালা ইয়াতাখিযু বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ,
যে আমাদের কেহ কাহাকেও আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না, যদি তাহারা মুখ ফিরে
গেলয়
তোমরা সাক্ষী থাকো,
বেন্না মুসলিমুন,
অবশ্যই আমরা মুসলমান, আমাদের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করি। আল্লাহ এখানে আপনাকে দেখাচ্ছেন কিভাবে অন্য মানুষের সাথে কথা বলতে হবে। বলা হচ্ছে এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই। প্রথম কথাটা কি,
আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ,
আমরা আল্লাহ ব্যতীত কাহার ইবাদত করি না,
ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা,
আমরা কোনো কিছুকে তাহার শরীক করি না। তাই পৃথিবীর কোন ধর্মে সৃষ্টিকর্তার ধারণাকে যদি বুঝতে চান, তাহলে আপনাকে দেখতে হবে ধর্মগ্রন্থগুলিতে কিভাবে সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে। যদি আপনি সেই সৃষ্টিকর্তাকে বুঝতে পারেন তাহলে ধর্মটাকেও বুঝতে পারবেন। আসুন আমরা প্রথমেই হিন্দু ধর্মের ঈশ্বরকে ভালোভাবে দেখি। যদি কোনো হিন্দুকে প্রশ্ন করেন, একজন সাধারণ হিন্দুকে, যে আপনার ধর্মে কতজন স্রষ্টা আছেন, কেউ বলবে 3 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000, আর কেউ হয়তো বলবে 33 কোটি 330 মিলিয়ন। কিন্তু যদি কোন জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন, যিনি আসলেই তার ধর্মগ্রন্থগুলি সম্পর্কে জানেন, তিনি আপনাকে বলতে পারবেন যে হিন্দুদের উচিত হবে এক ঈশ্বরের উপাসনা করা, আর তাদের উচিত হবে এক স্রষ্টায় বিশ্বাস করা। তবে সাধারণ হিন্দুরা এখন যে দর্শনে বিশ্বাস করে সেটার নাম হল প্যান্থিয়াইজম। সাধারণ হিন্দুরা বলবে যে সবকিছুই স্রষ্টা, গাছ স্রষ্টা, সূর্য স্রষ্টা, চাঁদ স্রষ্টা, বানর স্রষ্টা, মানুষের স্রষ্টা, সব স্রষ্টা। তবে আমরা মুসলমানরা বলি যে সবকিছু স্রষ্টার, স্রষ্টা শব্দটার পর একটা র, সবকিছুর মালিক হলেন স্রষ্টা। গাছের মালিক স্রষ্টা, সূর্যের মালিক স্রষ্টা, চাঁদের মালিক স্রষ্টা, বানরের মালিক স্রষ্টা, মানুষের মালিক স্রষ্টা, সাপের মালিকও স্রষ্টা। তবে হিন্দু আর মুসলিম আমাদের মধ্যে প্রধান পার্থক্যটা হল যে সাধারণ একজন হিন্দু বলে সবকিছু হল স্রষ্টা, আর আমরা মুসলিমরা বলি সবকিছু স্রষ্টার, স্রষ্টা শব্দটার পরে একটা র। আমাদের প্রধান পার্থক্যটা হল এই র অক্ষরটা। যদি আমরা এই র অক্ষরটার সমস্যার সমাধান করতে পারি, হিন্দু আর মুসলিমরা এক হতে পারব। সেটা কিভাবে করব? কোরআন বলছে এসো সেই কথায় যা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথা দেখি,
আল্লাহ নাহুদা ইল্লাল্লাহ,
আমরা আল্লাহ ছাড়া কোনো ইবাদত করি না। আর হিন্দু ধর্মের অনুসারীরা যে গ্রন্থটা সবচেয়ে বেশি পড়ে সেটা হল ভগবদ গীতা। যদি আপনি ভগবদ গীতা পড়েন, দ্বিতীয় অধ্যায়ের 20 অনুচ্ছেদে বলা হচ্ছে যে মানুষগুলোর জ্ঞান আর বুদ্ধিকে চুরি করে নিয়েছে জাগতিক আশা আকাঙ্ক্ষা, তারা অপদেবতার পুজো করে। তার অর্থ যে সব মানুষের জ্ঞান বুদ্ধিকে জাগতিক আশা আকাঙ্ক্ষা চুরি করে নিয়েছে তারাই অপদেবতার পুজো করে এক সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে। আর আপনি যদি উপনিষদ পড়েন, হিন্দু ধর্মের আরেকটা পবিত্র ধর্মগ্রন্থ, এর উল্লেখ আছে ছন্দোগ্য উপনিষদে 6 অধ্যায়ে 2 পরিচ্ছেদের 1 অনুচ্ছেদে।
একদম এভিদিতিয়াম,
সৃষ্টিকর্তা শুধুমাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এছাড়াও শ্বেতসূত্র উপনিষদে উল্লেখ আছে 6 অধ্যায়ের 9 অনুচ্ছেদে,
না কস্য কসিজ জনিতা না কদিপা,
এর মানে সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, স্রষ্টার কোন প্রভুই নেই আর তার কোনো মা বাবাও নেই। আরো উল্লেখ আছে শ্বেতসূত্র উপনিষদে 4 অধ্যায়ের 19 অনুচ্ছেদে,
না কস্য প্রতিমা অস্তি,
সৃষ্টিকর্তার কোন প্রতিমূর্তি নেই। এছাড়াও শ্বেতসূত্র উপনিষদে 4 অধ্যায়ের 20 অনুচ্ছেদে উল্লেখ আছে যে স্রষ্টার কোন আকার নেই, কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না। হিন্দু ধর্মের সব গ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল বেদ। বেদ প্রধানত 4 প্রকার, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। আপনি যদি যজুর্বেদ ভালোভাবে পড়েন, সেখানে উল্লেখ আছে 32 অধ্যায়ের 3 অনুচ্ছেদে,
না কস্য প্রতিমা অস্তি,
সৃষ্টিকর্তার কোন প্রতিকৃতি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোন আকার নেই। এছাড়াও যজুর্বেদে 40 অধ্যায়ের 8 অনুচ্ছেদে উল্লেখ আছে যে সর্বশক্তিমান স্রষ্টা নিরাকার এবং পবিত্র। আর যজুর্বেদে এর পরের অনুচ্ছেদে 40 অধ্যায়ের 9 অনুচ্ছেদে উল্লেখ আছে যে
অন্ধাত্মপ্রবিশন্তি ইয়া অসম্ভূতমুপাস্তে,
তারা অন্ধকারে প্রবেশ করে যারা কোন অসম্ভূতির পূজা করে। অসম্ভূতির অর্থ প্রাকৃতিক বস্তু, যেমন বাতাস, পানি, আগুন। এখানে আরো বলা হয়েছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করে যে লোকগুলি সম্ভূতির পূজা করে। সম্ভূতি মানুষের তৈরি জিনিস, যেমন চেয়ার, টেবিল, মূর্তি ইত্যাদি। কোথায় বলা হয়েছে? যজুর্বেদে 40 অধ্যায়ের 9 অনুচ্ছেদে। এরপরে আরো পড়লে দেখতে পাবেন অথর্ববেদে উল্লেখ আছে 20 অধ্যায়ের 58 পরিচ্ছেদের 3 অনুচ্ছেদে, দেব মহাস্তি, সৃষ্টিকর্তা হলেন সুমহান। এই বেদগুলির মধ্যে সবচাইতে পবিত্র হল ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ আছে 1 নম্বর গ্রন্থে 164 পরিচ্ছেদের 46 নম্বর অনুচ্ছেদে যে জ্ঞানীরা এবং বুদ্ধিমান লোকেরা তাদের এক সৃষ্টিকর্তাকে অনেক নামে ডেকে থাকেন। আপনি যদি ঋগ্বেদ পড়েন, 2 নম্বর গ্রন্থের এক নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান শ্রেষ্ঠের অনেকগুলো নাম দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে একটি ঋগ্বেদে উল্লেখ করা আছে। দ্বিতীয় গ্রন্থে প্রথম পরিচ্ছেদের তিন নম্বর অনুচ্ছেদে ব্রহ্মা, যদি আপনি ব্রহ্মা শব্দটার ইংরেজি করেন সেটা দাঁড়াবে সৃষ্টিকর্তা, যদি শব্দটার আরবি করেন সেটার অর্থ খালিক। আমাদের মুসলমানদের কোনো আপত্তি থাকবে না যদি কোনো লোক সর্বশক্তিমান স্রষ্টাকে বলে খালিক বা সৃষ্টিকর্তা অথবা ব্রহ্মা, কিন্তু যদি কেউ বলে যে ব্রহ্মা হল সর্বশক্তিমান স্রষ্টা যার চারটা মাথা আছে, প্রত্যেক মাথায় একটা করে মুকুট আছে, আমরা মুসলমানরা এতে প্রবল আপত্তি জানাব। এছাড়াও এভাবে আপনি শ্বেতসূত্র উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। ষষ্ঠ অধ্যায়ের নয় নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে
না তাস্য প্রতিমা অস্তি,
সৃষ্টিকর্তার কোন প্রতিমা নেই। আপনি এখানে সৃষ্টিকর্তাকে আকার দিচ্ছেন। আরো একটা সুন্দর নাম বলা হয়েছে ঋগ্বেদে দ্বিতীয় গ্রন্থে প্রথম পরিচ্ছেদের তিন নম্বর শ্লোকে, সেটা বিষ্ণু। যদি আপনি বিষ্ণু শব্দটার ইংরেজিকরণ শব্দটার একটা অর্থ দাঁড়াই রক্ষাকর্তা পালনকর্তা, যদি শব্দটার আরবি করেন তার অর্থ হল রব। আমাদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান স্রষ্টাকে বলে রব বা রক্ষাকর্তা বা পালনকর্তা বা বিষ্ণু, কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হল সেই সৃষ্টিকর্তা যার চারটা হাত আছে, তার একটা হাতে আছে চক্র একটা চাকা আর একটা হাতে আছে পদ্ম, আমরা মুসলিমরা এতে প্রবল আপত্তি জানাব। এছাড়াও আপনি সর্বশক্তিমান স্রষ্টাকে একটা আকার দিচ্ছেন, যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। ৩২ অধ্যায়ের তিন অনুচ্ছেদে উল্লেখ আছে
না তাস্য প্রতিমা অস্তি,
সৃষ্টিকর্তার কোন প্রতিমূর্তি নেই। এছাড়াও ঋগ্বেদে বলা হয়েছে প্রথম অধ্যায়ের প্রথম অনুচ্ছেদে শুধু তাকেই বন্দনা করা উচিত, একমাত্র তাকেই উপাসনা করো। ঋগ্বেদে উল্লেখ করা আছে ষষ্ঠ অধ্যায়ের ৪৫ পরিচ্ছেদের ১৬ অনুচ্ছেদে
যা এক মুষ্টিহি,
ঈশ্বর মাত্র একজনই, শুধু তারই উপাসনা করো। আর ব্রহ্মসূত্র যেটা হল হিন্দু ধর্মের মূল বিশ্বাস সেটা বলছে
একম ব্রাহ্ম দুস্তা নাস্তে মিয়া নাস্তে কিঞ্চন,
ভগবান একই হে দুসরা নেই হে, নেই হে নেই হে জরা ভি নেই হে, সৃষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই কেউ নেই আর কখনো কেউ ছিলও না। আপনি যদি হিন্দু ধর্ম গ্রন্থগুলো পড়েন আপনি তাহলে হিন্দু ধর্মের সৃষ্টিকর্তা ধারণাকে ভালোভাবে বুঝতে পারবেন।
لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون.
Scientists are not eliminating God, they are eliminating models of God. You learn Sanskrit, go back to your scriptures, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited.
We understand the concept of God in Hinduism. Quran is the most positive book.
Every day more than 3,000 fetuses are being aborted in India after they identified that they are females. According to the statistics of 1996, US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I have been raped in US until the time I am here.
Islam has the solution to the problems of the world.
Islam doesn't believe in division. Islam, besides speaking of good things, it shows you a way how to implement those good things. Hinduism says you should not rob. Christianity says you should not rob. Islam says you should not rob. So what's the difference between Islam and the other religions? For their own benefit, there are certain human beings who don't want peace to prevail. Islam means
peace acquired by submitting your will to Allah subhanahu wa ta'ala.
আসুন এবার আমরা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা দেখি। এটার উল্লেখ আছে বুক অব ডিউটারোনমিতে, ওল্ড টেস্টামেন্ট গ্রন্থে, 6 নম্বর অধ্যায়ের 4 নম্বর অনুচ্ছেদে। মুসা আলাইহিস সালাম বলেছেন যে
শামা ইসরাঈল আদনাইল হাইন আদনাই খান।
এটা একটা হিব্রু উদ্ধৃতি যার অর্থ হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজনই। এছাড়াও আছে বুক অব আজায়াতে 43 অধ্যায়ের 11 অনুচ্ছেদে, আমি একমাত্র আমি প্রভু আর আমার পাশাপাশি অন্য কোন রক্ষাকর্তা নেই। বুক অব আইজায়াতে উল্লেখ আছে 45 অধ্যায়ের 5 অনুচ্ছেদে, আমি একমাত্র প্রভু, এছাড়া আর কোন প্রভু নেই, আমার পাশাপাশি অন্য কোন ঈশ্বর নেই। বুক অব আইজায়ে বলা আছে 46 অধ্যায়ের 9 অনুচ্ছেদে, আমি ঈশ্বর, আমার সাথে আর কেউ নেই, আমি ঈশ্বর, আমার মতো আর কেউ নেই। এছাড়া উল্লেখ আছে বুক অব এক্সোডাসে 20 নম্বর অধ্যায়ের 3-5 অনুচ্ছেদে, এছাড়াও আছে বুক অব ডিটারনমিতে 5 অধ্যায়ের 7-9 অনুচ্ছেদে বলা হয়েছে, আমার পাশাপাশি তোমরা অন্য কারো উপাসনা করবে না। সর্বশক্তিমান স্রষ্টা এখানে বলেছেন যে আমার পাশাপাশি তোমরা অন্য কোন ঈশ্বরের উপাসনা করবে না, কোন মূর্তি বানিয়ে তোমরা কোনোভাবেই আমার সাথে তার তুলনা করবে না, হোক সেটা উপরে স্বর্গের কোনো কিছু অথবা পৃথিবীর নিচের কিছু অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে কিছু। তোমরা তাদেরকে কোন সেবা করবে না অথবা তাদের কাছে নতজন হবে না, কারণ আমি ঈশ্বর খুবই প্রতিহিংসা পরায়ণ। আপনি যদি ইহুদি ধর্মগ্রন্থগুলো পড়েন তাহলে ইহুদি ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন। খ্রিস্টান ধর্মের ঈশ্বর আর তার ধারণা সম্পর্কে বলার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই, যে ইসলাম হল একমাত্র খ্রিস্টান ধর্ম যে ধর্ম আমাদের বলে ঈসা আলাইহিসসালামকে বিশ্বাস করতে। কোন মুসলিমই মুসলিম নয় যদি সে ঈসা আলাইহিসসালামকে নবী বলে না মানে। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন একজন প্রেরিত দূত আল্লাহ সুবহান ওয়া তাআলার, সর্বশক্তিমান স্রষ্টা। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন মেসিয়া, মানুষের উদ্ধারকারী। আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিক উপায়ে জন্মেছিলেন, কোন পুরুষ মানুষের অনুজাত নন। অবশ্য অনেক আধুনিক খ্রিস্টান এটা বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি অনেক অন্ধ আর পঙ্গুকে ঈশ্বরের আদেশে সুস্থ করেছেন। বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের আদেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন। এখানে খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে বেশ মিল রয়েছে। অনেক খ্রিস্টান আছে যারা বলে যে ঈসা আলাইহিসসালাম নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। সত্যি বলতে আপনি যদি বাইবেল পড়েন এমন কোন বক্তব্য আপনি বাইবেলের কোথাও খুঁজে পাবেন না, গোটা বাইবেলের কোথাও খুঁজে পাবেন না যেখানে ঈসা আলাইহিসসালাম নিজেই বলেছেন যে তিনি ঈশ্বর, অথবা কোথাও তিনি বলেছেন আমাকে পূজো করো। তবে আপনি যদি বাইবেল পড়েন ঈসা আলাইহিসসালাম নিজেই বলেছেন, এর উল্লেখ আছে গসপেল অফ জনে 14 নম্বর অধ্যায়ের 28 নম্বর অনুচ্ছেদে, আমার বাবা অনেক বড় আমার চেয়ে। গসপেল অফ জনে 10 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে আছে, আমার বাবা সবার চাইতে বড়। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 28 নম্বর অনুচ্ছেদে, আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের শক্তির সাহায্যে। গসপেল অফ লুকে 11 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে। গসপেল অফ জনে 5 নম্বর অধ্যায়ের 30 নম্বর অনুচ্ছেদে, আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখানে থেকে বিচার করি আর আমার বিচার সঠিক, কারণ আমি এখানে আমার ইচ্ছাটাকে দেখি না, আমার বাবার ইচ্ছাকে দেখি। যদি কেউ বলে যে আমি নিজের ইচ্ছাকে দেখি না ঈশ্বরের ইচ্ছাকে দেখি, এর অর্থ সে তার ইচ্ছাকে সর্বশক্তিমান স্রষ্টার কাছে সমর্পণ করছে। আর যদি এটার আরবি করেন এটার অর্থ ইসলাম। আর যে তার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাকে বলা হয় মুসলমান। ঈসা আলাইহিসসালাম অন্য নবীদের কথা বাতিল করার জন্য আসেননি, বরং তিনি তাদের কথা নিশ্চিত করেছেন। আর ঈসা আলাইহিসসালাম বলেছেন, এর উল্লেখ আছে গসপেল অব ম্যাথিউয়ের 5 অধ্যায়ের 17-20 অনুচ্ছেদে, বলেছেন, মনে করো না আমি অন্য নবীদের কথা বাতিল করার জন্য পৃথিবীতে এসেছি, এইসব উদ্ধৃতি বাইবেলের উদ্ধৃতি কিং জেমস ভার্সন থেকে। ঈসা আলাইহিসসালাম বলেছেন, মনে করো না আমি অন্য নবীদের কথা বাতিল করার জন্য পৃথিবীতে এসেছি, আমি বাতিল করতে আসিনি নিশ্চিত করতে এসেছি। কারণ নিশ্চয়ই পৃথিবী থেকে স্বর্গে যাওয়ার সময় এমনকি প্রত্যেকটা ধূলিকণাকেও ঈশ্বরের আইনের সামনে পরীক্ষা দিয়ে তারপর যেতে হবে। আর যদি তাদেরকেও ঈশ্বরের কোনো আদেশ ভঙ্গ করে এবং অন্যদের সেটা শেখায়, তাহলে তাকে স্বর্গরাজ্যে সবচেয়ে ছোট করে দেখা হবে। আর যদি কেউ ঈশ্বরের আদেশ মানে আর অন্যদের সেটা শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সেই হবে সবচেয়ে বড়। যদি না তোমাদের নৈতিকতা ধর্মগ্রন্থ আর ধার্মিকদের নৈতিকতা চেয়ে বেশি হয়, তোমাদের কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। ঈসা আলাইহিসসালাম বলেছেন, যদি আপনি স্বর্গে যেতে চান, আপনাকে তাহলে ওল্ড টেস্টামেন্টের সব কথা সবকিছু মানতে হবে, যে ঈশ্বর একজন, তার কোন শরীক নেই, ঈশ্বরের কোন মূর্তি বানাতে পারবেন না। আর ঈসা আলাইহিসসালাম কখনোই দাবি করেননি যে তিনি সর্বশক্তিমান স্রষ্টা। সত্যি বলতে তিনি বলেছেন তাকে ঈশ্বর পাঠিয়েছেন। এটা বলা আছে গসপেল অফ জনে 14:24। ঈসা আলাইহিসসালাম বলেছেন যে তোমরা যে কথা শোনো সেগুলো আমার কথা নয়, সেগুলো আমার বাবার কথা যিনি আমাকে পাঠিয়েছেন। গসপেল অফ জনে উল্লেখ আছে 17:3 এ জীবন অবিনশ্বর, যাতে তোমরা বুঝতে পারো ঈশ্বর একজনই আর যিশুকে ঈশ্বর নিজেই পাঠিয়েছেন। বুক অব অ্যাক্টস আছে 2:22, যে শোনো হে ইসরায়েলবাসী, আমার কথা শোনো, নাজারেথ শহরের যিশু যে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ হিসেবে তোমাদের সামনে অলৌকিক অনেক কাজ করছে, আসলে ঈশ্বরের ইচ্ছাতেই করছে আর তোমরা তার সাক্ষী। বলা হয়েছে নাজারেথ শহরে ঈসা আলাইহিসসালাম তিনি ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ হিসেবে অলৌকিক অনেক কিছুই করছেন কেবলমাত্র ঈশ্বরের ইচ্ছাতেই আর তোমরা তার সাক্ষী। ঈসা আলাইহিসসালামকে যখন জিজ্ঞেস করা হল ঈশ্বরের কোন আদেশটাকে সবার আগে মানতে হবে, তখন তিনি মূসা আলাইহিসসালাম যে কথাটা বলেছিলেন সেটাই বলেছেন। গসপেল অফ মার্কে আছে 12:29। হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজনই। আপনি যদি বাইবেল পড়েন তাহলে খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণাকে ভালোভাবে বুঝতে পারবেন। আসুন এবার আমরা ইসলাম ধর্মের ঈশ্বরকে বোঝার চেষ্টা করি। ইসলাম ধর্মের স্রষ্টা সম্পর্কে ভালোভাবে বলতে গেলে আপনাকে তখন বলতে হবে পবিত্র কোরআনের সূরা ইখলাস 1-4 আয়াতে উল্লেখ আছে যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি এক এবং অদ্বিতীয়, আল্লাহু সামাদ, তিনি কখনোই কাহারও মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তাহার সমতুল্য কেউ নাই। এই হল 4 লাইনের সংজ্ঞা ইসলাম ধর্মের ঈশ্বর সম্পর্কে। আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি কেউ সর্বশক্তিমান স্রষ্টার কথা বলেন, যদি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বর বলে দাবি করেন, আমাদের মুসলমানদের কোনো আপত্তি থাকবে না সেই লোককে সর্বশক্তিমান ঈশ্বর বলে মানতে। প্রথমটা হল কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি এক এবং অদ্বিতীয় আল্লাহ। দ্বিতীয়টা হল আল্লাহু সামাদ, তিনি কাহারও মুখাপেক্ষী নন। তৃতীয়টা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি। আর চতুর্থটা ওয়াল আমি আকুল্লাহ কুফান আহাদ, আর তাহার সমতুল্য কেউ নাই। এই সূরা ইখলাস কোরআনের 112 সূরা। এটা হল থিওলজির পরশ পাথর, থিও অর্থ ঈশ্বর, লজি অর্থ জ্ঞান। সূরা ইখলাস পবিত্র কোরআনের 112 সূরা। এটা হল ঈশ্বরকে চেনার পরশ পাথর। এখন যদি কোন লোক নিজেকে ঈশ্বর বলে দাবি করে, যদি সেই লোক এই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, আমরা তাকে ঈশ্বর বলে মানব। আর সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য এটা আবশ্যিক যে আপনি বিশ্বাস করবেন মাত্র একজন ঈশ্বরে। তাই যদি কেউ নিজেকে ঈশ্বর বলে দাবি করে, যদি সেই লোক এই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, আমরা মুসলমানরা বিনা দ্বিধায় মেনে নেব সেই লোক ঈশ্বর। আপনারা জানেন এখন অনেক লোকই নিজেদের ঈশ্বর বলে দাবি করছে, আসলে আমরা দেখি তারা এই পরীক্ষায় পাশ করতে পারে কিনা। আর এই ধরনের লোকগুলোর মধ্যে একজন হল ভগবান রজনীশ। আপনারা জানেন যে কিছু মানুষ তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মানেন। একবার আমার লেকচারের সময় প্রশ্নোত্তর পর্বে সেখানে আমাদের একজন হিন্দু বন্ধু ছিলেন, যিনি বলেছিলেন যে হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে না, আমি বলেছিলাম এই কথাটা আমি মানি, আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, সে ধর্মের কোথাও লেখা নেই যে ভগবান রজনীশ ঈশ্বর। তাই আমি বলেছি কিছু মানুষ ধরুন ভগবান রজনীশ একজন ঈশ্বর, আমি জানি যে হিন্দু ধর্মের অনুসারীরা ভগবান রজনীশকে ঈশ্বর মানেন না। আসুন আমরা তার দাবিকে পরীক্ষা করে দেখি যে ভগবান রজনীশ সর্বশক্তিমান ঈশ্বর কিনা। প্রথম পরীক্ষাটা হল কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। ভগবান রজনীশ কি এক আর অদ্বিতীয়? আমরা জানি পৃথিবীতে অনেক মানুষই আছে যারা নিজেদের ঈশ্বর বলে দাবি করছে, বিশেষ করে এই দেশে অনেক লোক নিজেকে ঈশ্বর বলে দাবি করছে, সে কি এক আর অদ্বিতীয়? কিন্তু তার ভক্তরা বলবে যে না, তিনি এক আর অদ্বিতীয়। এর পরে পরীক্ষাটা করি আল্লাহু সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। ভগবান রজনীশ কি কারো মুখাপেক্ষী ছিল না? আমরা তার জীবনী পড়ে জানতে পারি তিনি অ্যাজমার রোগী ছিলেন, পিঠে প্রচন্ড ব্যথা ছিল আর ছিল ডায়াবেটিস মেলাইটিস। তিনি বলেছিলেন আমেরিকার সরকার যখন তাকে অ্যারেস্ট করে তখন তাকে স্লো পয়জনিং করা হয়েছিল, চিন্তা করে সর্বশক্তিমান ঈশ্বরের উপর স্লো পয়জনিং। তৃতীয় পরীক্ষা হল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি। আর আমরা জানি তার জীবনী থেকে যে রজনীশ মধ্যপ্রদেশে জন্মেছিলেন তার একজন বাবা আর একজন মা ছিল, তারাও পরে রজনীশের ভক্ত হয়। আর তারপরে 1981 সালে রজনীশ আমেরিকায় গিয়ে হাজার হাজার আমেরিকানকে ভক্ত বানিয়ে ফেলেন, আর সেখানে অরেগন প্রদেশে তিনি একটা গ্রাম বানালেন যেটার নাম রজনীশপুরম। এরপরে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে এবং জেলখানায় রাখে, আর 1985 সালে তাকে ফেরত পাঠানো হয়, তাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হয়। তিনি তারপর ইন্ডিয়াতে আসেন 1985 সালে, পুনা শহরে গেলেন, সেখানে তিনি বানালেন একটা আশ্রম ওশো কমিউন। আপনারা সেখানে গেলে দেখবেন তার সমাধির উপর খোদাই করে লেখা আছে যে ভগবান রজনীশ ওশো রজনীশ কখনো জন্মাননি কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 19 জানুয়ারি পর্যন্ত। তার সমাধিতে এটা উল্লেখ করা হয়নি যে পৃথিবীর 21টা দেশ তাকে ভিসা দেয়নি। চিন্তা করেন সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে ভ্রমণ করছে আর তার ভিসার প্রয়োজন হয়। সবশেষ পরীক্ষা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ নাই। পরীক্ষাটা এত কঠিন যে আল্লাহ সুবহানাহু তাআলার পাশে আর কেউ নেই, শুধু তিনিই পাস করবেন। যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করবেন, পৃথিবীর যে কোনো কিছু সে ঈশ্বর নয়। যেমন ধরুন কোন একজন লোক বলল যে সর্বশক্তিমান ঈশ্বর হাজার গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শ্বার্জনেগারের চাইতে। আপনারা চেনেন তাকে, যাকে এক সময় টাইটেল দেওয়া হয়েছিল মিস্টার ইউনিভার্স, এই বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর হাজার গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শ্বার্জনেগারের চেয়ে, যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করবেন, হোক সেটা আর্নল্ড শ্বার্জনেগার বা কিং কং বা দারা সিং, হোক সেটা হাজার গুণ বেশি বা লক্ষ গুণ বেশি, যখনই আপনি ঈশ্বরকে তুলনা করবেন পৃথিবীর কোন কিছুর সাথে, সে সর্বশক্তিমান ঈশ্বর নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই। ঈশ্বর সম্পর্কে চার লাইনের এই সংজ্ঞা রয়েছে পবিত্র কোরআনে, এটাই হল পরশপথর ঈশ্বরকে চেনা। কোন একজন লোক বলল যে সর্বশক্তিমান ঈশ্বর হাজার গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শ্বার্জনেগারের চাইতে। আপনারা চেনেন তাকে, যাকে এক সময় টাইটেল দেওয়া হয়েছিল মিস্টার ইউনিভার্স, এই বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর হাজার গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শ্বার্জনেগারের চেয়ে, যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করবেন, হোক সেটা আর্নল্ড শ্বার্জনেগার বা কিং কং বা দারা সিং, হোক সেটা হাজার গুণ বেশি বা লক্ষ গুণ বেশি, যখনই আপনি ঈশ্বরকে তুলনা করবেন পৃথিবীর কোন কিছুর সাথে, সে সর্বশক্তিমান ঈশ্বর নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই। ঈশ্বর সম্পর্কে চার লাইনের এই সংজ্ঞা রয়েছে পবিত্র কোরআনে, এটাই হল পরশপথর ঈশ্বরকে চেনা। এছাড়াও পবিত্র কোরআন বলছে সুরা আল ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ আছে যে
কুলুল্লাহ আবুদুর রহমান আই এম আতাদু ফালাউ আসমাউল হুসনা,
তোমরা আল্লাহ নামে আহ্বান করো বা রহমান, তোমরা যে নামে আহ্বান করো সকল সুন্দর নামগুলি তো তাহার। আপনারা আল্লাহকে ডাকতে পারেন যে কোনো নামে, তবে সেটা অবশ্যই কোনো সুন্দর নাম হতে হবে, যাতে আপনারা কোনো ছবি কল্পনা করতে না পারেন। আর সব মিলিয়ে 99টি আসমাউল হুসনা বা সুন্দর নাম রয়েছে পবিত্রকরণে আল্লাহ সুবহান ওয়া তাআলার। আর রহমান, আর রহিম, সবচেয়ে দয়াবান, সবচেয়ে পরোপকারী, সব মিলিয়ে 99টি নাম। আমরা মুসলিমরা সর্বশক্তিমান ঈশ্বরকে আরবিতে আল্লাহ বলে ডাকি, আর যে কারণে আমরা সর্বশক্তিমান ঈশ্বরকে আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজি শব্দ গড না বলে, সেটা হল ইংরেজি গড শব্দটাকে নিয়ে আপনি অনেক কিছু বানাতে পারেন। যেমন ধরুন, আপনি যদি গডের পরে এস জুড়ে দেন তাহলে সেটা হবে গডস, ঈশ্বরের বহুবচন। আল্লাহর কোনো বহুবচন নেই, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি এক এবং অদ্বিতীয়। যদি গডের পরে ই ডবল এস যোগ করেন তাহলে সেটা হয়ে যায় গডেস, অর্থাৎ মহিলা ঈশ্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন লিঙ্গ নেই, তিনি পুরুষও নন আবার মহিলাও নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন লিঙ্গ নেই, আল্লাহ শুধু একটাই শব্দ। যদি গডের সাথে ফাদার শব্দটা যোগ করেন তাহলে হয় গড ফাদার, সে আমার গড ফাদার, সে আমার অভিভাবক। আল্লাহ আব্বা বা আল্লাহ ফাদার বলে কিছু নেই ইসলামে। যদি গডের সাথে মাদার যোগ করেন সে হয় গড মাদার। ইসলাম ধর্মে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মি বলে কিছু নেই, আল্লাহ শুধু একটাই শব্দ। যদি গডের আগে তিন শব্দটা লাগান তাহলে সেটা হয়ে যায় তিন গড, যার অর্থ নকল ঈশ্বর। ইসলামে তিন আল্লাহ বলে কিছু নেই, আর এ কারণে আমরা মুসলিমরা সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহান ওয়া তাআলাকে আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজিতে গড শব্দ না বলে। কিন্তু যদি কোন লোক, কোন মুসলমান আল্লাহ সুবহান ওয়া তাআলাকে গড বলে ডাকেন, তাদেরকে বোঝানোর জন্য যারা আল্লাহ সুবহান ওয়া তাআলা সম্পর্কে জানেন না, এতে যদি তারা বোঝে আমাদের কোনো আপত্তি নেই। তবে এখানে সঠিক শব্দটা হল আল্লাহ, ইংরেজিতে গড না বলে এই শব্দটা এক্ষেত্রে ভালো। ইসলাম ধর্মে সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র হরিজেন্টালি ছড়ায় না, অর্থাৎ শুধু বর্তমান সময়ের বিভিন্ন জায়গা আর সব ধরনের মানুষের মধ্যে ভ্রাতৃত্বকে ছড়ায় না, এটা ছড়ায় ভার্টিক্যালিও। ইসলাম ধর্মের সর্বজনীন ভ্রাতৃত্ব, সর্বজনীন ভ্রাতৃত্বের বিশ্বাস ভার্টিক্যালিও ছড়ায়, আগের প্রজন্মতেও ছড়াই, এটা অতীতেও ছড়িয়েছিল। হ্যাঁ, অতীতেও ছড়িয়েছিল। ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্বে বর্তমান সময়ের মানুষ আছে, এমনকি অতীতেরও আছে। আমরা সবাই একটাই জাতি, একটাই গোষ্ঠী। এই সর্বজনীন ভ্রাতৃত্ব, সর্বজনীন ভ্রাতৃত্বের বিশ্বাস, এটা হরিজন্টালি ছড়ায়, এমনকি এটা ছড়ায় ভার্টিক্যালিও। আর এই বিশ্বাসের ভিত্তিটা হল সব ধর্মে এটা আছে, আপনারা দেখবেন বিশ্বাস করতেই হবে একজন সৃষ্টিকর্তায়, এক সর্বশক্তিমান ঈশ্বরে। আর শুধুমাত্র এই উপায়ে এই পুরো বিশ্বজগতে সর্বজনীন ভ্রাতৃত্ব বিরাজ করবে। আর এই সর্বজনীন ভ্রাতৃত্ব অনেক অনেক গুণ বড় ভ্রাতৃত্ব রক্তের সম্পর্কের চেয়ে। পবিত্রকরণ বলছে, আমি আগেও বলেছি, তোমরা তোমাদের বাবা মাকে শ্রদ্ধা করো। পবিত্রকরণের সূরা ইসরা 23 এবং 24 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আদেশ দিয়েছেন, তিনি ব্যতীত কাহারো উপাসনা করিও না, আর পিতামাতার প্রতি সদয় হও, আর যদি তাহাদের একজন অথবা তাহাদের উভয়ই বার্ধক্য উপনীত হন, তাহাদিগকে কোন রকম ধমক দিও না, তাহাদিগকে উপশব্দটা বলিও না, কিন্তু মমতাবশে তাহাদের প্রতি নম্রতা পক্ষপাত অবলম্বিত করো, তাহাদের সম্মান করিও এবং প্রভুর নিকট প্রার্থনা করিও যে তাহাদের প্রতি দয়া করো যেভাবে আমাকে তাহারা প্রতিপালন করিয়াছিলেন। তার অর্থ, আপনারা আপনাদের বাবা মাকে ভালোবাসবেন এবং তাদের সবসময় শ্রদ্ধা আর সম্মান করবেন। তবে পবিত্রকরণে এই কথা বলা আছে, সূরা লোকমানের 15 নম্বর আয়াতে উল্লেখ আছে যে পিতামাতাকে শ্রদ্ধা ও সম্মান করার পর কোরআন বলছে, কিন্তু যদি তাহারা পীড়াপিড়ি করে আমার সমকক্ষ দাঁড় করাইতে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, অর্থাৎ তোমার বাবা মা তোমাকে যদি অন্য ঈশ্বর মানতে বলেন সর্বশক্তিমান আল্লাহর পাশে, তুমি তাহাদের কথা মানিও না, তবে এই পৃথিবীতে তাহাদের সহিত বসবাস করো সৎভাবে এবং বিশুদ্ধ চিত্তে। তার অর্থ, আপনার বাবা মাকে আপনি মেনে চলবেন যতক্ষণ পর্যন্ত তারা সর্বশক্তিমান আল্লাহর বিরুদ্ধে না যায়, তারা আল্লাহর আদেশের বিরুদ্ধে না যায়, তাদেরকে মেনে চলতে হবে। যদি তারা আল্লাহর আদেশ না মানে তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলার আদেশ অনুযায়ী সবাইকে চলতে হবে। বিশ্বাসের ভ্রাতৃত্ব অনেক বেশি বড়, যেটা রক্তের সম্পর্কের চেয়েও এটা অনেক অনেক বেশি বড়। পবিত্র কোরআনের সূরা তাওবার 24 নম্বর আয়াতে উল্লেখ আছে যে
কুল ইন কান আবাউকুম,
যদি তোমাদের কাছে তোমাদের পিতা,
ওয়া আবনাউকুম
তোমাদের সন্তান,
ওয়া ইখওয়ানুকুম
তোমাদের ভ্রাতা,
وأزواجكم
তোমাদের জীবন সঙ্গী তোমাদের স্বামী বা স্ত্রী
وعشيرتكم
তোমাদের সগোষ্ঠী আল্লাহ প্রশ্ন করেছেন কোন জিনিস তোমাদের অধিক প্রিয় তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের জীবন সঙ্গী স্বামী অথবা স্ত্রী অথবা তোমাদের আত্মীয় স্বজন কোনটা তোমাদের বেশি প্রিয় তোমাদের বাবা তোমাদের সন্তান তোমাদের ভ্রাতা তোমাদের জীবন সঙ্গী স্বামী বা স্ত্রী কোনটা বেশি প্রিয়
ও আমওয়ালুন ইখতারাফতুমুহা ও তিদারাতুন তাখশাউনা কাসাদাহা ও মাসাকিনু তারজাউনাহা
তোমরা যে সম্পদ সংগ্রহ করছো যে ব্যবসা পরিচালনা করছো যে বাসস্থানে তোমরা থাকো আল্লাহ বলছেন কোনটা তোমাদের কাছে বেশি প্রিয় কি তোমাদের কাছে প্রিয় আল্লাহ বলছেন যে
আহাব্বা ইলাইকুম মিন আল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবিলিহি
যদি এগুলো বেশি ভালোবাসো আল্লাহর চাইতে রাসূলের চাইতে এবং জিহাদের চাইতে আল্লাহর পথে সংগ্রামের চাইতে আল্লাহ বলছেন যদি তোমার বাবা মা তোমাকে আল্লাহ তাআলার বিরুদ্ধে যেতে বলে তোমাকে ডাকাতি করতে বলে মানুষ ঠকাতে বলে ঘুষ নিতে বলে অন্য মানুষকে খুন করতে বলে বিনা কারণে যদি আপনার পিতামাতা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের বিপক্ষে যেতে বলে
ভোক্তারা আপনার সন্তান
ভোক্তারা আপনার ভাই বা আপনার জীবন সঙ্গী বা আত্মীয় স্বজন অথবা আপনি যদি আল্লাহর বিরুদ্ধে এমন কোন কাজ করেন আপনার সম্পদ বাড়ানোর জন্য আপনি যে ব্যবসা করেন যে ঘরে আপনি বাস করেন আল্লাহ বলছেন যদি এই আটটি জিনিসকে আল্লাহ তার রাসূল আর জিহাদের চেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ বলছেন
ফাতারাব্বাসু
অপেক্ষা করো
হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিকুমুল ফাসিকিন
অপেক্ষা করো তোমাদের উপর আল্লাহর বিধান আসা পর্যন্ত অপেক্ষা করো আল্লাহ তোমাদের ধ্বংস করা পর্যন্ত
ওয়াল্লাহু লা ইয়াহদিকুমুল ফাসিকিন
আল্লাহ সব ত্যাগীকে পথ প্রদর্শন করেন না যখন বিশ্বাসের ভ্রাতৃত্ব নিয়ে কথা হচ্ছে এটা রক্তের সম্পর্কের চেয়ে অনেক বেশি বড় আর এরপরে পবিত্র কোরআনে সূরা আল নিসার ১৩৫ নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকিবে সাক্ষী স্বরূপ আল্লাহ সুবহান তাআলার যদিও ইয়া তোমাদের বিরুদ্ধে যায় পিতামাতার বিরুদ্ধে যায় আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় সে বিত্তবান হোক বা বিত্তহীন আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর অর্থাৎ আপনি যদি ন্যায় বিচারের পক্ষ নেন যদি আপনি শাহাদা দেন যদি আপনি সাক্ষ্য দেন আল্লাহ সুবহান তাআলার নামে আল্লাহ বলেছেন ন্যায় বিচারের পক্ষে দাঁড়াও যদি এতে নিজেদের বিরুদ্ধে বলতে হয় তোমার বাবা মায়ের বিরুদ্ধে আত্মীয় স্বজনের বিরুদ্ধে এখানে সেই মানুষগুলো ধনী হোক বা গরিব হোক আল্লাহ সবারই কাছাকাছি থাকেন তার অর্থ যখন ন্যায় বিচারের কথা আসছে যখন সত্যের কথা আসছে ন্যায় বিচার রক্তের সম্পর্কের চেয়ে অনেক গুণ বেশি বড় এই বিশ্বাসের ভ্রাতৃত্ব পৃথিবীর অন্য সব ধরনের ভ্রাতৃত্বের চেয়ে অনেক বেশি বড় আর এই বিশ্বাসের ভ্রাতৃত্ব সর্বজনীন ভ্রাতৃত্ব যে মূল ভিত্তিটার উপর দাঁড়িয়ে আছে সেটা হল মাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করা একজন সর্বশক্তিমান ঈশ্বর একজন আল্লাহ সুবহান ওয়া তাআলা যে কথাটা সবগুলো ধর্মেই বলা হয়েছে আর পবিত্র কোরআন বলছে যেটা আমি আগেও বলেছিলাম সূরা আল ইমরানের ৬৪ নম্বর আয়াতে উল্লেখ আছে যে এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক প্রথম কথাটা কি
আল্লাহ না ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া আমরা কাহারো ইবাদত করি না শুধুমাত্র একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করাটাই যথেষ্ট নয় আপনাদের উপাসনা করতে হবে মাত্র একজন সর্বশক্তিমানকে যদি আপনি একজন ঈশ্বরকে বিশ্বাস আর উপাসনা করেন এক ঈশ্বর তাহলে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় থাকবে একজন সৃষ্টিকর্তা বিশ্বাস না করলে মানব জাতির এই ভ্রাতৃত্ব থাকবে না পুরো পৃথিবীতেই থাকবে না আর পবিত্র কোরআনে সূরা আনামের ১০৮ নম্বর আয়াতে উল্লেখ আছে যে তাহাদিগকে তোমরা গালি দিও না তাহাদিগকে গালি দিও না আল্লাহকে ছাড়িয়া তাহারা যাহাদিগকে ডাকে কেননা অজ্ঞানতা বশত তাহারা গালি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি এখন আমার লেকচার শেষ করব পবিত্র কোরআনের একটা উদ্ধৃতি দিয়ে সূরা আল নিসার ১ নম্বর আয়াতে উল্লেখ আছে যে
ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিহি ওয়াইযা খালাকা মিনহা যাওজাহা
যে হে মানব জাতি তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করিয়াছেন এক ব্যক্তি হইতে আর তাহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করিয়াছেন আর তাহাদের দুজন হইতে বহু নরনারী ছড়াইয়া দেন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
এবারে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের প্রশ্ন এবং উত্তর পর্ব অ্যাডভোকেট প্রভাকর রাও হেগডে অ্যাডভোকেট হিঙ্গুরানি ডিসিপি সাক্সেনা এখানে উপস্থিত দর্শক শ্রোতা গুরুজনেরা ভাই ও বোনেরা এই প্রশ্নোত্তর পর্ব শেষে আমি সম্মানিত দর্শকদের অনুরোধ করব আজকের বিষয়ের উপর তাদের মতামত জানানোর জন্য। দর্শক শ্রোতাদের অনুরোধ করব, দয়া করে প্রশ্ন করার আগে আপনার নাম আর পেশা উল্লেখ করবেন। এই প্রশ্নোত্তর পর্বে আমরা চাইব যে প্রথমেই অমুসলিম শ্রোতারা প্রশ্ন করবেন। হ্যাঁ ভাই।
ধন্যবাদ ডক্টর নায়েক। ইসলাম ধর্মের ঈশ্বরকে আপনি একটু অস্পষ্টভাবেই তুলে ধরলেন। আমার প্রশ্নটা সহজ। আপনি এতক্ষণ বললেন জাতিগত ভ্রাতৃত্ব, ভাষাগত ভ্রাতৃত্ব, রক্তের ভ্রাতৃত্ব ইত্যাদি, আর এই সবগুলো ভ্রাতৃত্ব বাধা দেয় সার্বজনীন ভ্রাতৃত্বে। তবে আপনি এখানে যেটা বলেননি সেটা হল কাফির। আমার ধারণা এটা এই পৃথিবীতে সার্বজনীন ভ্রাতৃত্বের জন্য একটা বাধা।
ভাই আপনার নামটা কি জানতে পারি? তাহলে উত্তরটা ভালোভাবে দিতে পারব।
প্রফেসর নীরদ, ভিভান্ডি কলেজ।
প্রফেসর একটা প্রশ্ন করেছেন যে আমি আজকের এই লেকচারে সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলেছি, আরো বলেছি সেই সব ভ্রাতৃত্বের কথা যার ভিত্তি হল রক্তের সম্পর্ক, জাতি, গোত্র, ধর্ম ইত্যাদি, এগুলোই বাধা দেয়। তবে আমি এখানে কাফির সম্পর্কে কিছুই বলিনি। এই কাফির হল একটা আরবি শব্দ। এই শব্দটা এসেছে কাফ থেকে, যার অর্থ গোপন রাখা, গোপন রাখা, লুকিয়ে রাখা, অন্য অর্থ প্রত্যাখ্যান করা। আর ইসলাম ধর্মে এই কাফির শব্দটা, এর অর্থ কোন ব্যক্তি যে ইসলামের সত্যকে গোপন বা প্রত্যাখ্যান করে। যে ব্যক্তি ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে তাকে বলা হয় কাফির। যে কোন লোক যে ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে, যেমন ঈশ্বর একজন, আল্লাহ সুবহানাহু তাআলা আরো যা কিছু আছে, সে একজন কাফির। যে কোনো ভ্রাতৃত্ব সর্বজনীন বিশ্বাসের ভ্রাতৃত্বের পাশাপাশি, আর ইসলামের ভ্রাতৃত্ব যদি অন্য কোনো ভ্রাতৃত্ব হয়ে থাকে, অন্য কোনো ভ্রাতৃত্ব, এমন কয়েকশো ভ্রাতৃত্ব হতে পারে, কোন এলাকার উপর ভিত্তি করে ভ্রাতৃত্ব হতে পারে, সেটা ইন্ডিয়া হতে পারে, পাকিস্তান হতে পারে, আমেরিকা, এইসব অন্যান্য ভ্রাতৃত্ব, যে সব ভ্রাতৃত্ব সর্বজনীন ভ্রাতৃত্বের মতো একজন সৃষ্টিকর্তায় একজন ঈশ্বরে বিশ্বাস করে না, সেগুলো এখানে বাধা দেয়। যেমন আপনি বললেন যে কাফির, কাফিরদের ভ্রাতৃত্ব, এটাও সর্বজনীন ভ্রাতৃত্বে বাধা দেয়। কাফির শব্দের অর্থ যে লোক ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে। অনেক অমুসলিম আছে যারা আমাকে প্রশ্ন করেছে, আর এই প্রশ্নগুলির জন্য আমার একটা ভিডিও ক্যাসেট আছে, কেন মুসলমানরা আমাদের কাফির বলে নিন্দা করে। কথাটা তাদের কাছে খারাপ লাগে। আমি বলি কাফির একটা আরবি শব্দ, যার অর্থ কোন ব্যক্তি যে ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে। এটা একটা আরবি শব্দ। যে ব্যক্তি ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে, এই শব্দটা যদি বাংলা করেন তার অর্থ দাঁড়ায় অমুসলিম। তাহলে যে লোক অমুসলিম যে ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে তাকে বলা হয় কাফের। এই শব্দটাকে বাংলা করলে তার অর্থ দাঁড়ায় অমুসলিম। তাহলে যদি বলেন অমুসলিম কোন লোককে কাফের বলবেন না, সেটা আমি কিভাবে করব? তাহলে কেউ যদি বলে কেন আমাকে কাফের বলছেন, কাফের বলবেন না আমাকে, আর আমি বলি আপনি যদি ইসলাম গ্রহণ করেন আপনাকে কাফের বলবো না, এটা অমুসলিম শব্দটা আরবি প্রতিশব্দ। আশা করি উত্তরটা পেয়েছেন।
আমার নাম মাধব পারকে। আপনি আপনার লেকচারে বললেন যে ঈশ্বর হলেন, আল্লাহ হলেন নিরাকার, প্রতিমূর্তি ছাড়া। হিন্দু ধর্মেও একই কথা আছে, কিন্তু তাহলে মুসলমানরা হজ করার সময় তাদের তীর্থস্থানকে কেন পূজা করে, কেন তারা কাবাঘরকে উপাসনা করে?
ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে যখন ইসলামে ঈশ্বরের কোন প্রতিকৃতি নেই, আল্লাহ সুবহানাহু তাআলার কোন আকার নেই, তাহলে মুসলমানরা কেন তীর্থস্থানকে পূজা করে, সেটা হল কাবা শরীফ হজ করার সময়। ভাই এটা একটা ভুল ধারণা। কোন মুসলিম কখনোই কাবাকে পূজা করে না। এটা ভুল ধারণা অমুসলিমদের মধ্যে যে মুসলমানরা কাবা শরীফকে পূজো করে। আমরা কেউ কাবা শরীফকে পূজো করি না, আমরা পূজো করি একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলাকে। তাকে আমরা পৃথিবীতে দেখতে পাই না। আমরা যেটা বলি যে কাবা শরীফ হল আমাদের কেবলা। কেবলা একটা আরবি শব্দ, যার অর্থ হল একটা দিক। কাবা হল আমাদের কেবলা, কারণ আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি, সবসময় একতা। যেমন ধরুন আপনি যখন প্রার্থনা করছেন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে, যখন সালাত আদায় করেন, কেউ হয়তো বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়াই, কেউ বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াই, কেউ হয়তো বলবে পূর্ব দিকে, কেউ বলবে পশ্চিম দিকে, কোন দিকে দাঁড়াবো? আমরা একতায় বিশ্বাস করি। আর এই একতার জন্য পুরো পৃথিবীর সমস্ত মুসলমান আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কিবলার দিকে মুখ করে দাঁড়াতে হবে। এটা পূজো করা হচ্ছে না, এটা একটা দিক। আর প্রথম যারা পৃথিবীর ম্যাপে এঁকেছিল তারা ছিল মুসলমান। মুসলমান যখন পৃথিবীর ম্যাপ এঁকেছিল সেখানে দক্ষিণ মেরু ছিল উপরে, উত্তর মেরু নিচে, আর কাবা ছিল একেবারে কেন্দ্রে। পরে পশ্চিমারা আঁকলো, তারা ম্যাপটাকে উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে। আলহামদুলিল্লাহ কাবা এখনো সেই কেন্দ্রেই আছে, মক্কা এখনো কেন্দ্রে। আর মক্কাকে কেন্দ্রে রেখে পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো মুসলমান যদি সে উত্তর দিকে থাকে কাবা শরীফের তাহলে দক্ষিণে ফিরে দাঁড়াবে, আর যদি সে কাবা শরীফের দক্ষিণে থাকে তাহলে উত্তর দিকে ফিরে দাঁড়াবে। সারা পৃথিবীর সমস্ত মুসলমান একদিকে মুখ করে দাঁড়ায়। কাবা শরীফ আমাদের কেবলা বা দিক, মুসলমানরা একে পুজো করে না। আর যখন আমরা হজে যাই, হজ পালন করি, আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি, আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি কারণ সবাই জানে যে সব বৃত্তেরই মাত্র একটাই কেন্দ্র আছে। তাই আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আর সাক্ষ্য দেই কেবলমাত্র একজন ঈশ্বর। আমরা কাবাকে পুজো করি না। আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে বুক অফ হজের দ্বিতীয় খণ্ডে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি কালো পাথরকে চুমু দেই, অর্থাৎ আল হজরে আসওয়াদ, শুধুমাত্র এই কারণে যে আমাদের নবীজি চুমু দিয়েছিলেন, তা না হলে এই কালো পাথর আমাদের কোনো ক্ষতি করবে না, কোনো উপকারও করবে না। ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একথা নিশ্চিত করে বলেছেন যে কোনো মুসলিমই কালো পাথরকে পুজো করে না, এটা আমাদের কোনো ক্ষতি করবে না, আবার কোনো উপকারও করবে না। আর আরেকটা দৃষ্টান্ত আছে যে আমাদের নবীজির সময়ে সাহাবাগণ, নবীজির সঙ্গী সাথীরা, তারা এমনকি কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছেন। আজান হল আহ্বান সালার জন্য। লোকে একসময় কাবার উপর দাঁড়িয়ে আজান দিয়েছে। আপনাদের প্রশ্ন করি, কোন মূর্তি পূজারী কি তার পূজনীয় মূর্তির উপর কখনো দাঁড়ায়? এভাবে আমরা প্রমাণ করতে পারি কোন মুসলিম কখনোই কাবাকে পুজো করেনি। কাবা আমাদের কেবলা আর আমরা উপাসনা করি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যাকে আমরা দেখতে পাই না। আশা করি উত্তরটা পেয়েছেন।
হ্যাঁ ভাই।
আমার নাম ডক্টর ব্যাস, একজন মেডিকেল ডাক্তার। আমরা এখানে এসেছি সার্বজনীন ভ্রাতৃত্ব নিয়ে নতুন কিছু কথা শুনতে। আমরা এখানে ইসলাম ধর্মের উপর কোন লেকচার শুনতে আসিনি। আমি এখানে আপনাকে অনুরোধ করব, আপনি বলুন এই পৃথিবীর ভ্রাতৃত্ববোধের কিছু কথা। এখন এটা সার্বজনীন ভ্রাতৃত্ব, আমি এখানে জানতে আসিনি বিশ্বজগতের অন্য কোথাও আমাদের কোনো ভাই আছে কিনা। ইন্ডিয়াতে অনেক ভাই আছে, তাই আমরা ইন্ডিয়ান ভ্রাতৃত্বের কথা বলব। আর এই দেশে মানুষের ভ্রাতৃত্ব কিভাবে দেশের ইতিহাসকে গত 100 বছরে কতখানি প্রভাবিত করতে পেরেছে?
ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। তিনি বললেন যে আজকে তিনি এসেছেন সর্বজনীন ভ্রাতৃত্বের কথা শুনতে, আর আমি এখানে বলছি শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বের কথা। আর এই পৃথিবীর বাইরেও কি কোন ভ্রাতৃত্ব আছে? আপনি একজন ডাক্তার আলহামদুলিল্লাহ, আর আমার লেকচার যদি শোনেন, যদি আপনি একটু মন দিয়ে শোনেন, আমি বলেছি আমরা এক সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করি, যিনি এই পৃথিবী সময়ের প্রতিপালক, রাব্বুল আলামিন, পৃথিবী সময়ের প্রতিপালক, অর্থাৎ বিশ্বজগতের প্রতিপালক, আমাদের এই পৃথিবী সহ।
এই ভ্রাতৃত্বটা হল বিশ্বজগতের, পৃথিবীর অথবা ইন্ডিয়া, আপনি কি বলেন?
ভাই ঠিক আছে, আগে উত্তরটা শোনেন। এক এক করে আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিয়ে দেব। আগে এই উত্তরটা দিয়ে তারপর আপনার প্রশ্নে আসছি, সমস্যা না, আমি এখানে আছি, আপনাদের সবার প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। প্রথমে এই ভদ্রলোকের উত্তর দেই, তিনি যে প্রশ্ন করেছেন সেটার উত্তর আগে দেই। তিনি আমার কাছে ভ্রাতৃত্ব সম্পর্কে জানতে চেয়েছেন, আর সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বকেই বোঝায় না। আর পবিত্র কোরআনের কথা অনুযায়ী সূরা আল শুরার 29 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন আর সেখানে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। তার অর্থ পবিত্রকরণ বলছে যে এই পৃথিবী ছাড়াও এই বিশ্বজগতে অনেক প্রাণী আছে, পৃথিবী ছাড়া অন্য গ্রহেও প্রাণী আছে। বিজ্ঞান এখনো এটা প্রমাণ করতে পারেনি যে পৃথিবীর বাইরেও আরো জীবন আছে। আপনারা জানেন যে বিজ্ঞানীরা এখন রকেট, স্যাটেলাইট, আরো কত কিছু এগুলো পাঠিয়ে দেখছে যে কোথাও প্রাণী আছে কিনা, এখনো প্রমাণিত হয়নি। বিজ্ঞান বলছে এটার সম্ভাবনাই বেশি। তবে কোরআন বলছে এই পৃথিবীর বাইরেও প্রাণ আছে। আমরাও এটা বিশ্বাস করি, সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর জন্য নয়, এটা অন্যান্য সমস্ত পৃথিবীর জন্য। আর আপনি ঠিকই বলেছেন, এই ভ্রাতৃত্ব ইন্ডিয়ারও, ইন্ডিয়ার জন্য, পুরো পৃথিবীর জন্য। আর এই ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য যদি আমার লেকচার শুনে থাকেন তাহলে সেগুলো আমি বলবো না। আমাদের কিছু নৈতিকতা থাকা উচিত যে কোন একজন মানুষ অন্য কোন মানুষকে খুন করবে না, সে ডাকাতি করবে না, সে দান খয়রাত করবে, প্রতিবেশীদের ভালোবাসবে, কারো পেছনে নিন্দা করবে না, সে খেয়াল রাখবে যখন সে ভরপেটে থাকে তখন যেন তার প্রতিবেশীও ভরপেটে থাকে, সে খেয়াল রাখবে যেন মদপান না করে, মাদকদ্রব্য সর্বজনীন ধর্তৃত্বকে ছড়ানোর পথে একটা বাধা, পেছন থেকে নিন্দা করবে না, সে কারো নিন্দা করবে না। আর এভাবে কাজ করলে সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র ইন্ডিয়ায় নয়, শুধু এই পৃথিবীতে নয়, পুরো বিশ্ব জগতে বিরাজ করবে। হতে পারে যে আপনি আমার পুরো লেকচার মন দিয়ে শোনেননি, আমার লেকচার আলহামদুলিল্লাহ এই বিষয়টার উপরই ছিল সেটা, আর এখানে আমি ইন্ডিয়া আমেরিকা এই পৃথিবী আর পুরো বিশ্ব জগতের কথা বলেছি। আর এটা শুধু তখনই বিরাজ করবে যদি সব ধর্মের অনুসারীরা বিশ্বাস করা শুরু করে যে সৃষ্টিকর্তা পুরো মানবজাতির স্রষ্টা, সকল প্রাণী স্রষ্টা, হোক সেটা ইন্ডিয়ায় হোক আমেরিকায় অথবা পৃথিবীর বাইরে, আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র একজনই। আর প্রত্যেকটা ধর্মেই আসলে বলে থাকে একজন সৃষ্টিকর্তার কথা, যেটা আমি আগেই খুলে বলেছি। ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি একটা লেকচার দিয়েছি, প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা, এখানে অন্যান্য ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, যেমন শিখ ধর্ম আর পার্সি ধর্ম ইত্যাদি এখানে বিস্তারিত বলা আছে। যদি আপনি আরো বিস্তারিত জানতে চান কিভাবে ভ্রাতৃত্ব বজায় থাকবে, আপনারা আমার এই ভিডিও ক্যাসেটটা কিনে নিয়ে গিয়ে দেখতে পারেন, এই ক্যাসেটটা বাইরে যে কোনো ভিডিও দোকানে পাবেন। প্রত্যেকটা ধর্মেই আসলে বলে থাকে একজন সৃষ্টিকর্তার কথা, যেটা আমি আগেই খুলে বলেছি। ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি একটা লেকচার দিয়েছি, প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা, এখানে অন্যান্য ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, যেমন শিখ ধর্ম আর পার্সি ধর্ম ইত্যাদি এখানে বিস্তারিত বলা আছে। যদি আপনি আরো বিস্তারিত জানতে চান কিভাবে ভ্রাতৃত্ব বজায় থাকবে, আপনারা আমার এই ভিডিও ক্যাসেটটা কিনে নিয়ে গিয়ে দেখতে পারেন, এই ক্যাসেটটা বাইরে যে কোনো ভিডিও দোকানে পাবেন।
আমার নাম প্রভুস্বামী। আমার ধারণা সব ধর্মই আসলে ভালো কথা বলে, তাই একজন মানুষ যে কোনো ধর্ম পালন করতে পারে, আর আমার মনে হয় এতে কোনো সমস্যা নেই। আপনি কি বলেন?
এখানে প্রশ্নটা হল, সব ধর্মই ভালো ভালো কথা বলে, তাই আমরা যে কোনো ধর্ম মানতে পারি, সবগুলোই এক? আমি এই প্রশ্নের প্রথম অংশটার সাথে একমত যে সব ধর্মই মূলত ভালো কাজ করার নির্দেশ দেয়। যেমন ধরুন, সব ধর্মে বলে যে আপনি ডাকাতি করবেন না, কোন মহিলাকে উত্তক্ত করবেন না, ধর্ষণ করবেন না। হিন্দু ধর্মে কথা বলে, খ্রিস্টান ধর্মে কথা বলে, ইসলামও একই কথা বলে। তবে ইসলামের সাথে অন্যান্য ধর্মগুলির পার্থক্য হল যে ইসলাম ভালো কাজ করার নির্দেশ দেওয়া ছাড়াও আপনাকে দেখিয়ে দেয় কিভাবে সেই ভালো কাজগুলো করতে হবে। যেমন সব ধর্মে ভ্রাতৃত্বের কথা বলে, ইসলাম কাগজে কলমে দেখিয়ে দেয়, আপনাকে দেখায় কিভাবে সেটা আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করবেন, সালা, হজ ইত্যাদি। তাই ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেয় কিভাবে আপনি সেগুলো করবেন। যেমন ধরুন, হিন্দু ধর্ম বলে ডাকাতি করবেন না, খ্রিস্টান ধর্ম বলে ডাকাতি করবেন না, ইসলাম ধর্ম বলে ডাকাতি করবেন না। তাহলে ইসলামের সাথে অন্যান্য ধর্মগুলোর পার্থক্য কোথায়? ইসলাম আপনাকে দেখায় কিভাবে সেই পরিবেশ তৈরি করবেন যেখানে মানুষ ডাকাতি করবে না। ইসলামে যাকাত নামে একটা বিষয় আছে, সেটা হল প্রত্যেক ধনী লোক যাদের সম্পত্তি তাদের নিসাবের চাইতে পরিমাণে বেশি, 85 গ্রাম সোনা, তাহলে সেই ব্যক্তি তার অতিরিক্ত সম্পদের 2.5% দান করে দেবেন প্রত্যেক হিজরি সালে। যদি প্রত্যেক মানুষ এভাবে দান করে, এই পৃথিবীতে দারিদ্র বলে কিছু থাকবে না, তখন এই পৃথিবীতে একজন মানব সন্তানও অনাহারে মারা যাবে না। এরপরে পবিত্রকরণ বলছে, সুরা মাইদার 68 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, হোক পুরুষ চোর অথবা নারী চোর, তাহাদের হস্তচ্ছেদন করো, ইহা তাহাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষে আদর্শ দণ্ড। কেউ কেউ হয়তো বলবেন, হাত কেটে ফেলবেন? এই 21 শতাব্দীর আধুনিক যুগেও ইসলাম আসলে একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর আইন। আর আমি জানি যে হাজার হাজার মানুষ চুরি করে, তাহলে আপনি যদি এদের সবার হাত কাটেন অনেক মানুষেরই হাত থাকবে না। কিন্তু আইনটা এত কঠিন যে যখনই এটা প্রয়োগ করবেন, আর যদি কেউ জানতে পারে যে চুরি করলে তার হাত কাটা যাবে, তখনই তার মাথা থেকে চুরি করার চিন্তাটা উড়ে যাবে। আপনি কি জানেন যে আমেরিকা, যেটা এখন পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, দুর্ভাগ্যজনকভাবে এই দেশেই অপরাধের মাত্রা অনেক বেশি, সবচেয়ে বেশি চুরি ডাকাতি হয়। আমি এখন একটা প্রশ্ন করি, যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক ধনী লোকই যাকাত দেবে, তার অতিরিক্ত সম্পদের 2.5% দান করবে, আর তারপরে যদি কোনো পুরুষ বা মহিলা চুরি করে তাহলে তার হাত কাটা হবে, আমি এখন প্রশ্ন করছি, আমেরিকায় যে পরিমাণ চুরি আর ডাকাতি হচ্ছে সেটা কি বেড়ে যাবে, সেটা কি একই রকম থাকবে নাকি কমে যাবে? সেটা কমে যাবে, এটাই কার্যকর আইন। ইসলাম শরিয়া প্রয়োগ করলে ফলাফলটা পাবেন। আপনাদের একটা উদাহরণ দেই যে বেশিরভাগ ধর্মই আমাদের বলে যে কোনো মহিলাকে উত্ত্যক্ত করবে না, কোনো মহিলাকে ধর্ষণ করবে না। হিন্দু ধর্ম এই কথা বলে, খ্রিস্টান ধর্ম এই কথা বলে, ইসলাম ধর্ম একই কথা বলে। তবে ইসলাম আমাদের দেখিয়ে দেয় কিভাবে সেই পরিবেশ তৈরি করতে হবে যেখানে আমাদের কেউ, পুরুষদের কেউ কোনো মহিলাকে উত্ত্যক্ত বা ধর্ষণ করবে না। ইসলামে হিজাব বলে একটা কথা আছে, লোকে শুধু মহিলাদের হিজাবের কথাই বলে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা, তারপর মহিলাদের। পবিত্র কোরআনে সূরা আল নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ আছে যে মুমিনদিগকে বলো তারা যেন দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। যখন একজন পুরুষ কোনো মহিলার দিকে তাকায়, তার মাথায় যদি কোনো কুচিন্তা আসে, যদি তার মাথায় কোনো কুচিন্তা আসে, সে তার দৃষ্টি নিচু করবে। একবার আমার এক বন্ধু, মুসলমান বন্ধু, সে একটা মেয়ের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল। আমি তাকে বললাম, ভাই তুমি এটা কি করছো? এভাবে মেয়েদের দিকে তাকানো ইসলামের সম্পূর্ণ নিষেধ। সে তখন বলল, আমাদের প্রিয় নবীজি বলেছেন যে প্রথম দৃষ্টিটার অনুমতি আছে, দ্বিতীয়টা নিষেধ করা আছে, আমি প্রথম দৃষ্টির অর্ধেকটাও শেষ করিনি। নবীজি এখানে বুঝিয়েছেন যে প্রথম দৃষ্টির অনুমতি আছে, দ্বিতীয়টা নিষেধ করা আছে। তার মানে এই নয় যে আপনি কোনো মহিলার দিকে তাকাবেন আর 20 মিনিট ধরে অপলক তাকিয়ে থাকবেন। নবীজি বলেছেন কোনো মহিলার দিকে যদি আপনি অনিচ্ছাকৃত তাকান, ইচ্ছা করে তার দিকে আবার তাকাবেন না, তাকে গিলে খাবেন না। নবীজি এটাই বুঝিয়েছেন। এর পরের আয়াতে মহিলাদের হিজাবের কথা বলা হয়েছে, সূরা নূরের 31 নম্বর আয়াতে উল্লেখ আছে মুমিন নারীদিগকে বলো তাহারা যেন দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে, তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত তাহাদের আবরণ প্রদর্শন না করে, তাহাদের গ্রীবা ও বক্ষদেশ যেন কাপড় আবৃত থাকে, আর তাহারা যেন আবরণ প্রকাশ না করে তাহাদের স্বামী ভাই ব্যতীত। এখানে পুরুষদের একটা অনেক বড় তালিকা দেওয়া আছে যাদের তারা কখনোই বিয়ে করতে পারবে না। আর হিজাব পালন করার 6টি নিয়ম রয়েছে। প্রথমে বলা হয়েছে পুরুষ আর নারীর কতখানি ঢাকতে হবে। পুরুষের জন্য হিজাব হল নাভি থেকে গোড়ালি পর্যন্ত, মহিলাদের জন্য পুরো শরীরই ঢেকে রাখতে হবে, যে অংশটুকু দেখা যাবে তা হল মুখ আর হাতের কবজি পর্যন্ত। কেউ কেউ বলেন এগুলোও ঢেকে রাখতে হবে। বাকি 5টা নিয়ম দুজনের জন্য এক। দ্বিতীয়টা হল তাদের শরীরের পোশাক এমন আটোসাটো হবে না যাতে তাদের আকৃতি বোঝা যায়। তৃতীয়টা, পোশাকটা পাতলা হবে না যাতে ভেতরের দিক দেখা যায়। চতুর্থ, পোশাকটা এমন জমকালো হবে না যাতে বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। পঞ্চম, তাদের পোশাক অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না। ষষ্ঠ, তাদের পোশাক বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। এগুলোই হল হিজাব মেনে চলার 6টা নিয়ম, যেটা পবিত্র কোরআন আর সহিহ হাদিসে আছে। আর পবিত্র কোরআন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে হিজাবের কথা বলছে, হিজাবের কারণ দেওয়া হয়েছে, বলা হচ্ছে হে নবী, তোমার স্ত্রী আর কন্যাদের বলো তারা যেন তাহাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপর টানিয়ে দেয়, ইহাতে তাহাদের চেনা সহজ হইবে, ফলে তাহাদেরকে উত্ত্যক্ত করা হইবে না। কোরআন বলছে মহিলাদের জন্য হিজাবের কথা বলা হয়েছে যাতে করে অন্য কেউ তাদের উত্ত্যক্ত না করে। আর ইসলামিক শরিয়া বলছে যদি কোনো লোক কোনো মহিলাকে ধর্ষণ করে সেই লোককে মৃত্যুদণ্ড দেওয়া হবে। লোকে হয়তো বলবে মৃত্যুদণ্ড এই একবিংশ শতাব্দীতে? ইসলাম একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর আইন, এটা একটা বর্বর ধর্ম। আপনারা জানেন যে আমেরিকা এখন পৃথিবীর সবচেয়ে উন্নত একটা দেশ, আর সেই দেশে অনেক বেশি পরিমাণে ধর্ষণ হয়। পরিসংখ্যান আমাদের বলছে যে প্রতিদিন গড়ে 1900 জনেরও বেশি মহিলা ধর্ষিত হয় প্রতিদিন। প্রতি 1 মিনিট 18 সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হয়। আমরা যতক্ষণ এই অডিটোরিয়ামে আছি প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় কতজন মহিলা ধর্ষিত হয়েছে? কতজন? 100 জনেরও বেশি আমেরিকাতে। আমি আপনাদের প্রশ্ন করি, যদি আমেরিকাতে ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক পুরুষ যখনই কোনো মহিলাকে দেখবে দৃষ্টি নিচু করবে, মহিলারা সবাই হিজাব মেনে পোশাক পরবে, আর তারপর যদি কোনো পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করে তাহলে মৃত্যুদণ্ড, আমি আপনাদের প্রশ্ন করছি, এতে করে কি ধর্ষণের পরিমাণ বেড়ে যাবে, সেটা কি একই রকম থাকবে নাকি কমে যাবে? এটা কমে যাবে, এটাই কার্যকরী আইন। ইসলামিক শরিয়া প্রয়োগ করলে হাতে হাতে ফল। আমি অমুসলিমদের এই প্রশ্নটা করেছি যে ধরুন কেউ একজন আপনার স্ত্রী বা আপনার মাকে ধর্ষণ করলো, আর ধরুন আপনি সেখানে বিচারক, ধর্ষক আপনার সামনেই আছে, তখন তাকে আপনি কি শাস্তি দেবেন? আর বিশ্বাস করুন, তাদের সবাই বলেছে আমি তাকে মৃত্যুদণ্ড দেব, কেউ এমনও বলেছে যে তাকে অত্যাচার করে হত্যা করব। তাহলে কেন এই দুমুখ নীতি? যখন অন্য কারো স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে তখন মৃত্যুদণ্ড একটা বর্বর আইন, আর যখন নিজের স্ত্রীকে ধর্ষণ করছেন তখন আপনি বলছেন নিজেই মৃত্যুদণ্ডের কথা। কেন আপনাদের এই দুমুখ নীতি? আর আপনারা কি জানেন যে ইন্ডিয়ায় ক্রাইম ব্যুরোর একটা পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছে যে প্রতি 54 মিনিটে ইন্ডিয়ায় একটা ধর্ষণের কেস রিপোর্ট করা হয়। আসলে কতগুলো হচ্ছে? আরো অনেক বেশি, রিপোর্ট একটা। আর স্বাভাবিকভাবেই ইন্ডিয়ার হোম মিনিস্টার এল কে আদভানি তিনি যেটা বলেছিলেন সেটা টাইমস অব ইন্ডিয়ার হেডলাইন হয়েছিল, হেডলাইন। তিনি বলেছিলেন যে আদভানি বলেছেন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, আর আইনে একটা সংশোধনের কথা বলেছেন। হেডলাইন ছিল টাইমস অব ইন্ডিয়ায় 1998 সালের 28শে অক্টোবরে। মাত্র একদিন আগে 1998 সালের 27শে অক্টোবরে তিনি বলেছিলেন যে তিনি চান একজন ধর্ষকের শাস্তি হোক মৃত্যুদণ্ড। আলহামদুলিল্লাহ, ইসলাম যে কথা 1400 বছর আগে বলেছে এল কে আদভানি আজ সে কথাই বলছে, আর আমি তাকে অভিনন্দন জানাই। আমি এখানে পলিটিক্যাল পার্টির কথা বলছি না, আমি পলিটিশিয়ান নই, কিন্তু যদি কেউ সত্যি কথা বলে আমি তাকে অভিনন্দন জানাই। আর এই আইন প্রয়োগ করলে নিশ্চিতভাবে ধর্ষণের পরিমাণ কমে যাবে। হতে পারে এরপরের হোম মিনিস্টার হয়তো ইসলামী হিজাব পালন করতে বলবে, ইনশাআল্লাহ ইন্ডিয়ায় ধর্ষণ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তারা ইসলামের কাছাকাছি আসছে, তাই অভিনন্দন জানাই। এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। এল কে আদভানি বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ায় ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, আর তিনি এখানে ঠিকই বলেছেন যে আইনটা একটু সংশোধনী দরকার, আর ধর্ষকের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। আমি এটার পক্ষে, আমি প্রথম ইন্ডিয়ান হিসেবে আপনাকে সমর্থন করছি। তাই যদি ভালোভাবে দেখেন, ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেয় কিভাবে ভালো জিনিসগুলো অর্জন করতে হবে। সেজন্য আমি বলি যে সব ধর্মগুলির মধ্যে ইসলাম ভালো কথা বলে, আর সেগুলো অর্জনের পথও আপনাকে দেখিয়ে দেয়। আর তাই আমাকে যদি কোনো ধর্ম পালন করতে হয়, আমি সেই ধর্ম পালন করব যেটা ভালো কথা বলে আর আমাকে দেখিয়ে দেয় কিভাবে ভালোগুলো অর্জন করতে হবে। এজন্য পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, নিঃসন্দেহে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে তার ইচ্ছাকে সমর্পণ করে।
Scientists are not eliminating God, they are eliminating models of God. You learn Sanskrit, go back to your scriptures, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited.
We understand the concept of God in Hinduism. Quran is the most positive book.
Every day more than 3000 fetuses are being aborted in India after they identified that they are females. According to the statistics of 1996, US Department of Justice, 2730 women are being raped every day. Every 32 seconds one woman is being raped.
Women have been raped in US until the time I am here.
Islam has the solution to the problems.
Islam doesn't believe in division. Islam, besides speaking of good things, it shows you a way how to implement those good things.
Religion says you should not rob. Christianity says you should not rob. Islam says you should not rob. So what's the difference between Islam and the other religions?
For their own benefit, there are certain human beings who don't want peace to prevail. Islam means peace acquired by submitting your will to Allah subhanahu wa ta'ala.
হ্যাঁ ভাই।
সত্যপাল মালানি উল্লাসনগর, আমার ধারণা ডক্টর জাকির নাইক শ্লোক নিয়ে খেলা করছেন। উনি শুধু শ্লোক নিয়ে খেলা করছেন, ইসলাম এই পৃথিবীর মানুষকে ভাগ করেছে দুই ভাগে, একটা হল মুমিন আরেকটা হল কাফের। অবশ্যই আমরা ইসলাম ধর্মের এই কথাগুলো বিশ্বাস করি না, মানতেও পারি না। তাই ইসলাম ধর্ম যেভাবে আমাদের উপর সর্বজনীন ভ্রাতৃত্বকে চাপিয়ে দিচ্ছে সেটা আসলে কখনো সম্ভব না। ইসলাম মানুষের মধ্যে শুধু বিভেদ তৈরি করে, তাদের মধ্যেও আছে শিয়া সুন্নি, এছাড়াও ইসলামে আরো 70 গোত্র আছে। হ্যাঁ, আমি আমার প্রশ্ন করছি,
সমস্যা
নাম এটা দিতে পারবে না, পৃথিবীতে একমাত্র হিন্দু ধর্মই আমাদের সর্বজনীন ভ্রাতৃত্ব উপহার দিতে পারবে। এক কাম সত্তা বিপ্র বহুদা ভদান্তি, একটু আগে আপনি বললেন ইসলাম এটা কোনোভাবেই মানে না, গরু হত্যা করছে, কাফির হত্যা করছে, তাদের সম্পত্তি কেড়ে নিচ্ছে, লুট, নারী নির্যাতন, ইসলামই বলে, ভ্রাতৃত্ব তাহলে কিভাবে আসবে? আপনার মুখে ভ্রাতৃত্বের কথা আসলে শুধু শ্লোক নিয়ে খেলা করা, আপনি আসলে হিন্দু ধর্ম বলতে গিয়ে ইসলাম ধর্ম বলে ফেলেছেন।
ভাই আপনি বেশ কিছু মন্তব্য করেছেন, আর ইসলাম বলে ইন্না আল্লাহু মা সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা ধৈর্যশীল। ভ্রাতৃত্ব বজায় রাখতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্যশীল যদি আমরা না হই তাহলে ভাইয়ের সাথে ভাই যুদ্ধ লেগে যাবে। ইসলাম বলছে সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে আছে, ইন্না আল্লাহ মা সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আর ভ্রাতৃত্ব বজায় রাখতে চাইলে ধৈর্যশীল হতে হবে। আর আমি আমি এখানে উপস্থিত গুরুজনদের শ্রদ্ধা করি, তিনি হয়তো হিন্দু ধর্ম সম্পর্কে ভালো জানেন, তবে দুঃখিত যে আমি তার সঙ্গে একমত নই, ইসলাম সম্পর্কে তার জ্ঞান কিছুটা কম। আর ওনার সাথে আমি একমত যে ইসলাম ধর্মে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হল যারা বিশ্বাসী মুমিন, আরেক দল হল কাফির, উনি যেভাবে বললেন। আর প্রত্যেক ধর্মেই দুই প্রকার মানুষ আছে, এমনকি হিন্দু ধর্মে হিন্দু আর অহিন্দু, খ্রিস্টান ধর্মে খ্রিস্টান আর অখ্রিস্টান, ইহুদি ধর্মে ইহুদি আর নন ইহুদি, ইসলামে মুসলমান আর অমুসলমান। তাহলে ইসলাম আলাদা হলো কি করে? আর আমি এখানে হিন্দু ধর্মের সমালোচনা করব না, আমি সমালোচনা করব না, কিন্তু আজকের এই লেকচারে আমি হিন্দু ধর্ম নিয়ে কথা বলবো, কারণ আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আমি বেদ পড়েছি, আমি উপনিষদ পড়েছি। তবে এখানে ছোট্ট একটা মন্তব্য করি, হিন্দু ধর্মগ্রন্থ বেদে আছে যে এই মানুষ জাতি সৃষ্টি হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের চারটি অংশ থেকে, তার মাথা থেকে এসেছে ব্রাহ্মণ, বুক থেকে এসেছে ক্ষত্রিয়, আর উরু থেকে বৈশ্যরা ব্যবসায়ী জাত, আর পা থেকে শূদ্ররা বর্ণপ্রথা। আমি এটা নিয়ে মন্তব্য করতে আসিনি, আমি এটা চাই না, আমি চাই না হিন্দু ভাইদের মনে আঘাত দিতে, ইসলাম ধর্ম এটার অনুমতি দেয় না, আমি এসব নিয়ে মন্তব্য করছি না, কোন ধরনের সমালোচনা করছি না, আমি কারো সমালোচনা করছি না, আমি একথা বলছি না যে কোন ধর্ম ভুল। তবে আপনি যদি ভালোভাবে বেদ পড়ে থাকেন, আপনি এখানে সবাইকে বলতে পারেন বেদ একথা বলে কিনা যে স্রষ্টার মাথা থেকে ব্রাহ্মণ এসেছে, তার বুক থেকে ক্ষত্রিয়রা এসেছে, উরু থেকে এসেছে বৈশ্যরা ব্যবসায়ী জাত, বিদ্বান গোত্র, যোদ্ধা গোত্র, ব্যবসায়ী গোত্র, শূদ্র, শূদ্ররা হল সবচেয়ে নিম্নবর্ণ। আর ডক্টর আম্বেদকর এটা নিয়ে বই লিখেছেন, আমি সব খুলে বলছি না, হিন্দু ধর্ম আমি ভালোভাবে পড়েছি, আমি হিন্দু ধর্মের অনেক কিছু শ্রদ্ধা করি, বেশ কিছুর ব্যাপারে একমত নয়, এটা আমাকে আপনি বলতে বাধ্য করলেন। পবিত্র কোরআনের সূরা আনামের 108 নম্বর আয়াতে আছে, তাহাদিগকে গালি দিও না, আল্লাহকে ছাড়িয়ে তাহারা যাহাদিগকে ডাকে, কেননা অজ্ঞানতাবশত তাহারা গালি দিবে আল্লাহ সুবহানাহু তাআলাকে। এখানে আমি হিন্দু ধর্মের ভালো দিকগুলো নিয়ে বলেছি, কথাটা হলো তারা এক ঈশ্বরের ধারণায় বিশ্বাস করে। আপনার প্রশ্নের ব্যাপারে বলি যে আপনি বলেছেন মুসলিমরা তারা মানুষ খুন করে, এছাড়াও তারা হত্যা করে, আপনি বললেন গরু, ঠিক আপনি কথা বলেছেন, এই সবগুলো অভিযোগের উত্তর দেওয়া দরকার, সময় এখানে কম, কয়েকটার উত্তর দিচ্ছি, অন্য কেউ প্রশ্ন করেন আপনাদের সবার ভুল ধারণাগুলো আমি ভেঙে দেব, আমার ভালো লাগবে, আর ভুল ধারণাগুলো ভাঙিয়ে দিলেই তারা ইসলামকে ভালোভাবে বুঝতে পারবে। এজন্য আমার লেকচারে সবসময় একটা প্রশ্নোত্তর পর্ব থাকে, আর আমরাও বলি যখন কেউ সমালোচনা করে আমারও ভালো লাগে, যত বেশি সমালোচনা হবে তত বেশি বোঝাতে পারবো, তত ভালো করে ইসলামকে বুঝতে পারবেন, আমি সেটাই করি, ইসলামও বলে সত্যকে ছড়িয়ে দিতে। হিকমার সাথে পবিত্র কোরআন সূরা নেহালের 125 নম্বর আয়াতে আছে,
উনি লা সাবি রাব্বিকা বিহিকমা ওয়াল মাউযিতিল হাসনা ওয়াজাদুল বিল্লাতি,
মানুষকে প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত আর সদুপদেশ দ্বারা, আর উহাদের সহিত তর্ক করিবে সবচেয়ে উত্তম পন্থায়। যখন বলা হয় আমরা আমিষ খেতে পারবো কিনা, গরু ছাগল কোরবানি দেয় ইত্যাদি, আর অনেক অমুসলিমই বলবে মুসলমান আপনারা সবাই নিষ্ঠুর মানুষ, প্রাণী হত্যা করেন। ভাই আপনাদের আমি বলি, একজন মুসলমান খুব ভালো মুসলমান হতে পারে, এমনকি যদি সে পুরোপুরি ভেজিটেরিয়ান হয়। এটা বলা হয়নি যে আপনাকে অবশ্যই ভেজিটেরিয়ান হতে হবে ভালো মুসলিম হতে গেলে, কিন্তু পবিত্র কোরআনে অনেকবারই বলা হয়েছে যখন তুমি মাংস খেতে পারো তখন মাংস খাবে না কেন? পবিত্র কোরআনে সূরা মাইদার এক নম্বর আয়াতে উল্লেখ আছে, বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমাদের অঙ্গীকার পূর্ণ করিবে আর তোমাদের জন্য কিছু চতুষ্পদ প্রাণীকে হালাল করা হইয়াছে আর কিছু প্রাণী হারাম। পবিত্র কোরআনে সূরা নাহালের 5 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ চতুষ্পদ জন্তু সৃষ্টি করিয়াছেন যাহাতে তোমরা শীত নিবারণ করিতে পারো এবং উহাতে বহু উপকার রহিয়াছে এবং উহা হইতে তোমরা আহার করিয়া থাকো। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে উল্লেখ আছে তোমরা চতুষ্পদের মাংস আহার করিতে পারো। আমরা জানি যে আমিষে, এখানে অনেক ডাক্তার আছেন, আমি একজন মেডিকেল ডাক্তার, এতে অনেক প্রোটিন আছে, প্রচুর আয়রন আছে, আর এগুলো খুবই সুস্বাদু। আর এইসব আমিষ জাতীয় খাবারে আপনি যে প্রোটিন পাবেন, এই পরিমাণ প্রোটিন আর কোথাও পাবেন না, আপনি পাবেন না। নিরামিষের মধ্যে সয়াবিনে আপনি সবচেয়ে বেশি প্রোটিন পাবেন, সেটা আমিষের প্রোটিনের চেয়ে অনেক কম। আর এবার আমি গরু হত্যা নিয়ে কিছু কথা বলি। যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, আমি এখানে কোন ধর্মের সমালোচনা করছি না, ভাই একটা প্রশ্ন করেছেন তাই আমাকে সত্য কথাটা বলতে হবে, হিন্দু ধর্মে আমিষ খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থে দেখবেন সাধু সন্তরা আমিষ জাতীয় খাদ্য খায়, এমনকি গরুর মাংস। পরবর্তীতে অন্যান্য বেশ কিছু ধর্মের প্রভাবে, যেমন ধরুন জৈন ধর্ম ইত্যাদি, মানুষের উপর অহিংসার দর্শনের প্রভাব এসে পড়ল, তারা প্রাণী হত্যা বাদ দিল, তারা এই দর্শনটাকে তাদের জীবনধারায় যোগ করল। তবে ইসলাম ধর্ম প্রাণীদের অধিকারের কথা বলে থাকে, শুধু প্রাণীদের অধিকার নিয়ে আমি একটা লেকচার দিতে পারি। পবিত্র কোরআনে আছে পশুর উপর বেশি বোঝা চাপিও না, তাদের প্রতি সদয় হও, তাদের খাদ্য দাও, কিন্তু প্রয়োজনে তোমরা তাদের মাংস খাইতে পারো। আর যদি আপনি অন্যান্য ধর্মগুলো ভালোভাবে দেখেন, অনেকে আমিষ খেতে বারণ করেছে, এই দর্শনের ভিত্তিটা হল এই যে আপনি প্রাণী হত্যা করবেন না, কারণ তাদের জীবন আছে, সে কারণে আমিষ খাওয়াটা অন্যায়। আমি এর সাথে একমত, যদি কোন মানুষের পৃথিবীতে মানুষ হত্যা না করে থাকে সেখানে আমি থাকব সবার উপরে, সর্বজনীন ভ্রাতৃত্ব। হিন্দু ধর্মে আছে যে সব প্রাণী আপনার ভাই, প্রত্যেক প্রাণী হোক সে সাপ পাখি অথবা পতঙ্গ। আমি আপনাদের একটা প্রশ্ন করছি যে কোন মানুষটা হাজার হাজার ভাইকে না মেরেও 5 মিনিটের জন্য বেঁচে থাকতে পারে? এখানে যারা মেডিকেল সায়েন্স পড়েছেন তারা ভালো বুঝতে পারবেন যে আপনারা যখন নিঃশ্বাস নেন তখন আপনার শরীরে প্রচুর ময়লা জীবাণু ঢুকে সেগুলোকে মেরে ফেলেন, তার অর্থ এই ধর্মে বাঁচার জন্য আপনার ভাইদের আপনি মেরে ফেলছেন। ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্ব বলে মানুষ জাতির প্রত্যেকেই আপনার ভাই, বিশ্বাসের ভ্রাতৃত্বে প্রত্যেক মুসলমানই ভাই ভাই, প্রত্যেক প্রাণীই আমার ভাই নয়, তবে অন্য প্রাণীদের রক্ষা করতে হবে, তাদের ক্ষতি করবেন না, বিনা কারণে তাদের অত্যাচার করবেন না, তবে প্রয়োজন হলে সেগুলোর মাংস খেতে পারেন। তাই যে দর্শন বলে আমিষ খাবার খাওয়া অন্যায় কারণ এখানে আপনি প্রাণী হত্যা করছেন, বিজ্ঞান প্রমাণ করেছে, এমনকি গাছপালারও জীবন আছে আপনারা জানেন, তাই একথা এখানে খাটছে না যে প্রাণী হত্যা করা অন্যায়। তাই এখন তারা যুক্তিটা পাল্টে বলল যে আচ্ছা গাছেরও জীবন আছে, তবে তারা ব্যথা অনুভব করে না, তাই গাছ হত্যার চেয়ে প্রাণী হত্যা অনেক বড় অপরাধ। আর আজকের দিনে বিজ্ঞান উন্নত হয়েছে, আমরা জানি গাছও ব্যথা অনুভব করে, এমনকি গাছও কাঁদতে পারে, গাছেরও ভালো লাগতে পারে, তাই গাছ ব্যথা অনুভব করে না এটা টিকল না। এখানে ব্যাপারটা হল যে গাছের কান্না মানুষ শুনতে পায় না, কারণ মানুষ কানে যে শব্দ শোনে সেটা সীমা 20 সাইকেল পার সেকেন্ড থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড, এই সীমার মধ্যে কিছু হলে মানুষ সেটা শুনতে পায়, এই সীমার নিচে বা উপরে মানুষ কিছু শুনতে পায় না। যেমন ধরুন কেউ যদি ডগ হুইসেল বাজায়, ডগ হুইসেল চলেন যেটাকে বলে সাইলেন্ট ডগ হুইসেল, যখন কেউ এই হুইসেল বাজায় এটা সীমা হচ্ছে 20,000 সাইকেল পার সেকেন্ডের উপরে 40,000 সাইকেল পার সেকেন্ডের নিচে, কুকুর 40,000 সাইকেল পার সেকেন্ড পর্যন্ত শুনতে পায়। তাই কেউ যদি হুইসেল বাজায় কুকুর হুইসেলটা শুনতে পারে কিন্তু মানুষ শুনতে পায় না, এটাকে বলা হয় সাইলেন্ট ডগ হুইসেল। একইভাবে গাছপালার যে কান্নাকাটি আমরা মানুষরা কিছুই শুনতে পাই না, তবে গাছও কাঁদে, তারাও ব্যথা অনুভব করে। আমাদের একজন ভাই বললেন, যিনি বিষয়টা নিয়ে বেশ তর্ক করছিলেন, আর আমাকে বললেন, ভাই জাকির আপনার কথা আমি মেনে নিলাম যে গাছপালারও জীবন আছে, তারাও ব্যথা অনুভব করে, তবে আপনি কি জানেন যে গাছের দুটো ইন্দ্রিয় কম আছে, তাদের তিনটা ইন্দ্রিয় আছে, পশু পাখির ইন্দ্রিয় আছে পাঁচটি, তাই গাছপালা হত্যার চেয়ে পশু হত্যা করা অনেক বড় অন্যায়। আমি তাকে বললাম যে ভাই ধরুন আপনার একজন ছোট ভাই আছে, সে ছোটবেলা থেকে বোবা আর কালা, দুটো ইন্দ্রিয় কম, সে বড় হওয়ার পরে কেউ একজন তাকে খুন করে ফেললো, আপনি কি বিচারককে বলবেন ও মাই লর্ড এই খুনিকে কম শাস্তি দিন কারণ আমার ভাইয়ের দুটো ইন্দ্রিয় কম ছিল, এই কথাই বলবেন? আপনি বলবেন ও মাই লর্ড তাকে দ্বিগুণ শাস্তি দিন কারণ সে একজন নিষ্পাপ মানুষকে হত্যা করেছে? তাই ইসলামে এটা কোনো যুক্তি নয় যে দুটো বা তিনটা ইন্দ্রিয়। পবিত্র কোরআনে সূরা বাকারার 168 নম্বর আয়াতে আছে, যে বৈধ খাদ্যবস্তু আছে তা তোমরা আহার করো, তার অর্থ যেগুলো বৈধ আর হালাল খাবার সেগুলো খেতে পারো। আর এ কারণে আপনারা দেখতে পাবেন যে গবাদি পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় গবাদি পশু বংশ বিস্তার করে বেশ তাড়াতাড়ি, মানুষ এবং অন্যান্য পশুর তুলনায় বেশ তাড়াতাড়ি দ্রুত বংশ বিস্তার করে। যদি আপনার কথা মেনে নেই যে মানুষ কোন গবাদি পশু খাবে না, তাহলে পৃথিবীতে গবাদি পশুর পরিমাণ অনেক বেড়ে যাবে, অনেক বাড়বে। আর বললেন গরু হত্যা করা, এ নিয়ে বই লিখেছেন মাওলানা আব্দুল করিম পারেক, গো হত্যা গরু কোরবানি কে জন্য দায়ী? যদি ভালোভাবে দেখেন যারা চামড়া নিয়ে ব্যবসা করে, গরুর চামড়া মুসলিম অমুসলিম উভয়ই আছে, চামড়া গরুর চামড়া তারা এটা করে, তাই এটা থেকে যারা উপকার পাচ্ছে এই গোহত্যা থেকে তাদের মধ্যে মুসলিমদের চেয়ে অমুসলিমরাই বেশি। তাই যদি ইতিহাস ভালোভাবে জানেন আর যুক্তিও ভালোভাবে বোঝেন, আমরা জানি আল্লাহ বলেছেন যে বৈধ খাদ্যবস্তু আছে তাহা তোমরা আহার করো, যদি এটা খান এতে কোনো সমস্যা নেই। এছাড়াও যদি ভালোভাবে দেখেন তৃণভোজী প্রাণীর দাঁতগুলো যদি দেখেন, গরু ছাগল ভেড়া তারা শুধু শাকসবজি খায়, তাদের দাঁতগুলো সব সমান। যদি আপনারা মাংসাশী প্রাণীর দাঁতগুলো ভালোভাবে খেয়াল করেন, সিংহ বাঘ চিতাবাঘ তাদের দাঁতগুলো খুব সুচালো, তারা শুধু মাছ মাংস খায়। যদি আপনি মানুষের দাঁত দেখেন আয়নায়, আপনার নিজের দাঁত দেখতে পারেন, আমাদের সুচালো দাঁত আছে, সমান দাঁতও আছে। যদি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের শুধু নিরামিষ খেতে বলতেন, তাহলে আমাদের সুচালো দাঁত দিলেন কেন? কেন আমিষ খাওয়ার জন্য? যদি আপনারা তৃণভোজী প্রাণীদের পরিপাকতন্ত্র ভালোভাবে খেয়াল করেন, গরু ছাগল ভেড়া তাদের পরিপাকতন্ত্র শুধু নিরামিষই হজম করতে পারে, মাংসাশী প্রাণীগুলোর পরিপাকতন্ত্র বাঘ সিংহ চিতাবাঘ তারা শুধুমাত্র আমিষ হজম করতে পারে। আর আমাদের মানুষের পরিপাকতন্ত্র আমিষ নিরামিষ দুটোই হজম করতে পারে। যদি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের শুধু নিরামিষ খেতে বলতেন, তাহলে কেন এমন পরিপাকতন্ত্র দিলেন যেটা আমিষ নিরামিষ দুটোই হজম করতে পারে? তাই বিজ্ঞান নিয়ে যদি পরীক্ষা করেন, সৃষ্টিকর্তা আমাদের আমিষ নিরামিষ দুটোই খাওয়ার অনুমতি দিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। যদি আপনার অন্য কোনো প্রশ্ন কোনো ভুল ধারণা থাকে, আমি আনন্দের সাথে তার উত্তর দেব। একবারে একটা ধারণা বলবেন যাতে আমি তা দূর করার সময় পাই। আপনাকে ধন্যবাদ।
হ্যাঁ ভাই বলেন।
হ্যালো ডক্টর নায়ক সাহেব, এখানে যত সব কথা হয়েছে সব ইংরেজিতেই হয়েছে, আর এখানে সবাই পড়ালেখা জানা মানুষ, তারা শুধু ইংরেজি বুঝতে পারে। আর সত্যি বলতে আপনার এই লেকচারের ভাষা হওয়া উচিত, এখানে লোক যে ভাষায় কথা বলে।
এক্সকিউজ মি ভাই, আমি একটু বলি। আমাদের আজকের এই অনুষ্ঠানে ডক্টর জাকির নায়েককে বলা হয়েছিল এই অনুষ্ঠানে ইংরেজিতে বক্তৃতা দেওয়ার জন্য, আর তাই আপনি যে প্রশ্ন করছেন আমি অনুরোধ করব অনুষ্ঠানটা শেষ হলে সেটা আপনি আয়োজকদের বলেন।
আমার প্রশ্নটা এখনো বাকি আছে,
ঠিক আছে আপনার প্রশ্নটা আপনি করেন, আপনি আপনার প্রশ্নটা উর্দুতেই করেন, ইনশাল্লাহ আমাদের স্পিকার সেটা ইংলিশে বলবেন আর উত্তর দেবেন।
বেদ আর শাস্ত্র খারাপ না, কোরআনও খারাপ না, না বুঝে কথা বলা আর তর্ক করাটাই খারাপ। সব মানুষই মনে করে যে অন্য সবাই ভুল করছে, নিজের মনে নিজেকে প্রশ্ন করুন, আপনার ঈশ্বর কখনো খারাপ হতে পারে না। তাই সার্বজনীন ভ্রাতৃত্ব নিয়ে কথা বলতে গেলে আমাদের মধ্যে যে কথাগুলো হবে সেগুলোতে যেন কাদা ছড়াছড়ি না থাকে, কাদা ছড়াছড়ির উপরে উঠেই কথা বলতে হবে, কারণ কাদা ছড়াছড়ির উপরে উঠলেই সেই আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, পরমাত্মাকে পাওয়া যাবে। আগে গড শব্দটার অর্থ বোঝেন, গডের অর্থ কি? গড গডের এসব কিছুই নেই, জিও ডি যে সুপার পাওয়ার এই প্রকৃতিকে কন্ট্রোল করছে, তার এই প্রকৃতির তিনটা অংশ আছে, G-O-D, God. G দিয়ে জেনারেটর, O দিয়ে অপারেটর, D দিয়ে ডিস্ট্রয়ার। এই প্রকৃতি আমাদের তৈরি করছে, প্রকৃতি আমাদের চালাচ্ছে, প্রকৃতি আমাদের ধ্বংস করছে। আমাদের তৈরি করা হচ্ছে, আমাদের চালানো হচ্ছে, তারপর ধ্বংস করা হচ্ছে। গড বা গডের অন্য কোনো অর্থ নেই, আর গড শব্দটার এছাড়া কোনো অর্থ নেই। আল্লাহ তাআলা এই গডের উপরে, পরমেশ্বর এই গডের উপরে, পরোয়াধিকার এই গডের উপরে।
অনেক ধন্যবাদ,
ধন্যবাদ।
আপনি আমার লেকচারটাকে এই সংক্ষেপে বলে দিলেন, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। ঠিকই বলেছেন যে গড বলে আসলে কিছু নেই, সেটা আমি ব্যাখ্যা করেছি। আপনি হিন্দিতে বললেন যাতে করে যারা ইংরেজি বোঝেন তারাও বুঝতে পারে, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সুন্দরভাবে বলেছেন আসলে গড বা গডেস কিছু নেই, আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড়। আর আমি আপনার সাথে পুরোপুরি একমত। আপনি ঠিকই বলেছেন যে অনেকগুলো ধর্ম থাকা আসলে উচিত নয়, আমি একমত, অনেক ধর্ম থাকা উচিত নয়। কারণ পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ তাআলার কাছে যখন কোন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তার ইচ্ছাকে সমর্পণ করে। আমি আপনার সাথে একমত, যদি আমরা ধর্ম নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করি আমরা আলাদা হয়ে যাব। আসলে পার্থক্য থাকা উচিত নয়। আগের ভাই আমাকে অনেক কথা বললেন, শিয়া সুন্নি বিভিন্ন ধর্ম আর ধর্মের মধ্যে গোত্র, উত্তরটা দিতে পারি তবে সময় লাগবে, এমন প্রশ্ন করলে করতে পারেন, আমি সেই প্রশ্নের উত্তর দেব। কেন আমরা পার্থক্য নিয়ে কথা বলবো? তবে ভাই আপনি ঠিক বলেছেন যে ধর্ম হবে একটাই, একটাই জীবন দর্শন, সেটা হল আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেওয়া। যদি এটা বিশ্বাস করেন সর্বজনের ভ্রাতৃত্ব বজায় থাকবে, যদি বিশ্বাস না করেন তাহলে বিশৃঙ্খলা চলতেই থাকবে। আশা করি উত্তরটা পেয়েছেন।
আমি বিভান্তি কলেজ থেকে এসেছি, ডক্টর দেউড়ে। আসলে প্রত্যেক ধর্মই হল জীবন দর্শনের একটা বিজ্ঞান। ধর্মগুলি দেখলে আপনি সেগুলির মধ্যে খারাপ কিছু পাবেন না, তবে এই নিয়মগুলোকে প্রতিষ্ঠা করা এক কথা আর নিয়মগুলোকে প্রয়োগ করা আর এক কথা। আর যেখানে মানুষের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই সেখানে মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করবে ধর্ম। তবে আমরা যেটা দেখি, একটা উদ্ধৃতি দেই,
इस संसार में शांति प्रस्तापित होने के बाद अशांति मत फैलाओ के पैगाम हमें मिला है।
तब सत्यि बोलते आम्रा जेटा सुनी जेटा बुझी जेटा देखी सेटा हलो पृथिवीते एपर्यंत सबचे बेशी रक्तपात होयेछे शुधुमात्र धर्मगुलिर बिरोधेर कारणे। ताहले आमादेर भूलटा कोथाय? आर ए ब्यापारे आपनार मतामतटा कि? আপনি এই ধর্মগুলিকে একত্রিত করবেন কিভাবে আর ধর্মগুলির মধ্যে এই বিরোধকে থামাবেন কিভাবে, এই ব্যাপারটাতে আপনার নিজের মতামতটা জানতে পারি?
প্রফেসর খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে সব ধর্মই আসলে ভালো কথা বলে, তবে প্রয়োগটা হয়তো একটু আলাদা। সবাই ভালো কথা বলে, তবে আমরা পৃথিবীতে ধর্মের নামে মানুষকে যুদ্ধ করতে দেখি, কিভাবে এটা সমাধান করবো? খুবই ভালো একটা প্রশ্ন, আর এই প্রশ্নের আংশিক উত্তর আমি আগে দিয়েছি। আর আমি বলেছি যে ইসলাম ধর্ম আমাদেরকে বলে কোন মানুষকে হত্যা করা উচিত নয়, সূরা মাইদার 32 নম্বর আয়াত। কিভাবে আমরা নিশ্চিত করব যে আমরা সবাই একত্রিত হব, কিভাবে পার্থক্যগুলো সমাধান করব, এটাও আমি আমার লেকচারে বলেছি। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ আছে যে এসো সেই কথায় যা আমাদের এবং তোমাদের মধ্যে এক। মনে করুন আপনি 10 পয়েন্ট পেয়েছেন, আমিও 10 পয়েন্ট পেয়েছি, এই 10 পয়েন্টের মধ্যে 5 পয়েন্ট যদি মিল থাকে আর 5টা আলাদা, আমি তাহলে এই 5 পয়েন্টে একমত হব যেগুলো একই। পার্থক্যগুলোর ব্যাপারে পরে কথা বলবো। কোরআন বলছে এসো সেই কথায় যা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটা কি?
আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ,
আমরা আল্লাহ ব্যতীত কারো উপাসনা করি না, কোনো কিছুকে তাহার শরীক করি না। তাই আপনি সমাধানের কথা বললেন আর আমি দেখিয়ে দিলাম কিভাবে সমাধানটা হবে, যে একই কথায় এসো। তবে একথা আমাদের মনে রাখতে হবে যে বিভিন্ন ধর্মের অনেক অনুসারী তারা তাদের ধর্মগ্রন্থের কথাগুলো জানে না, এটাই হলো সমস্যা। অনেক মুসলমানই জানে না পবিত্র কোরআন আর সহিহ হাদিসে কি বলে, অনেক হিন্দু জানে না তাদের ধর্মগ্রন্থগুলো কি বলে, অনেক খ্রিস্টানই জানে না বাইবেলে কি কথা বলা আছে। এখানে কাকে দোষ দেব? অনুসারীদের। তাই আমি বলি আপনাদের ধর্মগ্রন্থগুলো পড়েন, আমাদের মধ্যে পার্থক্যগুলো নিয়ে পরে কথা বলবো। আগে আমাদের সাদৃশ্যগুলো দেখি। আমি এর আগে ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়ে বলেছি, সেখানেই বলেছি আমাদের পার্থক্যগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। অন্তত পক্ষে আপনার বাইবেল আর আমাদের কোরআনে যে সাদৃশ্যগুলো আছে সেগুলো নিয়ে বলি, তাহলে আর যুদ্ধ হবে না। এখন আমি কি করছি, আমার লেকচারে আমি কোন ধর্মের সমালোচনা করেছি? আমি বাধ্য হয়ে কিছু ধর্মের সমালোচনা করেছি যখন কেউ কেউ এমন প্রশ্ন করেছেন যে আমাকে সত্যি কথাটা বলতে হয়েছে। এছাড়া আমার লেকচারে আমার ভিডিও ক্যাসেট দেখেন, আমি কোন ধর্মের সমালোচনা করিনি কোন বিষয়ে না, আমি শুধু সাদৃশ্যগুলো দেখিয়েছি, আমি শুধু পার্থক্যগুলো নিয়ে, আমি ইসলাম আর হিন্দু ধর্মের পার্থক্যগুলো নিয়ে বলতে পারি, ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আলহামদুলিল্লাহ অনেক উদ্ধৃতি দিতে পারি বিভিন্ন ধর্মের পার্থক্য, সেটা প্রয়োজন হবে যখন তখন বলব। যদি কেউ এই অনুষ্ঠানে গোলমাল করে আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও আমার লেকচারে আমি কোন ধর্মের সমালোচনা করিনি, তাই আমি আপনাদের বলি আপনার ধর্মগ্রন্থগুলো পড়েন, তাহলে আপনার ধর্ম আর সর্বজনীন ভ্রাতৃত্বের কাছাকাছি আসবেন। ধর্মগ্রন্থ পড়ে আগে এক সৃষ্টিকর্তাকে মানেন, পার্থক্য নিয়ে পরে কথা বলবো, পার্থক্য নিয়ে আলোচনা পরে হবে। ইহুদি ধর্ম এই কথা বলে, খ্রিস্টান ধর্ম বলে, হিন্দু ধর্ম বলে, ইসলাম ধর্ম বলে, শিখ ধর্ম বলে, পার্সি ধর্ম বলে, এক ঈশ্বরে বিশ্বাস করো আর তাকে উপাসনা করো, কেন অনেক দেবতার পূজা? আগে এই ব্যাপারটা দেখেন, তারপর অন্য ব্যাপারগুলো দেখেন। যদি আমরা আমাদের এই সাদৃশ্যগুলো দেখি, এমনকি যদি দশটার মধ্যে তিনটা তো মিল খুঁজে পাই, অন্ততপক্ষে সেই সাদৃশ্যকে আমরা মেনে নেওয়ার চেষ্টা করি। অন্য ব্যাপারে একমত হই বা না হই সেটা নিয়ে পরে কথা বলবো। তাহলে আমরা যদি আগে সাদৃশ্যগুলো দেখি, আমাদের মিলগুলো দেখি, বিশ্বাস করেন বেশিরভাগ সমস্যাই আর থাকবে না, বিশ্বাস করেন। আর আমি সেই কাজ করছি, আমি পৃথিবীর বিভিন্ন দেশে যাই আর সেখানে অনেক অমুসলিমের সাথে দেখা হয় আর তাদের অনেকেই তাদের ধর্ম সম্পর্কে খুব বেশি সচেতন নয়, আমাদের ধর্ম সম্পর্কেও না, অনেকেই আমাকে প্রশ্ন করে, তারাও ধর্মগ্রন্থ সম্পর্কে তেমন কিছু জানে না। যারা প্রশ্ন করে আসলে তাদের শিক্ষিত করে তুলি, তাদের আমি শিখিয়ে দেই কোরআনের কথা, বেদের কথা, বাইবেলের কথা, আর আমি উদ্ধৃতি দেওয়ার সময় রেফারেন্সটা দেই যাতে লোকে বলতে না পারে যে আমি যা খুশি তাই বলছি। আর সব ধর্মগ্রন্থের উদ্ধৃতি আপনারা পাবেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমাদের লাইব্রেরিতে। বেদের অনেকগুলো অনুবাদ করা বই আছে আমাদের কাছে, অনেক প্রকার বাইবেল আছে আমাদের কাছে, প্রায় 30টা বাইবেলের সংস্করণ আছে আলহামদুলিল্লাহ। আপনি যে গোত্রেরই হন না কেন, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক বা অন্য কিছু, আমি ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিই। তাই আপনি যদি বলেন ভাই যাকে ভুল বলছে, আপনাকে মানতে হবে ধর্মগ্রন্থে ভুল বলছে, এগুলো উদ্ধৃতি। আর আমার লেকচারে উদ্ধৃতি বেশি থাকে, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি। যদি ধর্মগ্রন্থগুলো না মানেন সেটা আপনার ব্যাপার, যদি একমত না হন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে কোরআন বলছে ধর্মে আংশিক বলে কিছু নেই, সত্য কথাগুলো মিথ্যার চেয়ে আলাদা। আমি হিন্দু ধর্মের সত্য কথাগুলো বলেছি, যদি আপনি মানতে চান তাহলে মেনে নেন, না মানলে কোনো দরকার নেই। একবার একটা সিম্পোজিয়াম হয়েছিল ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণার উপর, শান্তি লোকে এটাকে বিতর্ক বলবে। একজন হিন্দু পণ্ডিত কেরালা আর কালিকটের, একজন খ্রিস্টান ফাদার কালিকটের, আর আমি সেখানে বলেছিলাম ইসলাম ধর্ম নিয়ে, প্রায় 4.5 ঘন্টার একটা বিতর্ক। কিন্তু পাওয়া যায় পণ্ডিত একজন হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, আর আমি শুধু ছাত্র, আমার মতামত সেখানে বলেছি, আর শ্রোতারা সেটা বিচার করবেন। আমি সাদৃশ্য নিয়ে কথা বলেছি, তাদের ধর্মগ্রন্থের উদ্ধৃতি, এই অধ্যায় অনুচ্ছেদ, এই অধ্যায় অনুচ্ছেদ, পৃথিবীর সব মানুষকে যদি একত্রিত করতে চান তাহলে সাদৃশ্যগুলো দেখেন, পার্থক্য নিয়ে পরে আলোচনা করা যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন।
জাকির ভাই, আমার প্রশ্নটা খুব সাধারণ।
আপনার নামটা প্লিজ?
প্রফেসর দেউরে। আমি কোন ধর্ম নিয়ে পড়াশোনা করিনি আর কোন ধর্মে বিশ্বাসও করি না। এখানে আমার প্রশ্নটা হল, আপনি কি বিশ্বাস করেন যে পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে আর এই ধর্মগুলো থাকা প্রয়োজন আছে? কারণ আপনার লেকচারে আপনি নিজেই বলেছেন যে আল্লাহ সর্বশক্তিমান স্রষ্টা, পৃথিবীর সব মানুষকে তৈরি করেছেন পুরুষ এবং নারী হিসাবে, এবং তিনি তাদের বিভক্ত করেছেন, ভাগ করেছেন বিভিন্ন ধর্মে, বিভিন্ন এলাকা ইত্যাদি ইত্যাদি, যাতে করে তারা নিজেদের মধ্যে যুদ্ধ না করে বরং একে অন্যকে যাতে বুঝতে পারে। এখন আপনি কি আমাকে বুঝিয়ে বলবেন ক্রুসেডের উদ্দেশ্য কি ছিল? আর এটাও কি আমাকে বুঝিয়ে বলবেন, আপনি নিজেই যেটা বললেন যে হিন্দুইজম আর ইসলাম ধর্ম এই দুইটার মধ্যে পার্থক্যটা, আপনি আপনার লেকচারে বললেন যে একটা হল হিন্দুইজম আর অন্যটা হল ইসলাম ধর্ম, আপনি কখনোই বলেননি যে হিন্দুইজম একটা ধর্ম। আপনার লেকচারে আপনি নিজেই বললেন হিন্দুইজম আর ইসলাম ধর্মের পার্থক্য, সেটা হল হিন্দুরা বিশ্বাস করে যে সবকিছুই স্রষ্টা, আর মুসলমানরা বিশ্বাস করে সবকিছুই হল স্রষ্টার। যদি সবকিছুই স্রষ্টার হয়ে থাকে তাহলে এত খুনোখুনি হচ্ছে কেন, হোক সেটা ইন্ডিয়ায় অথবা পৃথিবীর অন্য যে কোনো জায়গায়, এমনকি মুসলমান দেশগুলোতে এসব হচ্ছে। অনেক ধন্যবাদ
ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আর আপনি বললেন যে আমি আমার লেকচারে বলেছি যে সর্বশক্তিমান ঈশ্বর সব মানুষকে বানিয়েছেন মাত্র একটি যুগল থেকে, পুরুষ এবং নারী, তারপর তিনি তাদেরকে বিভক্ত করেছেন বিভিন্ন ধর্মে। ভাই আমি এই কথাটা কখনোই বলিনি যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে বিভক্ত করেছেন বিভিন্ন ধর্মে, রেকর্ড করে রাখতে পারেন, আমি কখনোই বলিনি যে বিভিন্ন ধর্মে, আমি বলেছি বিভিন্ন জাতি আর উপজাতিতে, অনেক জাতি অনেক রং, বিভিন্ন ধর্মে না, আল্লাহ বলেছেন ধর্ম একটাই। সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে কখনোই বিভিন্ন ধর্মে ভাগ করেননি, ধর্ম কেবলমাত্র একটাই, তিনি ভাগ করেছেন বিভিন্ন জাতি রং আর বিভিন্ন ভাষায়, যাতে আপনারা একে অন্যের সাথে পরিচিত হতে পারেন। আর আপনারাও বুঝতে পারলেন যে অমুক লোকটা এসেছে অমুক জাতি থেকে, মানে অমুক অঞ্চল থেকে, ধর্ম না অঞ্চল, এটা ধর্ম না, তাই আপনি যে ধর্মের কথা বলছেন সেটা ঠিক না, বাকি সব ঠিক আছে, বিভিন্ন ভাষা বিভিন্ন রং বিভিন্ন জাতি, আমি একমত, যাতে তারা অন্যের সাথে পরিচিত হতে পারে, একে অন্যের সাথে যুদ্ধ করার জন্য নয়। আপনি বললেন যে আমি নাকি কখনো হিন্দুইজমকে ধর্ম বলিনি, আপনি এটাও ঠিক বললেন না, আমি বলেছি ধর্ম হল সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করা, অক্সফোর্ড ডিকশনারি বলছে। এই হিন্দুইজমকে বুঝতে হলে, হিন্দু ধর্মটাকে বুঝতে হলে আপনাকে এই ধর্মের ঈশ্বরকে বুঝতে হবে। আপনি যদি ইহুদি ধর্মকে বুঝতে চান তাহলে আপনাকে ইহুদি ধর্মের ঈশ্বরকে বুঝতে হবে, আপনি যদি খ্রিস্টান ধর্মকে বুঝতে চান তাহলে খ্রিস্টান ধর্মের ঈশ্বরকে বুঝতে হবে, যদি আপনি ইসলাম ধর্মকে জানতে চান তাহলে ইসলাম ধর্মের ঈশ্বরকে বুঝতে হবে, আমি সেটাই বলেছি। এই সমস্ত বিভেদগুলো কে তৈরি করেছেন, ঈশ্বর করেননি। আল্লাহ পরিষ্কারভাবে সূরা আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে যারা দিন সম্পর্কে নানা মতের সৃষ্টি করিয়াছে তাদের কোনো দায়িত্ব তোমার নয়, ধর্মকে আপনি ভাগ করতে পারেন না, যারা ধর্মকে ভাগ করে তারা ভুল করছে। আপনি বললেন যে কেন মানুষ একে অন্যকে হত্যা করে, এটা আপনি তাদের জিজ্ঞেস করুন। যেমন ধরুন একজন শিক্ষক ছাত্রদের বলল নকল করো না, ছাত্ররা নকল করে, এখানে কে দোষী, শিক্ষক না ছাত্র, ছাত্র দোষী। এখানে আল্লাহ মানুষ জাতির প্রত্যেককে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে যে তোমরা যা খুশি করতে পারো, আমি শুধু গাইডেন্সটা দেব। সর্বশেষ আর চূড়ান্ত গাইডেন্স, সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব হল পবিত্র কোরআন, এখানে সব নির্দেশগুলো দেওয়া আছে। আর আল্লাহ বলেছেন, আমি আমার লেকচারও বলেছি যে সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ আছে, যদি কেউ কোন মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, হোক সে হিন্দু ইহুদি খ্রিস্টান শিখ, যে কেউ, যদি সেটা হত্যাকাণ্ডের অপরাধে না হয়, যদি দুনিয়ার ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করল। যদি কেউ কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানব জাতিটাকেই বাঁচালো। তাই সর্বশক্তিমান ঈশ্বর মানুষের এই একে অন্যের সাথে খুনোখুনি পছন্দ করেন না, কিন্তু মানুষ যদি তার কথা না শোনে কাকে দোষ দেবেন, দোষ মানুষের। এই পৃথিবীতে আল্লাহ বলেছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে আছে যে এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করিয়াছেন মৃত্যু এবং জীবন তোমাদিগকে পরীক্ষা করিবার জন্য। আল্লাহ মৃত্যু আর জীবন তৈরি করেছেন আমাদের সবাইকে পরীক্ষা করার জন্য, আল্লাহ এখানে ইন্টারফেয়ার করেন না, তিনি চাইলে করতে পারতেন। কোরআন বলছে যদি আল্লাহ চাইতেন তিনি সবাইকে বিশ্বাসী বানিয়ে পৃথিবীতে পাঠাতেন, তাহলে এই পরীক্ষাটা থাকতো না। যদি শিক্ষক চান পাশ করুক আর না করুক, তিনি সবাইকে পাশ করিয়ে দিতে পারেন, শিক্ষক পারেন, তবে সেটা হবে একচোখা। আর ছাত্রের স্বাধীন ইচ্ছাটা কি হবে, ছাত্ররা সবাই পরীক্ষা দিচ্ছে, সেখানে একজন ঠিকভাবে উত্তর দিতে পারল না, তারপরও সে পাশ করল, তখন যে পড়াশোনা করেছে সে প্রতিবাদ করবে যে আমি পরীক্ষার জন্য এত খাটাখাটি করলাম, আর এই ছাত্র নকল করছে, চুরি করছে, ভুল উত্তর দিয়ে সে পাশ করছে। তাহলে পরের ব্যাচ যদি তারা বুঝতে পারে যে শিক্ষক সবাইকে পাশ করান, সে ঠিক উত্তর দিক আর ভুল উত্তর দিক, তখন সবাই পড়াশোনা ছেড়ে দেবে। এভাবে আপনি একটা মেডিকেল ডিগ্রিও পেতে পারেন, কিন্তু এই ডাক্তার যখন মেডিকেল পাশ করবে, পাশ করে বের হবে, তখন সে মানুষ সারাতে পারবে না, মানুষ মারতে পারবে। আর সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে মানুষ জাতিকে নির্দেশ দিয়েছেন, হত্যা করো না, অন্যের ক্ষতি করো না, মানুষকে ভালোবাসো, আমার লেকচারে সব বলেছি। কিন্তু মানুষ যদি না করে তার মানে তারা কোরআন মেনে চলছে না। ধরুন যে কোনো মানুষ, ধরুন সে যে কেউ হোক, সে আমেরিকান বা পাকিস্তানি হোক, সে পৃথিবীর যে কোনো জাতির মানুষ, মানুষ হয়তো বলতে পারে, ধরুন যদি আপনার নাম হয়ে থাকে কোনো মুসলমান নাম, আবদুল্লাহ বা জাকির বা মোহাম্মদ, নাম দিয়ে বেহেস্তে যেতে পারবেন না, নাম দিয়ে নিজেকে মুসলমান বলছেন, নাম আপনাকে মুসলিম বানায় না, মুসলিম কোন লেভেল না যে আমি বললাম মুসলিম আর মুসলিম হয়ে গেলাম। মুসলিম অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদি কারো নাম হয়ে থাকে জাকির, আবদুল্লাহ, মোহাম্মদ, শাকির, এটা কিছু না, যদি তারা নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহর কাছে তাহলে তারা মুসলিম। শুধু মুসলিম বলে ডাকলেই হবে না, পবিত্র কোরআন বলছে কিছু মানুষ শুধু মুখের কথায় মুসলিম, তাই যারা খুনোখুনি করছে তারা কোরআনের নির্দেশ মেনে চলছে না। যদি তারা কোরআনের নির্দেশ মেনে চলত পুরো পৃথিবীতে শান্তি বজায় থাকত। আশা করি উত্তরটা পেয়েছে।
তাহলে জাকির ভাই, যদি একজন হিন্দু কোরআনের নীতিগুলো ঠিকমতো মেনে চলে, যে নীতিগুলোর সাথে হিন্দু ধর্মগ্রন্থের নীতিগুলোর বেশ মিল রয়েছে, তাহলে একজন হিন্দু নিজেকে কি মুসলমান বলতে পারে? অথবা অন্যদিকে একজন মুসলিম নিজেকে কি হিন্দু বলে দাবি করতে পারে? কারণ আজকে আপনার লেকচারের বিষয়টাই হল সার্বজনীন ভ্রাতৃত্ব। ডক্টর বিয়াস যখন আপনাকে প্রশ্ন করেছিলেন আমি কিন্তু সেটা ঠিকই বুঝেছিলাম।
খুবই সুন্দর প্রশ্ন, আপনারা যদি পরিষ্কারভাবে প্রশ্ন করেন আমি উত্তর দিতে পারি আলহামদুলিল্লাহ। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, যদি কোন হিন্দু ইসলাম কোরআন হিন্দু ধর্মের মূলনীতি মেনে চলে তাকে মুসলিম বলা যাবে কিনা, আর একজন মুসলিমকে হিন্দু বলা যাবে কিনা। খুবই সুন্দর প্রশ্ন। আসুন আমরা দেখি মুসলিম আর হিন্দু বলতে কি বোঝায়। আমি আগেও বলেছি যে মুসলিম হল সেই লোক যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে, ঈশ্বরের কাছে। হিন্দু শব্দটার সংজ্ঞা কি আপনারা একটু জানেন? হিন্দু শব্দটার ভৌগোলিক বিশেষত্ব আছে। যে লোক ইন্ডিয়ায় বাস করে, যে লোক সিন্ধু নদীর অববাহিকায় এই সভ্যতায় বাস করে, সে একজন হিন্দু, আর এভাবে আমিও একজন হিন্দু। আপনারা কি জানেন হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব আছে? যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। স্বামী বিবেকানন্দের মতে হিন্দু শব্দটা সঠিক নয়। ভৌগোলিকভাবে আমি একজন ইন্ডিয়ান, ভৌগোলিকভাবে আমি একজন হিন্দু, কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন যে হিন্দুদের আসলে বলা উচিত বেদান্তবাদী, তাদেরকে হিন্দু বলা উচিত না, বেদান্তবাদী। তাই যদি জিজ্ঞেস করেন ভৌগোলিকভাবে আমি হিন্দু কিনা, হ্যাঁ ভৌগোলিকভাবে আমি হিন্দু, আমি একজন হিন্দু। তবে যদি জিজ্ঞেস করেন আমি বেদান্তবাদী কিনা, বেদ মানি কিনা, আমি বলবো বেদের যে কথাগুলো পবিত্র কোরআনের কথার সাথে মিলে যায় সেগুলো কথা মেনে চলার প্রতি আমার কোন আপত্তি নেই। যেমন ধরুন সৃষ্টিকর্তা মাত্র একজন, কিন্তু যদি বলেন আমি বিশ্বাস করি কিনা সৃষ্টিকর্তা ব্রাহ্মণদের মাথা থেকে সৃষ্টি করিয়াছেন, আর এমন গোত্র যেটা সবচেয়ে উপরের গোত্র, আর ক্ষত্রিয়দের তার বুক থেকে, আমি বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি, যদি আপনি বেদ বিশ্বাস না করেন সেটা আপনার সমস্যা ভাই, তবে আমি বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি। এখানে বেদের অনেক পণ্ডিত বসে আছেন, তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন। বেদ বলছে আমি না, বৈশ্যরা উরু থেকে এসেছে, আর আর শূদ্ররা এসেছে ঈশ্বরের পা থেকে। তো এই ধারণার সাথে আমি একেবারে একমত না, ঠিক তাই। তবে যদি জিজ্ঞেস করেন আমি বেদের দর্শনে বিশ্বাস করি কিনা, আমি বলবো না, হিন্দু ধর্মের এই দর্শনে আমি বিশ্বাস করি না।
তাহলে আপনার কথা যে ইন্ডিয়ায় থাকে সেই হিন্দু?
হ্যাঁ,
আপনি তাই বলবেন।
আমরা ভৌগোলিকভাবে হিন্দু,
খুব ভালো
ভাই,
আমরা সবাই এখানে হিন্দু, সবাই হিন্দু,
সে একজন হিন্দু। একইভাবে যে লোক আমেরিকায় বাস করে সে একজন আমেরিকান হবেই, সে একজন আমেরিকান।
খুব ভালো, খুব ভালো,
আলহামদুলিল্লাহ,
খুব ভালো।
তাই যে লোক ইন্ডিয়াতে থাকে,
খুব ভালো।
তাহলে আমরা এখানে যারা আছি সবাই হিন্দু, আপনিও হিন্দু,
ঠিক তাই। আমি আপনার সঙ্গে একমত, ভৌগোলিকভাবে ইন্ডিয়ায় যারা বসবাস করে তারা সবাই হিন্দু। আমি আপনাদের সঙ্গে একমত ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী। যদি আপনি বলেন, যদি বলেন যে ইন্ডিয়ায় যারা বাস করে তারা হিন্দু, ঠিক কথা, সব পণ্ডিতই মানবেন ইন্ডিয়ায় যারা বাস করে তারা হিন্দু, ভৌগোলিকভাবে আমিও একজন হিন্দু, কিন্তু ইন্ডিয়ায় বসবাস করে আমি মুসলিম হতে পারি? হ্যাঁ অবশ্যই। তাই একজন লোক মুসলিম হিন্দু দুটোই হতে পারে, হ্যাঁ। সেই মুসলিম যদি ইন্ডিয়ায় বসবাস করে সে একজন হিন্দু হতে পারে, তবে যদি একজন হিন্দু আমেরিকায় বসবাস করে সে আসলে হিন্দু নয়, আপনারা জানেন সে একজন আমেরিকান। তাই হিন্দুইজমকে আপনি একটা সর্বজনীন ধর্ম বলতে পারেন না। পণ্ডিতরা তাই বলেন হিন্দু ধর্মটা শুধুমাত্র ইন্ডিয়াতে সীমাবদ্ধ, এটা কোনো ধর্ম না, এটা একটা ভৌগোলিক বিশেষত্ব। স্বামী বিবেকানন্দের মতে, তিনি একজন বিখ্যাত পণ্ডিত, হিন্দুইজম শব্দটা হলো একটা মিসনোমার। মিসনোমার মানে জানেন? মিসনোমার মানে ভুল অর্থে শব্দ প্রয়োগ করা। এই শব্দটা আসলে হওয়া উচিত বেদান্তবাদী। তাই যদি আমাকে বলেন আমি একজন হিন্দু কিনা, আমি বলবো যদি হিন্দু বলতে ইন্ডিয়ায় বসবাসকারীকে বোঝান তাহলে অবশ্যই আমি একজন হিন্দু। কিন্তু যদি বলেন হিন্দু হলো সেই লোক যে পুজো করে, একটু আগে ভাই আপনি যেটা বললেন যে সে বিশ্বাস করে অনেক অনেক দেবতা যাদের আকার আছে, আর দেবতার হাত আছে মাথা আছে, সেক্ষেত্রে আমি হিন্দু না। কিন্তু যদি ভৌগোলিক বিশেষত্বের কথা বলেন, হ্যাঁ আমি একজন হিন্দু। একইভাবে একজন হিন্দু মুসলিম হতে পারে, হ্যাঁ একজন ইন্ডিয়ান মুসলিম হতে পারে, একজন হিন্দু মুসলিম হতে পারে। কিন্তু যদি সে ইন্ডিয়ান, যদি সে ইন্ডিয়ান মূর্তি পূজা করে সে মুসলিম হতে পারবে না, কারণ পবিত্র কোরআনের সূরা নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ আছে, এছাড়া সূরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার সহিত শরীক করাকে ক্ষমা করেন না, কাউকে শরীক করা হলে। এছাড়া অন্য সব ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, তবে শিরককে তিনি ক্ষমা করেন না। তাই একজন ইন্ডিয়ান যে ইন্ডিয়ায় বাস করে, ভৌগোলিকভাবে হিন্দু মুসলিম হতে পারে, কিন্তু যদি সে ভৌগোলিক হিন্দু ইন্ডিয়ান আল্লাহর আদেশ না মানেন, অর্থাৎ এক ঈশ্বরে বিশ্বাস না করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস না করা, তাহলে সে মুসলিম হতে পারবে না। যে মুসলমান কোরআনের নির্দেশ মেনে চলে আর ইন্ডিয়ায় বাস করে, সে একজন ইন্ডিয়ান মুসলিম। আশা করি পরিষ্কার হয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা তার সহিত শরীক করাকে ক্ষমা করেন না, কাউকে শরীক করা হলে। এছাড়া অন্য সব ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, তবে শিরককে তিনি ক্ষমা করেন না। তাই একজন ইন্ডিয়ান যে ইন্ডিয়ায় বাস করে, ভৌগোলিকভাবে হিন্দু মুসলিম হতে পারে, কিন্তু যদি সে ভৌগোলিক হিন্দু ইন্ডিয়ান আল্লাহর আদেশ না মানেন, অর্থাৎ এক ঈশ্বরে বিশ্বাস না করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস না করা, তাহলে সে মুসলিম হতে পারবে না। যে মুসলমান কোরআনের নির্দেশ মেনে চলে আর ইন্ডিয়ায় বাস করে, সে একজন ইন্ডিয়ান মুসলিম। আশা করি পরিষ্কার হয়েছে।
দুটো বিষয় আমি পরিষ্কার করে বলতে চাই। প্রথমে, আপনি হয়তো আমার কথা পরিষ্কারভাবে বুঝতেই পারেননি
ভাই। এখন আমাদের অনুষ্ঠানের প্রশ্ন উত্তর পর্ব চলছে, তাই একবারে একটা প্রশ্ন করবেন। আপনি একবারই আপনার প্রশ্নটা করে ফেলেন, তারপর বক্তার উত্তরটা শোনেন। আমাদের এই প্রশ্নোত্তর পর্ব শেষ হলে তখন আপনি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন। অনুষ্ঠানের মাঝখানে সবাই হয়তো বিষয়টা নিয়ে আলোচনায় খুব একটা আগ্রহ পাবেন না। এখানে আমরা সবাই এই একটা প্রশ্নে আটকে গেছি, অন্য শ্রোতাদেরও প্রশ্ন করার সুযোগ দিতে হবে। হ্যাঁ, অ্যাডভোকেট হেগড়ে,
এটা প্রশ্নোত্তর পর্ব, বিতর্ক অনুষ্ঠান না। আপনারা যেটা করছেন সেটা একটা বিতর্ক অনুষ্ঠান হয়ে যাচ্ছে। এখানে আপনারা বিভিন্ন প্রশ্ন করবেন আর বক্তা সেগুলোর উত্তর দেবেন।
আমার প্রশ্নের উত্তর পেয়েছি কিন্তু সন্তুষ্ট হতে পারিনি।
ঠিক আছে, আপনি এখন বসেন, অন্যকে প্রশ্ন করতে।
না, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তবে আমার অন্য আরো একটা প্রশ্ন আছে।
আমার কথা শুনেন,
আরো একটা প্রশ্ন আছে
আমার কাছে। চিরকুটি একটা প্রশ্ন এসছে। মিস্টার মেহতা জানতে চেয়েছেন কেন বেশিরভাগ মুসলমানই মৌলবাদী আর সন্ত্রাসী।
এই প্রশ্নটা করেছেন ভাই মেহতা, কেন বেশিরভাগ মুসলমান মৌলবাদী আর সন্ত্রাসী। আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি। যদি পছন্দ হয় মেনে নেবেন, পছন্দ না হলে মানবেন না। পবিত্র কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াতে উল্লেখ আছে,
লাইক রাহাতুদ্দিন,
দিন সম্পর্কে যোজ্যবস্তি নেই, ভ্রান্ত হইতে সত্য সুস্পষ্ট হইয়াছে। আমি সত্যটা আপনাদের কাছে বলছি, পছন্দ হলে সেটা মানবেন, পছন্দ না হলে মানবেন না, কোনো সমস্যা নেই। দিন সম্পর্কে যোজ্যবস্তি নেই,
লাইক রাহাতুদ্দিন,
সূরা বাকারা 256 নম্বর আয়াতে উল্লেখ আছে। ভাই মেহতা প্রশ্ন করেছেন, কেন বেশিরভাগ মুসলমানই মৌলবাদী, কেন তারা সন্ত্রাসী। মৌলবাদী শব্দটার অর্থ আসলে কি? মৌলবাদী হল সেই লোক যে কোনো মূলনীতি মেনে চলেন। যেমন ধরুন, কোন লোক ভালো গণিতজ্ঞ হতে চাইলে তাকে জানতে হবে, অনুসরণ করতে হবে আর মানতে হবে গণিতের মূল নীতিগুলো। তাকে গণিতের ক্ষেত্রে মৌলবাদী হতে হবে যদি সে ভালো গণিতজ্ঞ হতে চায়। যদি কেউ ভালো বিজ্ঞানী হতে চায়, তাকে জানতে হবে, অনুসরণ করতে হবে আর মানতে হবে বিজ্ঞানের মূল নীতিগুলো। একজন ভালো বিজ্ঞানী হতে হলে তাকে বিজ্ঞানের ক্ষেত্রে মৌলবাদী হতে হবে। যদি কেউ ভালো ডাক্তার হতে চায়, তাকে জানতে হবে, অনুসরণ করতে হবে আর মানতে হবে মেডিসিনের মূলনীতিগুলো। একজন ভালো ডাক্তার হতে হলে তাকে মেডিসিনের ক্ষেত্রে মৌলবাদী হতে হবে। আপনি ঢালাওভাবে বলতে পারবেন না যে সব মৌলবাদী ভালো বা খারাপ। এটা বলতে পারবেন না যে সব মৌলবাদী খারাপ বা সব মৌলবাদী ভালো। যেমন ধরুন, একজন মৌলবাদী ডাকাত, যে ডাকাতি করার ব্যাপারে ওস্তাদ, কিন্তু সে সমাজের জন্য ক্ষতিকর। সে শুধু ডাকাতি করে, কোনোভাবে ভ্রাতৃত্ব বজায় রাখে না, সে আসলেই ভালো মানুষ নয়। আর অন্যদিকে ধরুন, একজন মৌলবাদী ডাক্তার, যে মেডিসিনের মূলনীতিগুলো জানে এবং মেনে চলে আর সে অসুস্থ মানুষকে সুস্থ করে, সে একজন ভালো মানুষ, সে মানুষকে সাহায্য করে। তাই আপনি মৌলবাদীদের সবাইকে এক কাতারে ফেলতে পারেন না। এখন মুসলমানরা মৌলবাদী কিনা, আমি একজন মৌলবাদী মুসলমান হিসেবে গর্বিত, কারণ আমি জানি, আমি মানি আর আলহামদুলিল্লাহ আমি ইসলামের সবগুলো মূলনীতি পালন করার চেষ্টা করি। আমি একজন মৌলবাদী মুসলমান হিসেবে গর্বিত। আর প্রত্যেক মুসলিম যদি সে ভালো মুসলিম হতে চায়, তাকে মৌলবাদী মুসলিম হতে হবে, তা না হলে ভালো মুসলিম হতে পারবে না। প্রত্যেক হিন্দুকে ভালো হিন্দু হতে চাইলে তাকে মৌলবাদী হিন্দু হতে হবে, না হলে সে ভালো হিন্দু হতে পারবে না। প্রত্যেক খ্রিস্টানকে ভালো খ্রিস্টান হতে চাইলে তাকে মৌলবাদী খ্রিস্টান হতে হবে, না হলে সে ভালো খ্রিস্টান হতে পারবে না। কথা হলো মৌলবাদী মুসলমান ভালো না খারাপ, সেটাই প্রশ্ন। আলহামদুলিল্লাহ ইসলামের মূল নীতিগুলো, আপনি ইসলামে একটা মূল নীতিও খুঁজে পাবেন না যেটা মানবতার বিরুদ্ধে। এখানে অনেক ভাই অনেক প্রশ্ন করেছেন, কারণ তাদের কিছু ভুল ধারণা ছিল। এই ভুল ধারণাগুলোর কারণে আপনি মনে করতে পারেন যে ইসলামের এই শিক্ষাটা ভুল। যেমন একজন বললেন গরু জবাই করার অন্যায়, আমি তার উত্তরও দিয়েছি। ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, আমি তার উত্তর দিয়েছি। তাই যে লোক এ ব্যাপারে কম জানেন তিনি ভাবতে পারেন যে ইসলাম ধর্মের কিছু কিছু মূলনীতি ভুল, কিন্তু যে লোকের ইসলাম সম্পর্কে জ্ঞান আছে তিনি বলবেন ইসলাম ধর্মের একটি শিক্ষাও মানবতার বিরুদ্ধে যায় না, সমাজের বিরুদ্ধে যায় না। আমি সবাইকে চ্যালেঞ্জ করতে পারি, শুধু এই অনুষ্ঠানে নয় পুরো বিশ্ব জগতে, যে আপনি আমাকে মাত্র একটা ইসলামের মাত্র একটা শিক্ষা দেখাবেন যে শিক্ষাটা এই পৃথিবীতে মানবতার বিরুদ্ধে কথা বলে, একটাও নেই। কারো কাছে খারাপ লাগতে পারে, তবে সব মিলিয়ে ইসলামের শিক্ষাগুলো সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখে, মানবতার কথা বলে। ইসলামে মানবতা বিরোধী কিছু নেই। আর আমি আবার চ্যালেঞ্জ করছি, এখানে শ্রোতাদের মধ্যে যে কেউ আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের ভুল ধারণাগুলো ভাঙাবো ইনশাল্লাহ। পরে যখন সময় আসবে যখন আরো প্রশ্ন করবেন, একবারে একটা প্রশ্ন করবেন আর অন্যদেরকেও প্রশ্ন করার সুযোগ দেন। আমাদের এখানে কিছু নিয়ম মানতে হবে। এই মাইকে প্রায় আধ ঘন্টা ধরে কেউ প্রশ্ন করছেন না, কেউ প্রশ্ন করেননি। আমি আপনাদের বলেছি আপনারা প্রশ্ন করেন, আপনারা আমাকে একের পর এক প্রশ্ন করতে থাকেন, প্রতি তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করেন, কোন সমস্যা নেই। আমাদের অনুষ্ঠানে যতক্ষণ সময় আছে ততক্ষণ যত খুশি প্রশ্ন করেন, কোন সমস্যা নেই। তাই আমি মৌলবাদী মুসলমান হিসেবে গর্ববোধ করি। তবে আপনারা যদি মৌলবাদ শব্দটা সংজ্ঞা পড়েন, এটা ওয়েবস্টার ডিকশনারিতে আছে, বলা হচ্ছে মৌলবাদ ছিল একটা আন্দোলন যেটা শুরু হয়েছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে। সেটা করেছিল একদল খ্রিস্টান আমেরিকার প্রোটেস্ট্যান্টরা। তারা সেখানে বলেছিল যে শুধুমাত্র বাইবেলের কথাগুলি, বাইবেলের শিক্ষাগুলি শুধু ঈশ্বরের কথা নয়, বাইবেলের প্রত্যেকটি শব্দ এসেছে সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে। তাই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল আমেরিকার একদল প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানকে বোঝানোর জন্য, যারা প্রোটেস্ট করে বলেছিল যে বাইবেলের প্রত্যেকটা অক্ষর আর শব্দ এসেছে সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে। যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের প্রত্যেকটা শব্দ এসেছে ঈশ্বরের কাছ থেকে, তাহলে আন্দোলনটা ভালো। কিন্তু যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের প্রত্যেকটা শব্দ ঈশ্বরের কাছ থেকে আসেনি, তাহলে এই আন্দোলনটা ভালো আন্দোলন নয়। তবে যদি অক্সফোর্ড ডিকশনারি দেখেন, সেখানে এই মৌলবাদী শব্দটার অর্থ কি দেওয়া আছে, মৌলবাদী অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এর অর্থ যে কোনো ধর্মের প্রাচীন শিক্ষাকে কঠোরভাবে অনুসরণ করা, বিশেষ করে ইসলাম। অক্সফোর্ড ডিকশনারিতে লিখেছে বিশেষ করে ইসলাম, এই বিশেষভাবে ইসলাম কথাটা আছে অক্সফোর্ড ডিকশনারির একেবারে লেটেস্ট এডিশনে। তার অর্থ মৌলবাদী শব্দটা শুনলে মুসলমানকে ভাববেন, কেন মিডিয়া মানুষের কানে বিষ ঢালছে, তারা বলছে যে মুসলমানরা তারা মৌলবাদী, তারা সন্ত্রাসী। যখনই মৌলবাদী শব্দটা আপনার কানে ঢুকবে তখনই আপনি একজন মুসলমানের কথা ভাববেন, সন্ত্রাসী শব্দটা শুনলে একই অবস্থা। এই সন্ত্রাসী শব্দের অর্থ কি, সন্ত্রাসী হলো একজন লোক যে আতঙ্ক সৃষ্টি করে, সবাইকে সন্ত্রস্ত করে, আর মাঝে মাঝে শান্তি বজায় রাখতে আতঙ্ক ছড়াতে হতে পারে। যখন ডাকাত একজন পুলিশকে দেখে সে সন্ত্রস্ত বোধ করে, তাহলে এই ডাকাতের জন্য পুলিশ হলো সন্ত্রাসী, ঠিক না ভুল? আমি বাংলায় কথা বলছি, আমি এখানে শব্দ নিয়ে খেলছি না, আমি বাংলায় বলছি। সন্ত্রাসী সেই লোক যে আতঙ্ক সৃষ্টি করে, তাহলে ডাকাতের কাছে, একজন অপরাধীর কাছে, সমাজ বিরোধী লোকের কাছে পুলিশ হলো একজন সন্ত্রাসী। এভাবে বললে সব মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত, এভাবে দেখলে সব মুসলমানই সন্ত্রাসী সমাজ বিরোধী মানুষের কাছে। যখন সমাজ বিরোধী কেউ কোন মুসলমানকে দেখে সে আতঙ্কিত হবে, কোন ডাকাত মুসলিমকে দেখলে আতঙ্কিত হবে, কোন ধর্ষক মুসলিমকে দেখলে আতঙ্কিত হবে। তবে আমি জানি যে সন্ত্রাস বলতে সাধারণত বোঝায় সাধারণ মানুষকে আতঙ্কিত করা, নিরীহ মানুষকে। এভাবে দেখলে কোন মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত নয়, সে কোন নিরীহ মানুষকে আতঙ্কিত করবে না। কিন্তু যদি সমাজ বিরোধী কোন লোকের কথা বলেন, যদি ডাকাতের কথা বলেন, যদি অপরাধীর কথা বলেন, পুলিশ যেভাবে অপরাধীর কাছে সন্ত্রাসী, একজন মুসলিমও সেভাবে অপরাধীর কাছে সন্ত্রাসী। আর যদি আপনারা দেখেন, প্রায় দেখা যায় দুটো আলাদা বিশেষণ দেয়া হয় একই মানুষকে একই কাজের জন্য। যেমন ধরুন আপনারা জানেন অনেক ইন্ডিয়ান আছেন যারা ইন্ডিয়ার স্বাধীনতার যুদ্ধ করেছিলেন। ব্রিটিশরা যখন ইন্ডিয়া শাসন করত তখন অনেক ইন্ডিয়ান দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। ব্রিটিশরা তখন তাদেরকে বলতো সন্ত্রাসী, এই লোকগুলো সন্ত্রাসী। তবে আমরা ইন্ডিয়ানরা, আমরা এই মুক্তিযোদ্ধাদের বলে থাকি দেশপ্রেমিক, ঠিক না ভুল? দেশপ্রেমিক। তারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। একই মানুষ, একই কাজ, দুটো আলাদা লেভেল। ব্রিটিশরা বলছে সন্ত্রাসী, আর ইন্ডিয়ান নাগরিকরা তাদের বলছে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। একই কাজ, একই মানুষ, দুটো আলাদা লেভেল। তাই কোন লেভেল দেওয়ার আগে আপনাকে দেখতে হবে আপনি কোন দৃষ্টিভঙ্গির পক্ষে আছেন। যদি আপনি ব্রিটিশদের পক্ষে থাকেন যে ব্রিটিশদের ইন্ডিয়াকে শাসন করার অধিকার আছে, তাহলে আপনি এই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী। কিন্তু যদি ইন্ডিয়ার মানুষের সাথে আপনি একমত হন যে ব্রিটিশরা তারা এখানে ব্যবসা করতে এসেছে আর তারা আমাদের শাসন করা শুরু করেছে অন্যায় ভাবে, তখন আপনি এই লোকগুলোকে বলবেন মুক্তিযোদ্ধা। তাই কোন মানুষকে একটা বিশেষ লেভেল দেওয়ার আগে দেখতে হবে আপনার দৃষ্টিভঙ্গিটা কি। একই মানুষকে দুটো বিশেষণে বিভিন্ন মানুষ ডাকতে পারে। এভাবে বলতে গেলে আমি বলবো প্রত্যেক মুসলমানের মৌলবাদী হওয়া উচিত যখন ইসলামের কথা হচ্ছে, কারণ ইসলামের প্রত্যেকটা শিক্ষায় মানবতা, মানবিক মূল্যবোধ আর সর্বজনীন ভ্রাতৃত্বকে লালন করে। আশা করি উত্তরটা পেয়েছেন।
হ্যাঁ ভাই,
আমি একজন রিটায়ার্ড টিচার লক্ষ্মণ বোকরাজ গুরুজি। আমার প্রশ্নটা হল আমাদের কি করা উচিত সার্বজনীন ভ্রাতৃত্ব বাড়ানোর জন্য, কোন বিষয়টাতে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত, সেই বিষয়টা কি ধর্ম নাকি সেটা সমাজবিজ্ঞান নাকি রাজনীতি, আপনি কি বিষয়টা দয়া করে আমাকে বুঝিয়ে বলবেন?
ভাই আপনি প্রশ্ন করেছেন যে সর্বজনীন ভ্রাতৃত্বের জন্য কোনটার উপর গুরুত্ব দিতে হবে, সেটা কি ধর্ম নাকি সমাজবিদ্যা নাকি সেটা রাজনীতি। ভাই আমি এই বিষয় নিয়েই এতক্ষণ ধরে লেকচার দিলাম, আমি আবারও একই কথাগুলো বলবো না, আমার উত্তরটা একই হয়ে যাবে। সর্বজনীন ভ্রাতৃত্বকে বজায় রাখার জন্য সবগুলো ধর্মের প্রয়োজন হল একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করা, শুধু তাকে উপাসনা করা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি লেকচারেও এটা বলেছি, আমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে এটা বলেছি, আবার এখনো সেটাই বলছি। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা সমাজবিদ্যা নয়, রাজনীতিও নয়, এগুলো আরো পরে আসবে। রাজনীতিতে যে ভ্রাতৃত্ব আসে সেটা সীমাবদ্ধ, সমাজবিদ্যাও এখানে সীমাবদ্ধ। এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করা এটা সর্বজনীন, তিনি মানুষ জাতির সবাইকে সৃষ্টি করেছেন, হোক সে পুরুষ বা নারী, সাদা বা কালো, ধনী বা গরিব। তা যদি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন আর তার উপাসনা করেন, শুধু সেক্ষেত্রে সর্বজনীন ভ্রাতৃত্ব আসতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন।
لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون.
Scientists are not eliminating God, they are eliminating models of God. You learn Sanskrit, go back to your scripture, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited.
We understand the concept of God in Hinduism. Quran is the most positive book.
Every day more than 3,000 fetuses are being aborted in India after they identified that they are females. According to the statute of 1996, US Department of Justice, 2,730 women are being raped every day. Every 32 seconds one woman is being raped. Women have been raped in USA till the time I am here.
Islam has the solution to the problems.
Islam doesn't believe in division. Islam, besides speaking of good things, it shows you a way how to implement those good things. Religion says we should not rob. Christianity says we should not rob. Islam says we should not rob. So what's the difference between Islam and the other religions? For their own benefit, there are certain human beings who don't want peace to prevail. Islam means peace acquired by submitting our wills to Allah subhanahu wa ta'ala.
এর পরের প্রশ্নটা এসছে একজন শ্রোতার কাছ থেকে। এখানে রাজ মালহোত্রা প্রশ্ন করেছেন, যদি ইসলাম ধর্ম হয়ে থাকে তাহলে এই ধর্ম তরবারি দিয়ে ছড়ানো হয়েছে কেন?
ভাই আপনি প্রশ্ন করেছেন, ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এটা তরবারি দিয়ে ছড়ানো হয়েছে কেন? ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এটার আরেকটা অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে। এক কথায় নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পণ করে শান্তি অর্জন করা। তবে আমি আগেও বলেছি যে পৃথিবীর সব মানুষ চায় না যে পৃথিবীতে শান্তি বজায় থাকুক। কিছু সমাজবিরোধী মানুষ নিজেদের সুবিধার জন্য তারা চায় না পৃথিবীতে শান্তি থাকুক, যেমন ডাকাত, বিভিন্ন অপরাধী। যদি শান্তি থাকে তারা বেকার হয়ে যাবে। তাই নিজেদের সুবিধার জন্য কিছু মানুষ চায় না যে পৃথিবীতে শান্তি থাকুক। তাহলে এই লোকগুলোর জন্য শক্তি প্রয়োগ করা প্রয়োজন, এজন্য বিভিন্ন দেশে পুলিশ রয়েছে। তাহলে ইসলাম শান্তির ধর্ম, তবে মাঝে মধ্যে শক্তি প্রয়োগ করতে হতে পারে যাতে সমাজবিরোধী লোকদের প্রতিরোধ করা যায়। আর ইসলাম তরবারি দিয়ে ছড়ানো হয়েছে একথার ভালো উত্তরটা দিয়েছেন ডি লেসি ওলেরি, একজন অমুসলিম ঐতিহাসিক, বিখ্যাত ঐতিহাসিক। তিনি তার বই ইসলাম এট দ্য ক্রস রোডের 8 নম্বর পৃষ্ঠে বলেছেন যে ইতিহাসে এটা পরিষ্কার যে মুসলমানদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার আজগুবি গল্পটা আসলে মিথ্যে ছাড়া আর কিছুই নয়। আর ঐতিহাসিকরা এই মুখরোচক মিথ্যেটার কথা বারবার উল্লেখ করেছেন। ডিলেসে ওলেরি 8 নম্বর পৃষ্ঠায়, বইটার নাম ইসলাম এট দ্য ক্রস রোড। আমি একটা প্রশ্ন করি, আমরা মুসলিমরা আমরা স্পেন শাসন করেছি প্রায় 800 বছর ধরে, পরবর্তীতে ক্রুসেডরা আসলো, তারা মুসলিমদের তাড়িয়ে দিল, আর সে সময় কোন মুসলিম প্রকাশ্যে নামাজের জন্য আজান দিতে পারত না। আমরা শক্তি প্রয়োগ করিনি। আমরা মুসলিমরা আরব দেশগুলো শাসন করেছি প্রায় 1400 বছর ধরে। কিছুদিন ব্রিটিশরা শাসন করেছিল, কিছুদিন ফ্রেঞ্চরা শাসন করেছিল, তবে সব মিলিয়ে মুসলমানরা আরব দেশগুলো শাসন করেছে 1400 বছর ধরে। আপনারা কি জানেন বর্তমানে 1.5 কোটি আরব, তারা সবাই কপ্টিক খ্রিস্টান। কপ্টিক খ্রিস্টান মানে তারা বংশগতভাবেই খ্রিস্টান, একেবারে জন্ম থেকে। যদি মুসলিমরা চাইতো সবাইকে তরবারির মুখে মুসলিম বানানো হতো, আমরা সেটা করিনি। এই 1.5 কোটি কপ্টিক খ্রিস্টান এরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারি দিয়ে ছড়ানো হয়নি। দেখেন ইন্ডিয়ায় এখানে মুসলিমরা 100 বছর শাসন করেছে, তরবারি ব্যবহার করিনি। কিছু লোক খারাপ কাজ করে, সেই খারাপ কাজের জন্য তাদের ধর্মকে দোষ দিতে পারেন না। যদি কিছু লোক তাদের ধর্মের কথা না শুনে, আপনি বলতে পারেন না খ্রিস্টান ধর্ম খারাপ, কারণ হিটলার 60 লক্ষ ইহুদি মেরেছে, তাদের পুড়িয়ে মেরেছিল, এজন্য খ্রিস্টান ধর্মকে দোষ দিতে পারেন না। প্রত্যেক গোত্রে কিছু কুলাঙ্গার থাকে। তবে আমরা মুসলিমরা ইন্ডিয়ায় শাসন করেছি 100 বছর, যদি আমরা চাইতাম তাহলে সব অমুসলিমকে তরবারির মুখে মুসলিম বানাতে পারতাম, আমরা সেটা করিনি। ইন্ডিয়ায় আজকে অমুসলিমের সংখ্যা 80%-এরও বেশি, তারাই সাহাদা দিচ্ছে, তারাই সাক্ষ্য দিচ্ছে, এখানে উপস্থিত অমুসলিম শ্রোতারা সাক্ষ্য দিচ্ছেন যে ইসলাম ধর্ম তরবারি দিয়ে ছড়ানো হয়নি। আপনারা সাক্ষ্য দিচ্ছেন, আমরা ক্ষমতায় ছিলাম, আমরা তখন করিনি, ইসলাম সেটা বিশ্বাস করে না। আজকে পৃথিবীর যে দেশে সবচেয়ে বেশি মুসলমান সেটা হল ইন্দোনেশিয়া। কোন মুসলিম আর্মি সেখানে গিয়েছিল? কোন মুসলিম আর্মি মালয়েশিয়ায় গিয়েছিল যেখানে 55% লোক মুসলমান? কোন মুসলিম আর্মি আফ্রিকার পূর্ব উপকূলে গিয়েছিল? কোন মুসলিম আর্মি, কোন তরবারি? থমাস কার্লাইনের উত্তর দিয়েছেন থমাস কার্লাইন, তার বইতে লিখেছেন হিরোজ অ্যান্ড হিরো ওয়ারশিপ, যে আগে তো তরবারি থাকতে হবে, তাহলে হয়তো কিছু কাজ হতে পারে যদি তরবারি ব্যবহার করেন। প্রত্যেক নতুন চিন্তা প্রথমে শুরু হয় একজনের মনে, একজন মানুষ সারা পৃথিবীতে, একজন মানুষ সারা পৃথিবীর মানুষের বিরুদ্ধে। হয়তো কিছু কাজ হতে পারে যদি তরবারি ব্যবহার করে ধর্ম প্রচার করেন। কোন তরবারি? লোহার তরবারি থাকলেও আপনি ব্যবহার করতে পারবেন না, লোহার তরবারি দিয়ে আপনার কোনো কাজই হবে না। সূরা বাকারার 256 নম্বর আয়াতে আছে, লাইক রাখবেন দিন, দিন সম্পর্কে জোর জবরদস্তি নেই, ভ্রান্ত হইতে সত্য সুস্পষ্ট হইয়াছে। যে মানুষটা আল্লাহর পথে রশি ধরে আর শয়তানকে ত্যাগ করে, সে মানুষটা তখন ধরে সবচেয়ে শক্তিশালী সেই রশি যেটা কখনোই ছিঁড়বে না। যে মানুষটা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন, আর যে মানুষটা শয়তানকে বিশ্বাস করে সে তাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যাবেন। কোন তরবারি? বুদ্ধির তরবারি, পবিত্র কোরআনে সূরা নাহলের 125 নম্বর আয়াতে উল্লেখ আছে,
উদুইলা সাবি রাব্বিকা বিলহিকমা ওয়াল মাউযিতিল হাসনা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান।
প্রতিপালকের পথে মানুষকে আহ্বান করা হিকমত ও সদুপদেশ দ্বারা এবং উহাদের সহিত তর্ক করিবে আর যুক্তি দেখাইবে সবচেয়ে উত্তম পন্থায়। একবার প্লেন ট্রুথ ম্যাগাজিনে একটা খবর এসেছিল, এটা ছিল রিডার্স ডাইজেস্ট অ্যালমাইনাক ইয়ারবুকে 1986 সালের পুনর্মুদ্রণে। সেখানে পৃথিবীর বিভিন্ন ধর্মের অনুসারীদের বৃদ্ধির সংখ্যা ছিল 1934 সাল থেকে 84 সাল পর্যন্ত। এই 50 বছরে এক নম্বর যে ধর্মের অনুসারী বেশি বেড়েছে সেটা হল ইসলাম, 235%। আমি এবার প্রশ্ন করি, কোন যুদ্ধ হয়েছিল 1934 সাল থেকে 1984 সালের মধ্যে যাতে লক্ষ লক্ষ মুসলিম ইসলাম গ্রহণ করেছে? কোন যুদ্ধ? আপনারা জানেন আমেরিকায় যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম। কারা এখন তরবারের মুখে আমেরিকানদের মুসলমান বানাচ্ছে? ইউরোপে যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম। কারা তাদের তরবারের মুখে মুসলমান বানাচ্ছে? পবিত্র কোরআনে এর উত্তর আছে তিনটি জায়গায়। আছে সূরা তাওবা 33 নম্বর আয়াতে, সূরা সাফের 9 নম্বর আয়াতে উল্লেখ আছে, আর সূরা ফাতার 28 নম্বর আয়াতে পবিত্র কোরআন বলছে,
ওয়াল্লাযী আরসাল রাসূলাহু বিলহুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়াকাফা বিল্লাহি শাহীদা ওয়া কাফা মুশরিকুন।
তিনি তাহার রাসূলকে প্রেরণ করিয়াছেন সত্য দিন সহ পথনির্দেশ সহ, যাহাতে ইহা অন্য সমস্ত দিনের উপরে থাকে, সব ইজমের উপরে থাকে, ইসলাম সবগুলো ধর্মের উপরে থাকে, সবার চেয়ে সেরা, সবার উপরে থাকে, কুল্লে। আর সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। আর আমি এই প্রশ্নের উত্তরটা শেষ করব অ্যাডাম পিয়ারসনের একটা উদ্ধৃতি দিয়ে। ডক্টর অ্যাডাম পিয়ারসন বলেছেন যে যারা ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা আরবদের হাতে চলে যাবে, তারা এটা বুঝতে পারছে না যে ইসলামের বোমা পৃথিবীতে অনেক আগেই পড়ে গেছে। এটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন।
এবারে প্রশ্ন করেছেন ভাই সুনীল ইয়াস, যখন ইসলাম সার্বজনীন ভ্রাতৃত্বের কথা বলছে তখন মুসলমানরা কেন বিভিন্ন ভাগে বিভক্ত?
এবারের প্রশ্নটা হল, যখন ইসলাম সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলছে তখন মুসলমানরা কেন বিভিন্ন ভাগে বিভক্ত? এর উত্তর আছে পবিত্র কোরআনে, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে উল্লেখ আছে যে,
ওয়াতফিনু বিহাবলিল্লাহি জামিউ ওয়ালা তাফাররুকু,
তোমরা আল্লাহর রজ্জু শক্তভাবে ধরো এবং বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর রজ্জু কোনটি? পবিত্র কোরআন হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জু। বলা হয়েছে যে মুসলমানরা আল্লাহর রজ্জু শক্তভাবে ধরবে, পবিত্র কোরআন আর সহিহ হাদিস, আর এখানে বিচ্ছিন্ন হওয়া চলবে না। আর আমি আগেও বলেছি যে পবিত্র কোরআনে সূরা আল আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ আছে, যদি কেউ দিনকে বিভক্ত করে বিভিন্ন দলে, তাহাদের দায়িত্ব তোমার নয়, আল্লাহ তাহাদিগকে অবহিত করিবেন তাহাদের কৃতকর্ম সম্বন্ধে। তার অর্থ ইসলাম ধর্মকে বিভিন্ন ভাগে বিভক্ত করা সবসময় নিষেধ করা হয়েছে। তবে যদি কোন মুসলমানকে জিজ্ঞেস করেন আপনি কি, কেউ বলবে আমি হানাফি, কেউ বলবে মাসাফি, কেউ বলবে হামলি, কেউ বলবে মালিকি। আমাদের প্রিয় নবী কি ছিলেন? তিনি মাসাফি নাকি হামলি নাকি মালিকি? তিনি কি ছিলেন? তিনি ছিলেন মুসলমান। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ঈসা আলাইহিসসালাম মুসলিম ছিলেন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে ইব্রাহিম আলাইহিসসালাম মুসলিম ছিলেন। আর প্রিয় নবী কি ছিলেন? তিনিও মুসলিম ছিলেন। পবিত্র কোরআনে সূরা ফুসিলাতে 33 নম্বর আয়াতে উল্লেখ আছে যে,
ওয়ামান হাসানু ক্বালা মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিল সালিহান ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
সেই ব্যক্তি অপেক্ষা কথায় কে উত্তম যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে আমি তো আল্লাহর অনুগতদের অন্তর্ভুক্ত, যারা বলে আমি মুসলিম। তাই কেউ যদি প্রশ্ন করে যে আপনি কি, আপনি বলবেন আমি মুসলিম। আমার কোনো আপত্তি নেই যদি কেউ কোনো মতবাদে বিশ্বাস করে, যে মতবাদগুলো দিয়েছেন বিখ্যাত জ্ঞানী লোক যেমন আবু হানিফা, ইমাম মাশাফি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তাদের সবাইকে অনুগ্রহ করুন। আর এইসব জ্ঞানী লোকদের আমি শ্রদ্ধা করি। কেউ যদি কোনো মতবাদ মেনে চলেন, যেমন ইমাম মাশাফিকে যদি কেউ মেনে চলেন অথবা আবু হানিফাকে মেনে চলেন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কেউ যদি প্রশ্ন করে যে আপনি কি, তখন আপনি বলবেন আমি মুসলিম। আরেকজন ভাই বললেন যে কোরআন বলছে মুসলিম 73টি ভাগে বিভক্ত হবে। তিনি আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা বলেছেন। এর উল্লেখ আছে আবু দাউদে 4579 নম্বর হাদিসে, বলা হয়েছে যে ইসলাম ধর্ম একসময় বিভক্ত হয়ে যাবে 73টি ভাগে। তবে আপনারা যদি মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো ভালোভাবে খেয়াল করেন, তিনি বলেছেন যে ধর্মটা বিভক্ত হয়ে যাবে। তিনি এটা বলেননি যে এখনই ভাগ করে ফেলুন, তিনি ভবিষ্যৎবাণী করেছেন। যদিও কোরআন বলছে বিভক্ত হও না, মুসলমানরা তবুও বিভক্ত হয়ে যাবে। এছাড়াও আরেকটা হাদিস যেটার উল্লেখ আছে তিরমিজিতে 171 নম্বর হাদিসে, আমাদের নবী বলেছেন মুসলমানরা বিভক্ত হয়ে যাবে 73টি ভাগে, আর একটি দল বাদে এদের সবাই দোজখে যাবে। তখন সাহাবাগণ বললেন, কোন দল? নবী বললেন, সেই দলটি যারা রাসূল আর সাহাবাদের পথে থাকবে, যে দলটি কোরআন আর হাদিস মেনে চলবে। তাই যে লোক কোরআন আর হাদিস মেনে চলে সে ঠিক আছে, ইসলাম বিভক্ত হয় বিশ্বাস করে না, প্রত্যেকটা মানুষ হল মুসলিম। যে লোক পবিত্র কোরআন মেনে চলে সে মুসলিম। আর ইসলাম ধর্মকে বিভিন্ন ভাগে বিভক্ত করা এক কথায় নিষিদ্ধ। তাই যদি কোরআন আর হাদিস পড়েন, মুসলমানদের একত্রিত হওয়া উচিত কোরআন হাদিসের উপর ভিত্তি করে। আশা করি উত্তর পেয়েছেন।
হ্যাঁ ভাই, এই প্রশ্নোত্তর পর্বের পরে আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট হেগড়ে এবং অ্যাডভোকেট হিঙ্গুরা নিয়ে আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। হ্যাঁ ভাই,
আমি একজন রিটায়ার্ড টিচার লক্ষণ দোকরাজ গুরুজি। আমার প্রশ্নটা হল, আমাদের কি করা উচিত সার্বজনীন ভ্রাতৃত্ব বাড়ানোর জন্য? কোন বিষয়টাতে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত? সেই বিষয়টা কি ধর্ম, নাকি সেটা সমাজবিজ্ঞান, নাকি রাজনীতি? আপনি কি বিষয়টা দয়া করে আমাকে বুঝিয়ে বলবেন?
ভাই, আপনি প্রশ্ন করেছেন যে সর্বজনীন ভ্রাতৃত্বের জন্য কোনটার উপর গুরুত্ব দিতে হবে, সেটা কি ধর্ম, নাকি সমাজবিদ্যা, নাকি সেটা রাজনীতি? ভাই, আমি এই বিষয় নিয়েই এতক্ষণ ধরে লেকচার দিলাম, আমি আবারও একই কথাগুলো বলবো না, আমার উত্তরটা একই হয়ে যাবে। সর্বজনীন ভ্রাতৃত্বকে বজায় রাখার জন্য সবগুলো ধর্মের প্রয়োজন হল একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করা, শুধু তাকে উপাসনা করা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি লেকচারেও এটা বলেছি, আমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে এটা বলেছি, আবার এখনো সেটাই বলছি। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা সমাজবিদ্যা নয়, রাজনীতিও নয়, এগুলো আরো পরে আসবে। রাজনীতিতে যে ভ্রাতৃত্ব আসে সেটা সীমাবদ্ধ, সমাজবিদ্যাও এখানে সীমাবদ্ধ। এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করা, এটা সর্বজনীন। তিনি মানুষ জাতির সবাইকে সৃষ্টি করেছেন, হোক সে পুরুষ বা নারী, সাদা বা কালো, ধনী বা গরিব। তাই যদি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না, তার উপাসনা করেন, শুধু সেক্ষেত্রে সর্বজনীন ভ্রাতৃত্ব আসতে পারে। আশা করি উত্তরটা পেয়েছি। সর্বজনীন ভ্রাতৃত্বকে বজায় রাখার জন্য সবগুলো ধর্মের প্রয়োজন হল একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করা, শুধু তাকে উপাসনা করা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি লেকচারেও এটা বলেছি, আমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে এটা বলেছি, আবার এখনো সেটাই বলছি। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা সমাজবিদ্যা নয়, রাজনীতিও নয়, এগুলো আরো পরে আসবে। রাজনীতিতে যে ভ্রাতৃত্ব আসে সেটা সীমাবদ্ধ, সমাজবিদ্যাও এখানে সীমাবদ্ধ। এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করা, এটা সর্বজনীন। তিনি মানুষ জাতির সবাইকে সৃষ্টি করেছেন, হোক সে পুরুষ বা নারী, সাদা বা কালো, ধনী বা গরিব। তাই যদি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না, তার উপাসনা করেন, শুধু সেক্ষেত্রে সর্বজনীন ভ্রাতৃত্ব আসতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন।
এবারের প্রশ্নটাও এসছে একটা চিরকুটে। প্রভু নামে এক ভাই এখানে বলেছেন, পৃথিবীর সব ধর্মই ভালো কথা বলে, তাই একজন মানুষ যে কোনো ধর্ম মানতে পারে, এটা আসলে একই ব্যাপার।
এখানে প্রশ্নটা হল, সব ধর্মই ভালো ভালো কথা বলে, তাই আমরা যে কোনো ধর্ম মানতে পারি, সবগুলোই এক? আমি এই প্রশ্নের প্রথম অংশটার সাথে একমত, যে সব ধর্মই মূলত ভালো কাজ করার নির্দেশ দেয়। যেমন ধরুন, সব ধর্মই বলে যে আপনি ডাকাতি করবেন না, কোনো মহিলাকে উত্তপ্ত করবেন না, ধর্ষণ করবেন না। হিন্দু ধর্ম এই কথা বলে, খ্রিস্টান ধর্ম এই কথা বলে, ইসলামও একই কথা বলে। তবে ইসলামের সাথে অন্যান্য ধর্মগুলির পার্থক্য হল যে ইসলাম ভালো কাজ করার নির্দেশ দেওয়া ছাড়াও আপনাকে দেখিয়ে দেয় কিভাবে সেই ভালো কাজগুলো করতে হবে। যেমন সব ধর্মের ভ্রাতৃত্বের কথা বলে, ইসলাম কাগজে কলমে দেখিয়ে দেয়, আপনাকে দেখায় কিভাবে সেটা আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করবেন, সালা, হজ ইত্যাদি। তাই ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেয় কিভাবে আপনি সেগুলো করবেন। যেমন ধরুন, হিন্দু ধর্ম বলে ডাকাতি করবেন না, খ্রিস্টান ধর্ম বলে ডাকাতি করবেন না, ইসলাম ধর্ম বলে ডাকাতি করবেন না। তাহলে ইসলামের সাথে অন্যান্য ধর্মগুলোর পার্থক্য কোথায়? ইসলাম আপনাকে দেখায় কিভাবে সেই পরিবেশ তৈরি করবেন যেখানে মানুষ ডাকাতি করবে না। ইসলামে যাকাত নামে একটা বিষয় আছে, সেটা হল প্রত্যেক ধনী লোক যাদের সম্পত্তি তাদের নিসাবের চাইতে পরিমাণে বেশি, 85 গ্রাম সোনা, তাহলে সেই ব্যক্তি তার অতিরিক্ত সম্পদের 2.5% দান করে দেবেন প্রত্যেক হিজরি সালে। যদি প্রত্যেক মানুষ এভাবে দান করে, এই পৃথিবীতে দারিদ্র বলে কিছু থাকবে না, তখন এই পৃথিবীতে একজন মানব সন্তানও অনাহারে মারা যাবে না। এরপরে পবিত্র কোরআন বলছে, সূরা মাইদার 68 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, হোক পুরুষ চোর অথবা নারী চোর, তাহাদের হস্তচ্ছেদন করো, ইহা তাহাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষে আদর্শ দণ্ড। কেউ কেউ হয়তো বলবেন, হাত কেটে ফেলবেন, এই একবিংশ শতাব্দীর আধুনিক যুগে ইসলাম আসলে একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর আইন। আর আমি জানি যে হাজার হাজার মানুষ চুরি করে, তাহলে আপনি যদি এদের সবার হাত কাটেন অনেক মানুষের হাত থাকবে না, কিন্তু আইনটা এত কঠিন যে যখনই এটা প্রয়োগ করবেন আর যদি কেউ জানতে পারে যে চুরি করলে তার হাত কাটা যাবে, তখনই তার মাথা থেকে চুরি করার চিন্তাটা উড়ে যাবে। আপনি কি জানেন যে আমেরিকা, যেটা এখন পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, দুর্ভাগ্যজনকভাবে এই দেশেই অপরাধের মাত্রা অনেক বেশি, সবচেয়ে বেশি চুরি ডাকাতি হয়। আমি এখন একটা প্রশ্ন করি, যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক ধনী লোকই জাকাত দেবে, তার অতিরিক্ত সম্পদের 2.5% দান করবে, আর তারপরে যদি কোনো পুরুষ বা মহিলা চুরি করে তাহলে তার হাত কাটা হবে, আমি এখন প্রশ্ন করছি, আমেরিকায় যে পরিমাণ চুরি আর ডাকাতি হচ্ছে সেটা কি বেড়ে যাবে, সেটা কি একই রকম থাকবে নাকি কমে যাবে? সেটা কমে যাবে, এটাই কার্যকর আইন। ইসলাম শরিয়া প্রয়োগ করলে ফলাফলটা পাবেন। আপনাদের একটা উদাহরণ দিই, যে বেশিরভাগ ধর্মই আমাদের বলে যে কোনো মহিলাকে উত্ত্যক্ত করবে না, কোনো মহিলাকে ধর্ষণ করবে না। হিন্দু ধর্ম এই কথা বলে, খ্রিস্টান ধর্ম এই কথা বলে, ইসলাম ধর্ম একই কথা বলে। তবে ইসলাম আমাদের দেখিয়ে দেয় কিভাবে সেই পরিবেশ তৈরি করতে হবে যেখানে আমাদের কেউ, পুরুষদের কেউ, কোনো মহিলাকে উত্ত্যক্ত বা ধর্ষণ করবে না। ইসলামে হিজাব বলে একটা কথা আছে, লোকে শুধু মহিলাদের হিজাবের কথাই বলে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা, তারপর মহিলাদের। পবিত্র কোরআনে সূরা আল নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ আছে যে মুমিনদিগকে বলো তারা যেন দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। যখন একজন পুরুষ কোনো মহিলার দিকে তাকায়, তার মাথায় যদি কোনো কুচিন্তা আসে, যদি তার মাথায় কোনো কুচিন্তা আসে, সে তার দৃষ্টি নিচু করবে। একবার আমার এক বন্ধু, মুসলমান বন্ধু, সে একটা মেয়ের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল। আমি তাকে বললাম, ভাই তুমি এটা কি করছো, এভাবে মেয়েদের দিকে তাকানো ইসলামে সম্পূর্ণ নিষেধ। সে তখন বলল, আমাদের প্রিয় নবীজি বলেছেন যে প্রথম দৃষ্টিটার অনুমতি আছে, দ্বিতীয়টা নিষেধ করা আছে, আমি প্রথম দৃষ্টির অর্ধেকটাও শেষ করিনি। নবীজি এখানে বুঝিয়েছেন যে প্রথম দৃষ্টির অনুমতি আছে, দ্বিতীয়টা নিষেধ করা আছে। তার মানে এই নয় যে আপনি কোনো মহিলার দিকে তাকাবেন আর 20 মিনিট ধরে অপলক তাকিয়ে থাকবেন। নবীজি বলেছেন কোনো মহিলার দিকে যদি আপনি অনিচ্ছাকৃত তাকান, ইচ্ছা করে তার দিকে আবার তাকাবেন না, তাকে গিলে খাবেন না। নবীজি এটাই বুঝিয়েছেন। এর পরের আয়াতে মহিলাদের হিজাবের কথা বলা হয়েছে, সূরা নূরের 31 নম্বর আয়াতে উল্লেখ আছে মুমিন নারীদিগকে বলো তাহারা যেন দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে, তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত তাহাদের আবরণ প্রদর্শন না করে, তাহাদের গ্রীবা ও বক্ষদেশ যেন কাপড়ে আবৃত থাকে, আর তাহারা যেন আবরণ প্রকাশ না করে তাহাদের স্বামী ভাই ব্যতীত। এখানে পুরুষদের একটা অনেক বড় তালিকা দেওয়া আছে যাদের তারা কখনোই বিয়ে করতে পারবে না। আর হিজাব পালন করার 6টি নিয়ম রয়েছে। প্রথমে বলা হয়েছে পুরুষ আর নারীর কতখানি ঢাকতে হবে। পুরুষের জন্য হিজাব হল নাভি থেকে গোড়ালি পর্যন্ত, মহিলাদের জন্য পুরো শরীরই ঢেকে রাখতে হবে, যে অংশটুকু দেখা যাবে তা হল মুখ আর হাতের কবজি পর্যন্ত, কেউ কেউ বলেন এগুলোও ঢেকে রাখতে হবে। বাকি 5টা নিয়ম দুজনের জন্যই এক। দ্বিতীয়টা হল তাদের শরীরের পোশাক এমন আটোসাটো হবে না যাতে তাদের আকৃতি বোঝা যায়। তৃতীয়টা, পোশাকটা পাতলা হবে না যাতে ভেতরের দিক দেখা যায়। চতুর্থ, পোশাকটা এমন জমকালো হবে না যাতে বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। পঞ্চম, তাদের পোশাক অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না। ষষ্ঠ, তাদের পোশাক বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। এগুলাই হল হিজাব মেনে চলার 6টা নিয়ম, যেটা পবিত্র কোরআন আর সহিহ হাদিসে আছে। আর পবিত্র কোরআন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে হিজাবের কথা বলছে, হিজাবের কারণ দেওয়া হয়েছে, বলা হচ্ছে হে নবী, তোমার স্ত্রী আর কন্যাদের বলো তারা যেন তাহাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপর টানিয়ে দেয়, ইহাতে তাহাদের চেনা সহজ হইবে, ফলে তাহাদেরকে উত্তপ্ত করা হইবে না। কোরআন বলছে মহিলাদের জন্য হিজাবের কথা বলা হয়েছে যাতে করে অন্য কেউ তাদের উত্তপ্ত না করে। আর ইসলামিক শরিয়া বলছে যদি কোনো লোক কোনো মহিলাকে ধর্ষণ করে সেই লোককে মৃত্যুদণ্ড দেওয়া হবে। লোকে হয়তো বলবে মৃত্যুদণ্ড, এই 21 শতাব্দীতে? ইসলাম একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর আইন, এটা একটা বর্বর ধর্ম। আপনারা জানেন যে আমেরিকা এখন পৃথিবীর সবচেয়ে উন্নত একটা দেশ, আর সেই দেশে অনেক বেশি পরিমাণে ধর্ষণ হয়। পরিসংখ্যান আমাদের বলছে যে প্রতিদিন গড়ে 1,900 জনেরও বেশি মহিলা ধর্ষিত হয় প্রতিদিন। প্রতি 1 মিনিট 18 সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হয়। আমরা যতক্ষণ এই অডিটোরিয়ামে আছি প্রায় 2.5 ঘন্টারও বেশি সময়, কতজন মহিলা ধর্ষিত হয়েছে, কতজন? 100 জনেরও বেশি আমেরিকাতে। আমি আপনাদের প্রশ্ন করি, যদি আমেরিকাতে ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক পুরুষ যখনই কোনো মহিলাকে দেখবে দৃষ্টি নিচু করবে, মহিলারা সবাই হিজাব মেনে পোশাক পরবে, আর তারপর যদি কোনো পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করে তাহলে মৃত্যুদণ্ড, আমি আপনাদের প্রশ্ন করছি, এতে করে কি ধর্ষণের পরিমাণ বেড়ে যাবে? সেটা কি একই রকম থাকবে নাকি কমে যাবে? এটা কমে যাবে, এটাই কার্যকরী আইন, ইসলামিক শরিয়া প্রয়োগ করলে হাতে হাতে ফল। আমি অমুসলিমদের এই প্রশ্নটা করেছি যে ধরুন কেউ একজন আপনার স্ত্রী বা আপনার মাকে ধর্ষণ করলো, আর ধরুন আপনি সেখানে বিচারক ধর্ষক আপনার সামনেই আছে, তখন তাকে আপনি কি শাস্তি দেবেন? আর বিশ্বাস করুন তাদের সবাই বলেছে আমি তাকে মৃত্যুদণ্ড দেব, কেউ এমনও বলেছে যে তাকে অত্যাচার করে হত্যা করব। তাহলে কেন এই দুমুখ নীতি? যখন অন্য কারো স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে তখন মৃত্যুদণ্ড একটা বর্বর আইন, আর যখন নিজের স্ত্রীকে ধর্ষণ করছে তখন আপনি বলছেন নিজেই মৃত্যুদণ্ডের কথা। কেন আপনাদের এই দুমুখ নীতি? আর আপনারা কি জানেন যে ইন্ডিয়ায় ক্রাইম ব্যুরোর একটা পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছে যে প্রতি 54 মিনিটে ইন্ডিয়ায় একটা ধর্ষণের কেস রিপোর্ট করা হয়। আসলে কতগুলো হচ্ছে? আরো অনেক বেশি, রিপোর্ট একটা। আর স্বাভাবিকভাবেই ইন্ডিয়ার হোম মিনিস্টার এল কে আদভানি তিনি যেটা বলেছিলেন সেটা টাইমস অফ ইন্ডিয়ার হেডলাইন হয়েছিল, হেডলাইন। তিনি বলেছিলেন যে আদভানি বলেছেন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, আর আইনে একটা সংশোধনের কথা বলেছেন, হেডলাইন ছিল টাইমস অফ ইন্ডিয়ায় 1998 সালের 28শে অক্টোবরে। মাত্র একদিন আগে 1998 সালের 27শে অক্টোবরে তিনি বলেছিলেন যে তিনি চান একজন ধর্ষকের শাস্তি হোক মৃত্যুদণ্ড। আলহামদুলিল্লাহ, ইসলাম যে কথা 1400 বছর আগে বলেছে এল কে আদভানি আজ সে কথাই বলছে, আর আমি তাকে অভিনন্দন জানাই। আমি এখানে পলিটিক্যাল পার্টির কথা বলছি না, আমি পলিটিশিয়ান নই, কিন্তু যদি কেউ সত্যি কথা বলে আমি তাকে অভিনন্দন জানাই। আর এই আইন প্রয়োগ করলে নিশ্চিতভাবে ধর্ষণের পরিমাণ কমে যাবে। হতে পারে এরপরের হোম মিনিস্টার হয়তো ইসলামী হিজাবও পালন করতে বলবে, ইনশাআল্লাহ ইন্ডিয়ায় ধর্ষণ পুরোপুরি বন্ধ হয়ে যাবে, তারা ইসলামের কাছাকাছি আসছে, তাই অভিনন্দন জানাই। সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক, এল কে আদভানি বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ায় ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, আর তিনি এখানে ঠিকই বলেছেন যে আইনটা একটু সংশোধনী দরকার, আর ধর্ষকের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। আমি এটার পক্ষে, আমি প্রথম ইন্ডিয়ান হিসেবে আপনাকে সমর্থন করছি। তাই যদি ভালোভাবে দেখেন, ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেয় কিভাবে ভালো জিনিসগুলো অর্জন করতে হবে। সেজন্য আমি বলি যে সব ধর্মগুলির মধ্যে ইসলাম ভালো কথা বলে, আর সেগুলো অর্জনের পথও আপনাকে দেখিয়ে দেয়। আর তাই আমাকে যদি কোনো ধর্ম পালন করতে হয় আমি সেই ধর্ম পালন করব যেটা ভালো কথা বলে আর আমাকে দেখিয়ে দেয় কিভাবে ভালোগুলো অর্জন করতে হবে। এজন্য পবিত্র কোরআন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, নিঃসন্দেহে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে তার ইচ্ছাকে সমর্পণ করে।
এবার আপনি প্রশ্ন করতে পারেন।
আমার নাম মনোজ রায়চাঁদ। আমার প্রথম প্রশ্নটা হল, সর্বজনীন ভ্রাতৃত্বের নাম দিয়ে আপনি ইসলাম ধর্মের বিজ্ঞাপন দিচ্ছেন, আর এর উপর ভিত্তি করে দয়া করে পরিষ্কার করে বলবেন এই সর্বজনীন ভ্রাতৃত্ব এটা আসলে কি? যদি আপনি সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলেন তখন আপনাকে সব মানুষের ভ্রাতৃত্ব মেনে নিতে হবে, হোক সে মুসলিম অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী অথবা অমুসলিম যাদেরকে আপনি কাফের বললেন। এখানে আপনি বলতে পারতেন মুসলমান ভ্রাতৃত্ব, তাহলে ঠিক হতো।
ভাই আপনি বললেন যে সর্বজনীন ভ্রাতৃত্বের নামে আমি ইসলামের বিজ্ঞাপন দিচ্ছি, মনে করেন আমি সবচেয়ে ভালো কাপড়টার মার্কেটিং করছি, ধরেন রেমন্ডের কাপড় সবচেয়ে ভালো, তাহলে তো আমি রেমন্ড সম্পর্কে ভালো কথাই বলবো যদি রেমন্ড সবচেয়ে ভালো হয়। যাই হোক, আমার কোন রেমন্ডের কাপড় নেই, এটা একটা উদাহরণ, আমি রেমন্ডের কোন ডিলার নই, কিন্তু যদি রেমন্ডের কাপড়টা ভালো হয় আর যদি ভালো কাপড় নিয়ে কথা হয় তখন আমি রেমন্ডের কথাই বলবো। ধরুন আমি কথা বলছি এই পৃথিবীর সেরা ডাক্তার নিয়ে, এই পৃথিবীর, আর সেখানে একজন ডাক্তারের নাম XYZ, তিনি সেরা ডাক্তার হলে আমি সে কথা বলবো, হ্যাঁ। তাই একইভাবে সর্বজনীন ভ্রাতৃত্ব, আমি আগেও বলেছি ইসলাম সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলে আর এটা অর্জনের উপায়ও বলে দেয়। আপনার প্রশ্ন ছিল সর্বজনীন ভ্রাতৃত্বে একজন মুসলিম কোন অমুসলিমকে ভাই বলতে পারে কিনা, নাকি মুসলিমরাই ভাই ভাই? ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্বে পৃথিবীর সব মানুষই আমাদের ভাই, এ কথাটা আমি পরিষ্কারভাবে বলেছি, আমি শব্দ নিয়ে খেলা করছি না, পরিষ্কার বলেছি। তবে হতে পারে যে আপনি খেয়াল করেননি, পবিত্র কোরআনে সূরা হুজুরাতে 13 নম্বর আয়াতে উল্লেখ আছে যে
যা আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউমাও ওয়া কাবাইলা লিতারাফু ইন
অর্থাৎ হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি একজন পুরুষ ও একজন নারী হইতে, আর তোমাদেরকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি গোত্রে, যাহাতে তোমরা অপরের সহিত পরিচিত হইতে পারো, এজন্য নয় যে অন্যকে ঘৃণা করিবে। আর তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি মর্যাদা সম্পূর্ণ অধিক যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি, যে অধিক ন্যায়পরায়ণ, যে অধিক ধার্মিক, যে আল্লাহকে মেনে চলে। তাহলে এই ব্যক্তিই হবে আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পূর্ণ। ধরুন আমার দুজন ভাই, একজন খুব ভালো মানুষ, আসলে আমার ভাই মাত্র একজন, তবে ধরুন আমার দুজন ভাই, একজন মেডিকেল ডাক্তার, এই ভাইয়ের মতো যে মানুষের বিভিন্ন অসুখ সারায়, আর অন্যজন হল মাতাল ধর্ষক, দুজনই আমার ভাই। এদের মধ্যে কে ভালো ভাই? যে পেশায় ডাক্তার, মানুষের অসুখ সারায় আর সমাজের কোনো ক্ষতি করে না, আর অন্যজন সেও আমার ভাই, কিন্তু সে ভাইটা আমার ভালো নয়। একইভাবে পৃথিবীর সব মানুষই আমার ভাই, কিন্তু সেই ভাইরা আমার কাছাকাছি যাদের তাকওয়া আছে, যারা ন্যায়পরায়ণ, যারা ধার্মিক। মূল কথা হল, যারা ধার্মিক, যারা ন্যায়পরায়ণ, যারা আল্লাহকে মানে, তারা আমার কাছাকাছি। এটা খুবই পরিষ্কার, আমার লেকচারে বলেছি, আবারও বললাম, আশা করি উত্তরটা পেয়েছেন।
আপনি এখানে বললেন হিন্দুইজম, ইসলাম আর খ্রিস্টান ধর্মের কথা। এই তিনটে ধর্মেই ভ্রাতৃত্ব নিয়ে ভালো কথা বলা হয়েছে। আপনি এখানে যেটা বলেননি, হিন্দু ধর্মের ভ্রাতৃত্ব আর খ্রিস্টান ধর্মের ভ্রাতৃত্ব।
ভাই, আপনি বললেন যে আমি ইসলাম সম্পর্কে ভালো কথা বলেছি, সর্বজনীন ভ্রাতৃত্বের কথা, তবে আমি হিন্দু আর খ্রিস্টান ধর্মের সম্পর্কে ভালো কথা বলিনি। আমি এখানে কিছু ভালো কথা বলেছি, আমি সব কথা বলিনি হিন্দু আর খ্রিস্টান ধর্মের ভ্রাতৃত্ব নিয়ে, কারণ আপনারা সেটা হজম করতে পারবেন না। আমি জানি আপনারা সেটা হজম করতে পারবেন না, আমাকে ধৈর্য ধরতে হবে। আমি খ্রিস্টান ধর্ম জানি, আমি বাইবেলও পড়েছি, আমি হিন্দু ধর্ম গ্রন্থ পড়েছি। আমি সে কথাগুলো বললে এখানে সবার মধ্যে গণ্ডগোল লেগে যাবে। আমি এখানে এসেছি আমাদের সাদৃশ্যগুলো নিয়ে কথা বলতে, তাই সাদৃশ্যের কথা বলেছি। হিন্দুইজম বলে চুরি করো না, খ্রিস্টান ধর্ম বলে চুরি করো না, উত্তক্ত করো না, ধর্ষণ করো না, এগুলো বাদে ভ্রাতৃত্বের কথা বললে। আপনাদের আমি ছোট্ট একটা উদাহরণ দিই। ঈসা আলাইহিসসালাম বলেছেন, এটার উল্লেখ আছে গসপেল অফ ম্যাথিউয়ের 10 নম্বর অধ্যায়ের 5 ও 6 অনুচ্ছেদে বলা হয়েছে, এটা উদ্ধৃতি, অধ্যায় আর অনুচ্ছেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি, আমার বানানো কথা না। তিনি তার অনুসারীদের বলেছেন, জেন্টাইলদের পথ অনুসরণ করো না, বরং তার বদলে ইসরায়েলের অধিবাসীদের পথ অনুসরণ করো। এই জেন্টাইল কারা? ইহুদি না, হিন্দু, খ্রিস্টান আর আমরা হলাম জেন্টাইল। শুকরের পথ অনুসরণ করো না, তিনি আমাদের শুকর বলেছেন, আমি কি এখানে সে কথা বলবো? ঈসা আলাইহিসসালাম বলেছেন গসপেল অব ম্যাথিউয়ের 15 নম্বর অধ্যায়ের 24 নম্বর অনুচ্ছেদে আছে, তিনি বলেছেন, আমি এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র ইসরায়েলের অধিবাসীদের জন্য। আমি এখানে বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি, তার অর্থ এই ধর্মটা শুধুমাত্র ইহুদিদের জন্য, এটা পুরো বিশ্বের জন্য নয়। পৃথিবীর অনেক ধর্মই মানুষকে সন্ন্যাস ব্রত শেখায়, সন্ন্যাসীর জীবন। যদি ঈশ্বরের কাছে যেতে চান, এই পৃথিবীকে পরিত্যাগ করতে হবে, পৃথিবীর জীবনকে পরিত্যাগ করতে হবে। বেশিরভাগ ধর্ম এই কথা বলে, হিন্দুইজম বলে, খ্রিস্টান ধর্ম বলে, ঈশ্বরের কাছে যেতে হলে পৃথিবীকে ত্যাগ করতে হবে। পবিত্র কোরআনের মধ্যে সূরা হাদিদের 27 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইসলাম সন্ন্যাসবাদের বিরুদ্ধে, সন্ন্যাসবাদকে কোন অনুমতি দেওয়া হয়নি ইসলামে। প্রিয় নবী বলেছেন সন্ন্যাস ব্রত চলবে না, এটার উল্লেখ আছে সহিহ বুখারীর 7ম খণ্ডে বুক অব নিকাহ 3rd অধ্যায়ের 4 নম্বর হাদিসে। হে যুবক যুবতী, যাদের বিয়ে করার সামর্থ্য আছে অবশ্যই বিয়ে করবে, হাদিসে কথা বলছে। যদি একথা মেনে নেই, পৃথিবীকে পরিত্যাগ করলে আপনি ঈশ্বরের কাছাকাছি যাবেন, আর যদি সব মানুষই আজ থেকে পৃথিবী পরিত্যাগ করে, তাহলে আগামী 100 বা 150 বছরের মধ্যে এই পৃথিবীতে একজন মানব সন্তানও আর জীবিত থাকবে না। যদি পৃথিবীর সব মানুষ এই নিয়ম মেনে চলে, সর্বজনের ভ্রাতৃত্ব কোথায় থাকবে? সেজন্য ভাই, আমি এখানে শুধু ভালো কথাগুলোই বলছি। যদি আপনারা অন্য ধর্ম সম্পর্কে জানতে চান, এটা আমার কাজ, আমি সত্যি কথাই বলবো। পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াত উল্লেখ আছে, যখন সত্য হইয়াছে তখন মিথ্যা বিলুপ্ত হইয়াছে, কারণ মিথ্যা তার প্রাকৃতিক কারণে বিলুপ্ত হইবে। আশা করি উত্তরটা পেয়েছেন।
আমার নাম মাধব ফড়কে। আপনি আপনার লেকচারে বললেন যে ঈশ্বর হলেন, আল্লাহ হলেন নিরাকার, প্রতিমূর্তি ছাড়া। হিন্দু ধর্মে একই কথা আছে, কিন্তু তাহলে মুসলমানরা হজ করার সময় তাদের তীর্থস্থানকে কেন পূজা করে? কেন তারা কাবাঘরকে উপাসনা করে?
ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে যখন ইসলামে ঈশ্বরের কোন প্রতিকৃতি নেই, আল্লাহ সুবহানাহু তাআলার কোন আকার নেই, তাহলে মুসলমানরা কেন তীর্থস্থানকে পুজো করে? সেটা হলো কাবা শরীফ, হজ করার সময়। ভাই, এটা একটা ভুল ধারণা। কোন মুসলিম কখনোই কাবাকে পুজো করে না, এটা ভুল ধারণা অমুসলিমদের মধ্যে।
যে মুসলমানরা কাবা শরীফকে পুজো করে। আমরা কেউ কাবা শরীফকে পুজো করি না, আমরা পুজো করি একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলাকে, তাকে আমরা পৃথিবীতে দেখতে পাই না। আমরা যেটা বলি যে কাবা শরীফ হল আমাদের কেবলা, কেবলা একটা আরবি শব্দ যার অর্থ হল একটা দিক, কাবা হল আমাদের কেবলা, কারণ আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি, সবসময় একতা। যেমন ধরুন আপনি যখন প্রার্থনা করছেন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে, যখন সালা আদায় করেন, কেউ হয়তো বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায়, কেউ বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ায়, কেউ হয়তো বলবে পূর্ব দিকে, কেউ বলবে পশ্চিম দিকে, কোন দিকে দাঁড়াবো? আমরা একতায় বিশ্বাস করি। আর এই একতার জন্য পুরো পৃথিবীর সমস্ত মুসলমান আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কিবলার দিকে মুখ করে দাঁড়াতে হবে। এটা পুজো করা হচ্ছে না, এটা একটা দিক। আর প্রথম যারা পৃথিবীর ম্যাপে এঁকেছিল তারা ছিল মুসলমান। মুসলমান যখন পৃথিবীর ম্যাপে এঁকেছিল সেখানে দক্ষিণ মেরুছিল উপরে, উত্তর মেরু নিচে, আর কাবা ছিল একেবারে কেন্দ্রে। পরে পশ্চিমারা আঁকলো, তারা ম্যাপটাকে উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে। আলহামদুলিল্লাহ কাবা এখনো সেই কেন্দ্রেই আছে, মক্কা এখনো কেন্দ্রে। আর মক্কাকে কেন্দ্রে রেখে পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো মুসলমান যদি সে উত্তর দিকে থাকে কাবা শরীফের তাহলে দক্ষিণে ফিরে দাঁড়াবে, আর যদি সে কাবা শরীফের দক্ষিণে থাকে তাহলে উত্তর দিকে ফিরে দাঁড়াবে। সারা পৃথিবীর সমস্ত মুসলমান একদিকে মুখ করে দাঁড়ায়। কাবা শরীফ আমাদের কেবলা বা দিক, মুসলমানরা একে পুজো করে না। আর যখন আমরা হজে যাই, হজ পালন করি, আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি, আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি কারণ সবাই জানে যে সব বৃত্তেরই মাত্র একটাই কেন্দ্র আছে। তাই আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আর সাক্ষ্য দেই কেবলমাত্র একজন ঈশ্বর। আমরা কাবাকে পুজো করি না। আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে বুক অফ হজের দ্বিতীয় খণ্ডে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি কালো পাথরকে চুমু দেই, অর্থাৎ আল হজরে আসওয়াদ, শুধুমাত্র এই কারণে যে আমাদের নবীজি চুমু দিয়েছিলেন, তা না হলে এই কালো পাথর আমাদের কোনো ক্ষতি করবে না, কোনো উপকারও করবে না। ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একথা নিশ্চিত করে বলেছেন যে কোন মুসলিমই কালো পাথরকে পুজো করে না, এটা আমাদের কোনো ক্ষতি করবে না, আবার কোনো উপকারও করবে না। আর আরেকটা দৃষ্টান্ত আছে যে আমাদের নবীজির সময়ে সাহাবাগণ, নবীজির সঙ্গী সাথীরা, তারা এমনকি কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছেন। আজান হল আহ্বান সালার জন্য। লোকে একসময় কাবার উপর দাঁড়িয়ে আজান দিয়েছে। আপনাদের প্রশ্ন করি, কোন মূর্তি পূজারি কি তার পূজনীয় মূর্তির উপর কখনো দাঁড়ায়? এভাবে আমরা প্রমাণ করতে পারি কোন মুসলিম কখনোই কাবাকে পুজো করেনি। কাবা আমাদের কেবলা আর আমরা উপাসনা করি একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার, যাকে আমরা দেখতে পাই না। আশা করি উত্তরটা পেয়েছেন।
হ্যাঁ ভাই,
আমার নাম ডক্টর ব্যাস, একজন মেডিকেল ডাক্তার। আমরা এখানে এসেছি সার্বজনীন ভ্রাতৃত্ব নিয়ে নতুন কিছু কথা শুনতে। আমরা এখানে ইসলাম ধর্মের উপর কোন লেকচার শুনতে আসিনি। আমি এখানে আপনাকে অনুরোধ করব, আপনি বলুন এই পৃথিবীর ভ্রাতৃত্ববোধের কিছু কথা। এখন এটা সার্বজনীন ভ্রাতৃত্ব। আমি এখানে জানতে আসিনি বিশ্বজগতের অন্য কোথাও আমাদের কোনো ভাই আছে কিনা। ইন্ডিয়াতে অনেক ভাই আছে, তাই আমরা ইন্ডিয়ান ভ্রাতৃত্বের কথা বলব। আর এই দেশে মানুষের ভ্রাতৃত্ব কিভাবে দেশের ইতিহাসকে গত 100 বছরে কতখানি প্রভাবিত করতে পেরেছে।
ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। তিনি বললেন যে আজকে তিনি এসেছেন সর্বজনীন ভ্রাতৃত্বের কথা শুনতে, আর আমি এখানে বলেছি শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বের কথা। আর এই পৃথিবীর বাইরেও কি কোনো ভ্রাতৃত্ব আছে? আপনি একজন ডাক্তার আলহামদুলিল্লাহ, আর আমার লেকচার যদি শোনেন, যদি আপনি একটু মন দিয়ে শোনেন, আমি বলেছি আমরা এক সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করি যিনি এই পৃথিবী সময়ের প্রতিপালক, রাব্বুল আলামিন, পৃথিবী সময়ের প্রতিপালক, অর্থাৎ বিশ্বজগতের প্রতিপালক, আমাদের এই পৃথিবী সহ।
এই ভ্রাতৃত্বটা হল বিশ্বজগতের, পৃথিবী অথবা ইন্ডিয়া, আপনি কি বলেন?
হ্যাঁ ভাই ঠিক আছে, আগে উত্তরটা শোনেন, এক এক করে আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিয়ে দেব। আগে এই উত্তরটা দিয়ে তারপর আপনার প্রশ্নে আসছি, সমস্যা না, আমি এখানে আছি, আপনাদের সবার প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। প্রথমে এই ভদ্রলোকের উত্তর দেই, তিনি যে প্রশ্ন করেছেন সেটার উত্তর আগে দেই। তিনি আমার কাছে ভ্রাতৃত্ব সম্পর্কে জানতে চেয়েছেন, আর সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বকেই বোঝায় না। আর পবিত্র কোরআনের কথা অনুযায়ী সূরা আল সূরার 29 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন আর সেখানে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। তার অর্থ পবিত্রকরণ বলছে যে এই পৃথিবী ছাড়াও এই বিশ্বজগতে অনেক প্রাণী আছে, পৃথিবী ছাড়া অন্য গ্রহেও প্রাণী আছে। বিজ্ঞান এখনো এটা প্রমাণ করতে পারেনি যে পৃথিবীর বাইরেও আরো জীবন আছে। আপনারা জানেন যে বিজ্ঞানীরা এখন রকেট, স্যাটেলাইট আরো কত কিছু এগুলো পাঠিয়ে দেখছে যে কোথাও প্রাণী আছে কিনা, এখনো প্রমাণিত হয়নি। বিজ্ঞান বলছে এটার সম্ভাবনাই বেশি। তবে কোরআন বলছে এই পৃথিবীর বাইরেও প্রাণ আছে। আমরাও এটা বিশ্বাস করি, সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর জন্য নয়, এটা অন্যান্য সমস্ত পৃথিবীর জন্য। আর আপনি ঠিকই বলেছেন, এই ভ্রাতৃত্ব ইন্ডিয়ারও, ইন্ডিয়ার জন্য, পুরো পৃথিবীর জন্য। আর এই ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য যদি আমার লেকচার শুনে থাকেন তাহলে সেগুলো আমি বলবো না। আমাদের কিছু নৈতিকতা থাকা উচিত যে কোন একজন মানুষ অন্য কোন মানুষকে খুন করবে না, সে ডাকাতি করবে না, সে দান খয়রাত করবে, প্রতিবেশীদের ভালোবাসবে, কারো পেছনে নিন্দা করবে না, সে খেয়াল রাখবে যখন সে ভর পেটে থাকে তখন যেন তার প্রতিবেশীও ভর পেটে থাকে, সে খেয়াল রাখবে সে যেন মদপান না করে। মাদকদ্রব্য সর্বজনীন ভ্রাতৃত্বকে ছড়ানোর পথে একটা বাধা। পেছন থেকে নিন্দা করবে না, সে কারো নিন্দা করবে না। আর এভাবে কাজ করলে সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র ইন্ডিয়ায় নয়, শুধু এই পৃথিবীতেই নয়, পুরো বিশ্বজগতে বিরাজ করবে। হতে পারে যে আপনি আমার পুরো লেকচার মন দিয়ে শোনেননি, আমার লেকচার আলহামদুলিল্লাহ এই বিষয়টার উপরই ছিল সেটা। আর এখানে আমি ইন্ডিয়া, আমেরিকা, এই পৃথিবী আর পুরো বিশ্বজগতের কথা বলেছি। আর এটা শুধু তখনই বিরাজ করবে যদি সব ধর্মের অনুসারীরা বিশ্বাস করা শুরু করে যে সৃষ্টিকর্তা পুরো মানবজাতির স্রষ্টা, সকল প্রাণীর স্রষ্টা, হোক সেটা ইন্ডিয়ায়, হোক আমেরিকায় অথবা পৃথিবীর বাইরে, আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র একজনই। আর প্রত্যেকটা ধর্মেই আসলে বলে থাকে একজন সৃষ্টিকর্তার কথা, যেটা আমি আগেই খুলে বলেছি। ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি একটা লেকচার দিয়েছি, প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা। এখানে অন্যান্য ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, যেমন শিখ ধর্ম আর পার্সি ধর্ম ইত্যাদি এখানে বিস্তারিত বলা আছে। যদি আপনি আরো বিস্তারিত জানতে চান কিভাবে ভ্রাতৃত্ব বজায় থাকবে, আপনারা আমার এই ভিডিও ক্যাসেটটা কিনে নিয়ে গিয়ে দেখতে পারেন। এই ক্যাসেটটা বাইরে যে কোনো ভিডিও দোকানে পাবেন।
এখন আমাদের সামনে শ্রদ্ধেয় অ্যাডভোকেট প্রভাকর রাও হেগড়ে প্রধান অতিথি হিসেবে কিছু কথা বলবেন।
ডক্টর জাকির নায়েক আর বন্ধুরা, আমি আজকে এখানে এসেছিলাম বড় আগ্রহ নিয়ে ডক্টর জাকির নায়েকের লেকচার শুনতে, যে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, আর আমি শুনে মুগ্ধ হয়েছি। আমি একজন হিন্দু, তবে আমি মন্দিরে যাই না, এমনকি আমি রাজনীতিতে ধর্ম মেশাই না, আমি কংগ্রেসের রাজনীতি করি। এখানে যারা ডক্টর জাকির নায়েকের লেকচার শুনতে এসেছেন, এখানে আমি একটা কথা বলি, ডক্টর জাকির নায়েক ইসলাম ধর্মের কথা বলেন, তিনি শুধু ইসলাম ধর্মকেই প্রচার করেন। আর এটা দেখে খুব খারাপ লেগেছে যে আমাদের মধ্যে কিছু লোক রাজনীতির মধ্যে ধর্মকে মেশান, তারা বিভিন্ন আবোল তাবোল প্রশ্ন করে তাকে আটকানোর চেষ্টা করেছেন। আমি তাদেরকে বলি, আপনারা কি বেদ পড়েছেন? আপনারা উপনিষদ পড়েছেন? আপনারা কি কোন হিন্দু ধর্মগ্রন্থ পড়েছেন? নাকি হিন্দু হলে ক্ষমতায় যাওয়াটা সুবিধাজনক হয়, সেই জন্যই ধর্মের প্রচার করছেন? এখানে আমি বলবো, যথেষ্ট শ্রদ্ধা নিয়েই বলবো, আজকে আমি একজন মুসলমান পণ্ডিতের কথা শুনলাম, যিনি তার ধর্ম সম্পর্কে আজ আমাদের বিভিন্ন কথা বললেন, কথাগুলো মানি বা না মানি সেটা আলাদা ব্যাপার। তবে আমি আপনাদের বলবো যে হিন্দু ধর্ম পৃথিবীতে কয়েক হাজার বছর ধরে আছে, আর ইসলাম ধর্ম পৃথিবীতে এসেছে 1400 বছর আগে। এই ইসলাম ধর্মটা এসেছে পৃথিবীর মানুষের উপর অন্যান্য ধর্মের অত্যাচার অবিচারগুলো দেখার পরে। তাই ইসলাম ধর্ম অনেক অনেক বেশি সমাজতান্ত্রিক, আর মানুষকে বিভিন্ন লক্ষ্য অর্জনের উপায় দেখিয়ে দেয়। আমার মনে আছে 1978 সালে আমি ইলেকশনে দাঁড়িয়েছিলাম এই ভিভান্ডি থেকে। আমার এক বন্ধু ছিল ইসাক নাদভি, তিনি আমাকে দিয়েছিলেন কোরআনের একটা অনুবাদ ইংরেজিতে। ইলেকশন করার আগে আমি সেই বইটা পড়েছিলাম। এছাড়াও আমি আর একটা কথা বলি,
ইন্ডিয়ার স্বাধীনতা যুদ্ধে মুসলমানদের অবদানের উপর আমি একটা বই পড়েছিলাম। আর এখানে আমি আপনাদের বলছি, বিশেষ করে হিন্দু শ্রোতাদের বলছি, আমাদের মধ্যে ওয়াহাবি রায় প্রথম ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিল 1833 সালে। ইন্ডিয়া হিন্দুরা প্রথম স্বাধীনতার জন্য যুদ্ধ করেনি, মুসলমানরাই প্রথম স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, তবে বেশিরভাগ মানুষ সেটা জানে না। এটা আমাদের দেশের জন্য একটা দুর্ভাগ্য, তবে এটা আরো দুর্ভাগ্যজনক যে কিছু লোক ধর্মকেই অস্ত্র বানায় আর রাজনীতিতে ব্যবহার করে মানুষের ধর্মীয় অনুভূতিকে। এই লেকচার শুনে আমি মুগ্ধ হয়েছি, আমি অনেক কিছু শিখেছি। আমি ডক্টর জাকিরের সব কথাই মেনে নেব না, এভাবে তিনি চিন্তা করেন, আর এটাকে আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আমি তার কাছে কৃতজ্ঞ। আপনাদের ধন্যবাদ।
এখন আমি অনুরোধ করব শ্রদ্ধেয় অ্যাডভোকেট কে আর হিঙ্গুরানিকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য।
ডক্টর নায়েক, অ্যাডভোকেট হেগডে, উপস্থিত বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করতে পেরে আমি আসলেই গর্বিত। যদিও এখানে আমার কোনো কাজ ছিল না, কিন্তু তারপরও আমি আসলেই এখানে থাকতে পেরে গর্বিত। আর আমি মুগ্ধ হয়েছি আজ ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনে। আমি ধর্মের ব্যাপারে কোন রকম বিশেষজ্ঞ নই, হোক আমার ধর্ম আর ডাক্তার জাকিরের ধর্ম। তবে একটা কথা আমি বলতে পারি, আমি যে দেশে জন্মেছি সেখানে ইসলাম জোর করে এসেছে, এদেশে ইসলাম যুদ্ধ করেই এসেছে, আমার জন্ম হয়েছে সিন্ধু প্রদেশে। জীবনে প্রথমবারের মতো আমি একজন মুসলিম পণ্ডিতের কথা শুনলাম, আগে অনেক মুসলিম মাওলানার কথা শুনেছি। এখানে ডাক্তার জাকির বিভিন্ন ধর্মগ্রন্থগুলো পড়ে তুলনা করতে পারেন, তিনি শুধুমাত্র একটা দিক থেকেই দেখেন না। সাধারণভাবে আমাদের মধ্যে ভুল ধারণা আছে যে ইসলাম আলাদা একটা ধর্ম, এই ধর্মের অনুসারীরা আলাদা গোত্রের মানুষ, যারা কিছু জিনিস বিশ্বাস করে আর কিছু বিশ্বাস করে না। যখন তিনি বললেন যে আমাদের সাদৃশ্যগুলো দেখতে হবে, প্রথমেই আমাদের দেখতে হবে বিভিন্ন ধর্মের সাদৃশ্যগুলো, আর তারপর দেখলাম যে আমাদের মতো উনি অনেক বিষয় একমত না। আমার ধারণা, আমার এই জীবনে এত সুন্দর কথা আমি আর শুনিনি। এর আগে ডাক্তার রাধাকৃষ্ণের লেকচার শুনেছিলাম, তিনিও একইভাবে লেকচার দিতেন। এরপর প্রায় 50 বছর পর আজ ডাক্তার জাকিরকে বলতে শুনলাম যে আমাদের মধ্যে সাদৃশ্য আছে। আর আসলে আমাদের মধ্যে সাদৃশ্য আছে কারণ ডাক্তার জাকির তার লেকচারে বলেছিলেন তাকওয়া, এটা একটা আরবি শব্দ, আমার ধারণা উচ্চারণটা ঠিক আছে, আর তিনি বললেন এটা হল ঈশ্বরকে মানা। আর আমার তখনই মনে পড়ল আমার ধর্ম শিবাইজমের কথা, কাশ্মীরি শিবাইজম। এখানে বলা হয়েছে যে ঈশ্বরকে মেনে চলা আমাদের জীবনের একটা মূল ভিত্তি, যে সবকিছুর উৎপত্তি তার থেকেই, তিনি কখনো জন্মাননি, তাকে সৃষ্টি করা হয়নি, তিনি কোনো নারীর গর্ভে জন্মগ্রহণ করেননি, তিনি আদি থেকেই আছেন স্বয়ংভূ, তিনি এই বিশ্বে বিরাজ করছেন সেই আদিকাল থেকে, যখন সময় বলে কিছুই ছিল না তখনও শিব ছিলেন। যখন ডাক্তার জাকির ঈশ্বরকে মানার কথা বললেন, আমার এই কথাটাই মনে পড়ল, হিন্দুজম এরকমেরই, হিন্দু ধর্ম শুধু বেদান্ত দিয়েই সীমাবদ্ধ নয়, আর এই চারটি বেদ পড়ে বুঝতে পারা খুবই কঠিন। অবশ্য ডাক্তার জাকির সেগুলো পড়েছেন, আমি তার এই পাণ্ডিত্যকে যথাযোগ্য শ্রদ্ধা জানাচ্ছি, আর আমার ধারণা উনি ঠিকই বলছেন। আর আমিও তার সাথে একমত, হিন্দু শব্দটা একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে, আর আমি এই জন্য গর্বিত যে এই হিন্দু শব্দটার উৎপত্তি হয়েছে সিন্ধু থেকে। যখন বিদেশী দেশে এসেছিল তারা তখন সিন্ধু নদী পাড়ি দিয়ে আসত, যেমন ধরেন সিকান্দার, তিনি বলেছিলেন যে সিন্ধু নদ এটা হলো তখন তাকে এটা বলা হয়েছিল যে এই নদীটার নাম হলো সিন্ধু। আর তিনি ছিলেন ইরানি অর্থাৎ ইউনানি, তিনি সিন্ধু শব্দটা বলতে পারতেন না, বলতেন হিন্দু, সপ্ত সিন্ধু, এভাবে হয়ে গেল হপ্তা হিন্দু, 7টা নদী। তাই আমি গর্ব করি যে হিন্দু শব্দটা এসেছে আমার প্রদেশের সিন্ধু নদ থেকে। আর ইন্ডিয়া আমাদের এখন একত্রিত হওয়া উচিত, কারণ আমাদের অনেকের মধ্যেই অনেক রকম ভুল ধারণা রয়েছে যে মুসলমানরা সন্ত্রাসী। একজন এমন প্রশ্ন করলেন, আমার ধারণা এই অভিযোগটা আসলেই ঠিক নয় যে মুসলমানরা সন্ত্রাসী, এটা মোটেই ঠিক নয়। এইসব আজে বাজে কথায় আমাদের কান দেওয়া উচিত না, আর এইসব কারণে আমরা আজ এদেশের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। আপনি এটা বলতে পারেন না যে একজন মুসলিম
শুধু মুসলমান হওয়ার কারণে একজন সন্ত্রাসী, সে একজন মৌলবাদী। যদি সেই মুসলিম ডাক্তার জাকিরের মতো মৌলবাদী হন, আমি তাকে আমন্ত্রণ জানাবো, আমার নিজের বাড়িতে তাকে আমন্ত্রণ জানাবো। আর আপনারা একথাও জানেন, অবশ্য বলতে না চাইলেও কথাটা আমি বাধ্য হয়ে বলছি, কারণ আজকের এই লেকচার আমার কাছে আসলেই বেশ ভালো লেগেছে। তাই বলি, এই দুই তিন দিন আগে এখানকার পেপারে একটা খবর এসেছিল যে দুবাইয়ে দাউদ ইব্রাহিমের ডান হাত হিসাবে কাজ করে একজন হিন্দু। আমি এখানে ডক্টর রমেশ শর্মার কথা বলছি। তার সম্পর্কে কথা চালু আছে যে তিনি নাকি দাউদ ইব্রাহিমের সব আদেশগুলোকে কাজে পরিণত করেন। এখন আপনি কি বলবেন, সন্ত্রাসী কি একজন হিন্দু নাকি মুসলিম? তাই এই কথাগুলো ভুলে যান, ইতিহাসের অন্যায় অবিচারগুলো ভুলে যান। মুসলমানদের মধ্যে খারাপ রাজা ছিল, হিন্দুদের মধ্যেও খারাপ রাজা ছিল, তাদের সবারই অনেক অন্যায় ছিল। তবে এখানে আপনি ডাক্তার জাকিরের বিরোধিতা করে একথা বলতে পারেন না যে আলাউদ্দিন খিলজি তার আমলে অন্যায় করেছিলেন, অথবা আওরঙ্গজেব তার ভাইদের সাথে অন্যায় করেছিলেন, বা আকবর অন্যায় করেছিলেন। এগুলো কোনো মানে হয় না, এগুলো সবই হল ইতিহাস, এগুলো থেকে আমাদের শিখতে হবে। আপনারা যদি এদেশে থাকতে চান, তাহলে বিভিন্ন গোত্রের মধ্যে সাদৃশ্যগুলো দেখুন, সেগুলোই দেখেন। আমি ডাক্তার জাকির নায়েককে অনুরোধ করব, বিভিন্ন হিন্দু সমাবেশে গিয়ে তিনি যেন ইসলামকে এভাবে সবার সামনে তুলে ধরেন। আর এখানে যদি আমার কথা বলেন, তাহলে আমি বলবো যে ইসলাম পৃথিবীর মহান সৃষ্টিগুলোর মধ্যে একটা। এতক্ষণ আমার কথা শোনার জন্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خلقهن إن كنتم إياه تعبدون.